This track was downloaded from FusionBD.com.
প্রিয় বন্ধু, শুনছেন আপনি রেডিও আমার 88.4 FM, আর স্বাগত জানাই আমাদের সেই ভালোবাসার আয়োজন আমার ভালোবাসায়। আর আরজি টুটুল আছি, আর সেই সঙ্গে আছে মেঘলা, ভালোবাসার দুই বন্ধু, এবং সঙ্গে লাভগুরু তো আছেনই, আর অতিথি তাকেও আমরা পেয়ে গেছি। আর এই মুহূর্তে স্টুডিওর ঘড়িতে একদম মধ্যরাত, তার মানে 12:01 বেজে গেছে। নিশ্চয়ই না আমাদের 12 বাজেনি, বন্ধুদেরও 12 বাজেনি, সময় ঘড়ি 12:01 জানান দিচ্ছে। আর আমরা কিন্তু থাকবো ঠিক রাত 2 পর্যন্ত, এবং আপনারা যদি চান আরও একটু সময় বাড়িয়ে দেবো আমরা। আর মেঘলা, একটু জানিয়ে দেবো বন্ধুদের, যারা এখনো আমাদের এসএমএস করেনি তাদের মনের কথা কিভাবে জানাবে সেটা জানে না, তাদেরকে একটু বলে দাও।
এক্স্যাক্টলি বন্ধু, যদি আমাদের সাথে জয়েন করতে চান ডিরেক্টলি এসএমএস এর মাধ্যমে জয়েন করতে পারেন, আর সেজন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন RA, দেন স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা, দেন স্পেস দিয়ে আপনার মনের যত কথা আছে লিখে পাঠিয়ে দিন 2323 এই নম্বরে। আর নেক্সট এপিসোডে আমাদের অনুষ্ঠানে যারা পার্টিসিপেট করতে চান অ্যাজ এ গেস্ট, তারা যেটা করবেন সেটা হলো মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন RA, দেন স্পেস দিয়ে লাভ করুন, দেন স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা বয়স পেশা লিখে পাঠিয়ে দিন সেই একই নম্বর 2323-তে।
এবং ঢাকার বাইরে থেকে, অনেক দূর থেকে যারা আমাদেরকে কষ্ট করে শুনতে পারেন না, এবং দেশের বাইরে থেকে যারা শুনতে চান, তাদের জন্য খুব চমৎকার একটা বইয়ে জানা আছে আমার, সেটা জানিয়ে দিচ্ছি। অর্থাৎ আপনি লগ অন করুন বন্ধু এখনই www.radioamar.com, আমার লিখতে অবশ্যই দুটো এ ব্যবহার করতে হবে। আর দেরি করছি না, অতিথি আছে সঙ্গে লাভগুরু অপেক্ষা করছে, চোখ বড় করে তাকাচ্ছে। এই টুটুল বেশি কথা বলিস কেন, নিশ্চয়ই না মেঘলা, চলো আমরা গুরুর কাছে যাই, এবং গুরুর মাধ্যমে চলে যাই আজকের সেই অতিথির কাছ থেকে যার কাছে ভালোবাসার গল্প শুনব।
আমি প্ল্যাটফর্ম নেওয়ার আগে আমি চাইবো যে কয়েকটা অন্তত প্রাপ্তি স্বীকার করো, এবং দু চারটা মেসেজ পড়ে নিয়ে দেন, আমরা শুরু করছি আজকের অতিথি বন্ধুকে নিয়ে।
একদমই তাই।
দেন বলি যে সোহেল লিখেছে গাজীপুর থেকে, গুরু আমি একটা মেয়েকে অনেক ভালোবাসি, 2 বছর আগে তাকে প্রপোজ করেছি বাট সে রাজি হয়নি, বাট এখন সে আমাকে প্রপোজ করেছে, আমি এখন কি করব?
এখানে নিয়ে এই সব ভালোবাসার বিষয় নিয়ে দরকষাকষি করার কোন সুযোগ নেই। যদি সত্যিকার অর্থে তুমি তাকে ভালোবেসেই থাকো, ভালোবাসা তো এমন না যে দিনে দিনে রং পাল্টাবে গিরগিটির মতো। সো আমার তো মনে হয় যে তুমি তাকে এখনো ভালোবাসো, তাই তার ভালোবাসাকে তোমার আর অবহেলা করার বা তা পাশ কাটিয়ে যাওয়ার আর কোনো সুযোগ নেই। তুমি তাকে ভালোবাসো, এটা জানিয়ে দাও তাকে।
ওকে, রনি লিখেছে ফতুল্লা থেকে, আপনাকে সালাম জানিয়েছেন, মানে গুরুকে সালাম জানিয়েছেন, কেমন আছেন?
ভালো আছি, ওয়া আলাইকুম আসসালাম রনি।
ওকে গুরু, আমার এক পাশে বেস্ট ফ্রেন্ড আর আরেক পাশে লাভার থাকে, আমি কোনটা চুজ করব?
বেস্ট ফ্রেন্ড এবং লাভারের মধ্যে কনফ্লিক্টটা কেন আসছে সেই ব্যাপারটা তুমি পরিষ্কার করনি। আমি চাইব না যে তুমি তোমার ভালোবাসার মানুষটি যাকে তাকে তুমি চুজ তুমি তাকে করবে না বা তাকে তুমি অ্যাভয়েড করবে, আমি চাই যে তুমি তার সাথে সম্পর্ক করো। আর বন্ধুত্বের সম্পর্কটাকে কিন্তু ছোট করে দেখার কোনো সুযোগ নাই। আমরা প্রত্যেকটা সম্পর্কে হয়তো পূর্ব নির্ধারিত থাকে কে কার মা হবে, কে কার বাবা হবে, কে কার ছেলে হবে, কে কার বউ হবে। হয়তো বন্ধুত্বের সম্পর্কটা এমন একটা ইউনিক সম্পর্ক যেটা আমরা পৃথিবীতে এসে নিজেরাই তৈরি করে নিই। তাই আমি চাইব না যে কোনোটা সম্পর্কে তুমি খাটো করে দেখো, কি কারণে তোমাদের মধ্যে ভালো বেস্ট ফ্রেন্ড এবং লাভারের মধ্যে কনফ্লিক্ট আসছে সেটা আমি পরিষ্কার না, কিন্তু আমি চাইব দুইটার কম্বিনেশন হোক এবং দুইটা সম্পর্কে তোমার অটুট থাকুক।
গুরুর কাছে অনুমতি নিয়ে টুটুলকে, মানে টুটুলকে নিয়ে লেখা
একটা
আফসানা লিখেছে ঢাকা ক্যান্টনমেন্ট থেকে, আমার হাজবেন্ডের নামও টুটুল, আমি আমার স্বামীকে খুব ভালোবাসি।
টুটুল অ্যান্ড টুটুল গং যারা আছো, তাদের আর নতুন করে মেসেজ পাঠিয়ে বলার দরকার না যে তোমরা তোমাদের প্রিয়তম মানুষগুলোকে পছন্দ, মানে মনে হয়ে যাচ্ছে এই টুটুলের কথা বারবার আসাতে, আমরা জেনে নিয়েছি। আর নতুন করে টুটুল অ্যান্ড টুটুল গং অথবা টুটুল অ্যান্ড টুটুল এন্টারপ্রাইজ, তাদের আমি সবাইকে জানিয়ে দিলাম।
খুব লজ্জা পাচ্ছি।
আচ্ছা, এই মুহূর্তে আমাদের সাথে আছে কেয়ারফুলি কেয়ারলেস ফ্রম চাঁদপুর। অবিরাম ছুটে চলা কিছু নীল, অবশিষ্ট কিছু বাসনা, ভালোবাসা কিংবা প্রেম, দু চোখে অশ্রু ফোয়ারা, ভালোবাসা কি? সবশেষ একটা প্রশ্ন, ভালোবাসা কি
আরেকবার বলো পুরোটা।
আরো একবার আমরা পড়ছি, সেটা হলো অবিরাম ছুটে চলা কিছু নীল, অবশিষ্ট কিছু বাসনা, ভালোবাসা কিংবা প্রেম, দুঃখ অশ্রুর ফোয়ারা, ভালোবাসা কি?
প্রশ্নটা আসলে করার আর কোন যৌক্তিকতা থাকে না, কারণ উত্তরটা তুমি নিজেই কথার মাঝখান থেকেই দিয়েছ। বাট আমি অনেক বেশি ইন্টারেস্টিং মনে করছি তোমার নামটার সাথে, কেয়ারলেস দেন
কেয়ারফুলি কেয়ারলেস।
এই কথাটা বলাতে আমার জাপানের একজন প্রাইম মিনিস্টার ছিলেন যে সবসময় তার চুল অগোছালো অবস্থায় বিভিন্ন প্রেস কনফারেন্স বা বিভিন্ন প্রোগ্রাম অ্যাটেন্ড করতেন। সাংবাদিকরা একবার প্রশ্ন করল যে কি ব্যাপার, আপনার এই চুলটা এত বেশি অগোছালো থাকে, এর পিছনে রহস্যটা কি? তখন তিনি বলেছিলেন যে আমাকে কিন্তু পার্লারে গিয়েই চুলটা সেট করতে হয়, আমি কিন্তু ইন্টেনশনালি অর্থাৎ আগ্রহী হয়েই চুলটাকে অগোছালো ভাবে সাজিয়ে রাখি। তো তোমার কথার সাথে এই প্রসঙ্গটা অনেক বেশি যায়, কেয়ারফুলি কেয়ারলেস, অর্থাৎ আমি মনোযোগী হয়ে অমনোযোগী থাকি।
অনেক অনেক বন্ধুরা এই মুহূর্তে আমাদের সাথে আছে। আসলে বন্ধু, ব্যাপারটা হয়েছে কি যে আপনাদের সবগুলোর নামই শুধু যদি আমরা পড়তে চাই তাহলে ফজরের আজান দিয়ে দিবে, তারপরে আমাদেরকে ভাবতে হবে এখান থেকে, আর মনে হয় তাও না, আরো বেশি হতে পারে। যাই হোক, তারপর কিছু প্রাপ্তি স্বীকার করছি। রুবেল আছে আমাদের সাথে, এছাড়া মতিউর আছে, মামুন সাভার থেকে এসএমএস করছে, বাপন গুলশান দুই থেকে, শাওন বনানী থেকে এসএমএস করেছে, বন্যা সেও আছে ঢাকা থেকে, আর এই মুহূর্তে ঈশিতা একটা প্রশ্ন করেছে।
হাইয়ান আপুনি, আমি রাবগুরুর কাছে জানতে চাই, লাভ অনুভূতি নাকি নেশা?
লাভ শুধু ভালোবাসাকে নিয়ে না, যে কোনো অনুভূতি কিন্তু একটা পর্যায়ে নেশায় রূপান্তরিত হতে পারে। অনুভূতি এবং নেশার সম্পর্কটা কিন্তু অনেকটা এইরকমই, একটা একটা অনুভূতি যখন অনেক বেশি মাত্রায় একটা মানুষের উপরে ভর করে তখন কিন্তু একটা সার্টেন টাইম পর সেটা কিন্তু নেশায় পরিণত হয়। তো যদি সায়েন্টিফিকভাবে বলতে চাও, আমি এর আগেও হয়তো বলেছি কথাটা, যেটা ভালোবাসা, একজন মানুষকে ভালোবাসলে একটা টক্সিন বা একটা সিকুরেশন হতে পারে নিউরনে, যে কারণে আমাদের আমরা তাকে অনুভব করি, আমাদের অনুভূতিতে নাড়া দেয় অথবা আমরা তাকে ফিল করি। তো দুইটাই কিন্তু পরস্পরের খুব কাছাকাছি একটি জায়গা, সেটি হচ্ছে অনুভূতি এবং নেশা। কারণ অনুভূতির মাত্রাটা যখন মাত্রাতিরিক্ত হয় তখন কিন্তু সেটা নেশায় পরিণত হয়। সেটা ভালো ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রেও প্রযোজ্য এবং যে কোনো ধরনের অনুভূতির ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য। যেমন ফেসবুক আমি সার্ফিং করছি, এটা আমার একটা ভালো লাগার অনুভূতি, এটা যদি মাত্রাতিরিক্ত করি আমি রাস্তাঘাটেও কিন্তু সার্ফিং করছি, বাট দিস ইজ নট রিয়েলি গুড, ইটস এ ব্যাড প্র্যাকটিস। কারণ এমন হতে পারে তুমি হয়তো কোন রকম একটা বড় রকম অ্যাক্সিডেন্টের সামনে পড়ে গেলে। তো যে কোনো অনুভূতি মাত্রাতিরিক্ত হলে সেটাই নেশায় রূপান্তরিত হতে পারে।
আর বন্ধু, অনুভূতির কথাই হচ্ছিল, আপনাদের মনের অনুভূতিগুলো নিশ্চয়ই অনেক জমে গেছে, পাঠাতে চাচ্ছেন আমাদের কাছে যে কিভাবে পাঠাতে হবে এসএমএস নিশ্চয়ই জানেন না, জানিয়ে দাও।
মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন আর দিন স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা, দিন স্পেস দিয়ে আপনার মনের যত কথা আছে লিখে পাঠিয়ে দিন 2323 এই নম্বরে। তো অনেক কথা হয়ে গেছে, বিষয়ে চলে যাচ্ছি লাভগুরুর কাছে। গুরু, যদি আপনি এখন অতিথির সাথে কথা বলেন।
আমরা চলে যাচ্ছি গুরুর কাছে এবং তার মাধ্যমে অতিথির কাছে।
অবশেষে অপেক্ষার প্রহর শেষ হলো, আমরা আসলে সবকিছু ব্যালেন্স করে আগাতে চাই, সে কারণে হয়তো সময় ক্ষেপণ হয়ে যায়, আসলে এগুলো প্ল্যান ওয়াইজ অনেক সময় হয় না। আর কাল ক্ষেপণ না, আমরা জানি আজকের হট সিটে কে বসে আছে। বন্ধু, আপনার নাম?
আমার নাম শিলা।
একটাই কি নাম নাকি পুরো একটা নামের একটা অংশ?
আমার একটা ডাক নাম শিলা, পুরো নামটা হচ্ছে খালেদা শারমিন শিলা।
আমার মেমোরি ইদানিং কেন জানি ফল করছে, বাট মনে পড়ছে যে শিলা দিয়ে কি ইদানিংকালে কোনো বিখ্যাত গান টান হয়েছে এরকম কিছু নাকি?
কেন জানি আমার মনে হয় যে শিলা এখন এতটা ইম্পর্টেন্ট, যেখানেই যাবেন সেই গানটা শুনবেন, শিলা বৃষ্টি সবকিছুতে আমার নামটা একটু রিলেটেড।
আর ইদানিংকালে শিলা নিয়ে যে একটা মানে বলিউড
শুধু ফেমাস কেন গুরু, মুন্নিও তো ফেমাস,
বাট পরবর্তী সংযোজন ওদের মানে ওদের মানে বলিউডের বোম্বাস্টিং সংযোজন হচ্ছে যেটা তোমার নামকে ঘিরে হয়েছে, যাই হোক, এটা অনেক দারুণ পিকচারাইজেশন করেছে, মানে হিপ হপ স্পেশালিস্ট সে হচ্ছে ক্যাটরিনা। তা আমরা চলে যাব তোমার জীবনের কথায়, তার আগে জেনে নেব তোমার পরিবারে কে কে আছেন এবং কিভাবে তোমার বেড়ে ওঠা এবং কিভাবে তোমার এই জীবনের কথা কিভাবে ঘটে গেছে সেগুলো আমরা প্রত্যেকটা সিকোয়েন্স ধীরে ধীরে জেনে নেব।
ফার্স্টে গুরু বলতে হয় আমি বিশ্বাসই করতে পারতেছি না যে আমি হট সিটে বসে আছি, কারণ আমি এতদিন প্রোগ্রাম শুনছি, আমি মেসেজ পাঠানো হয়েছে, আমার এট লাস্ট আমি এইখানে, কারণ আমার বিশ্বাসই ছিল না। আর আমি লাভ খুব বেশি বিশ্বাস করি, আমি অনেক ইমোশনাল, আমি প্র্যাকটিক্যাল না, আমি টোটালি ইমপ্র্যাকটিক্যাল, আমি স্বপ্নের মধ্যে থাকি, আর ছোটবেলা থেকে আমি স্বপ্নের মধ্যে থাকি, আর আমার ড্রিম ছিল ব্যারিস্টার হওয়া, যেটা আমি হতে পারিনি। আমার বাবা আছে, আমার ভাই মা সবাই এখন জীবিত আছেন, আমার আমরা দুই ভাই দুই বোন, আমি সবার ছোট।
গ্রেট। তবে একটি বিষয়, সেটি হচ্ছে যে তুমি অফ ইয়ারে কথা প্রসঙ্গে বলছিলে যে এখানে কি প্রি সিলেক্টেড কোন গেস্ট থাকে কিনা, আদৌ আমরা অন ইয়ারে কথা বলতে পারবো কিনা?
এখন তো ক্লিয়ার সঙ্গে যে এসেছেন তার ধারণা এখানে।
আচ্ছা আচ্ছা,
এখানে আমি যে প্রোগ্রাম শুনি এটা কোন সত্যিকার প্রোগ্রাম না, কিছু সিলেক্টেড পার্সন থাকে, তারা হয়তো
এখন তো ভুল ভেঙেছে যে না,
আমার তো আগে থেকে ভুল ভাঙা।
আচ্ছা আচ্ছা আচ্ছা, তো যাই হোক, ফাইনালি তুমি হট সিটে কেমন অনুভব করছো?
আমি খুব বেশি এক্সাইটেড।
এবং তুমি কি এটা ফিল করতে পারছো?
আমি আসলে মনে করি এখন আমি স্বপ্ন দেখতেছি।
এবং এর সবচেয়ে বড় ফিল হচ্ছে এটা, এটার সবচেয়ে বড় শক্তি সেটা যে এমন একটি পবিত্র প্ল্যাটফর্ম যেখানে আমরা কোন রকমের ফেক কোনো কিছুর মধ্য দিয়ে যায় না এবং যেখানে অনেকগুলো মানুষ শোনে, মানুষের অনুভূতির কথা।
থ্যাংকস যে আমাকে এই সুযোগটা দিয়েছেন, থ্যাংকস রেডিও আমার, কারণ আমি মনে করতাম যদি আমি না আসতে পারতাম আমার কাছেও ওটা একটা লাস্ট ধারণা হতো যে মনে হয় সিলেক্টিভ কোনো পার্সন আছে।
ওকে, আর আমরা সময় নষ্ট না করি সরাসরি চলে যাই তোমার জীবনের কথায়।
ওকে, ফার্স্টই শুরু করতে হয় আমি ছোটবেলায়কার ঘটনা দিয়ে বলা হয়। ছোটবেলা থেকে আমি ছিলাম একটু ইমোশনাল, অনেক বেশি ইমোশনাল, কিন্তু আমাদের ফ্যামিলিটা ছিল কনজারভেটিভ এবং এডুকেটিভ। এডুকেশন তারা বেশি ফোকাস করে, আমার বড় বোন ডাক্তার, তো পড়ালেখা ছাড়া তারা কিছুই বুঝে না। এর মধ্যেই আমার পাড়ায়, আমি যেহেতু একটু টিনেজার, তখন মানে ডিস্টার্ব করা শুরু করে, এটা আপনি বুঝেন গুরু। তো এই সময় একটা ঘটনা ঘটে যে আমার ফ্রেন্ডরা আর আমি রাস্তা দিয়ে আসতেছিলাম, তখন একটা ছেলে,
তবে বলে রাখা ভালো, সুন্দরতম টিনেজার আর কি, আমরা আমি যাকে দেখছি সামনে বসায়, আমি আসলে বর্ণনা দিই যেহেতু বন্ধুরা দেখতে পায় না, খুব চমৎকার একটি কম্বিনেশন করে সালোয়ার কামিজ পরা এবং অনেক অনেক মানে গায়ের রং কি বলে এটাকে, মেঘলা, দুধে আলতা গায়ের রং, অনেক সুন্দরতম টিনেজার, এই কারণে হয়তো যে কথা তুমি বলছিলে সেটা অনেকটা যায় তোমার সাথে। হ্যাঁ, তারপর বলো।
তো আরেকটা গুরু যেটা না বলে পারি না, নিজেকে নিয়ে আমি কনফিডেন্ট, আমি অহংকারী ছিলাম, অনেক মুডি, আমি কখনোই কারোর সঙ্গে আগ বাড়িয়ে কথা বলি নাই। তো আমি যখন কমন পাস শুনতাম আমি কখনোই কথা বলতাম না, যেটা সাধারণত মেয়েরা করে, আমি কথা বলতাম না। তো ওই সময় একটা ছেলে এসে বলে, তুমি কি আমাকে অফার দিছ, আমার সামনে, এবং ছেলেটা অনেক সুন্দর ছিল। তো আমি ছেলেটার দিকে ফার্স্ট টাইম তাকিয়ে থেকে আমি বলি, অফার ওয়ার্ডটা কি? আমি তখন অফার ওয়ার্ডটাও জানতাম না, যে অফার, আই লাভ ইউ।
কোন ক্লাসে তখন তুমি?
আমি সিক্সে পড়ি।
ক্লাস সিক্স,
সিক্সে পড়ি, হয়তো প্রেমের ছবি দেখা হয়েছে কিন্তু এটা আমি জানতাম না। তখন আমার ফ্রেন্ডরা জানে, আমার ফ্রেন্ডরা অনেক বেশি চালাক ছিল আমার থেকে, ওরা তখন চলে আসার পর আমাকে বলে, কিরে তুই, তোকে এত বড় একটা কথা শোনালো যে তুই ওকে অফার দিছিস, তোর মতো মেয়েকে সে লাভ করতে পারে না বা লাইক করতে পারে না। আর গুরু, অফার তো দূরে থাক, আমি মানে অফার ওয়ার্ডটাই জানি না, সেখানে আমি কিভাবে তাকে অফার দিব? এরপরে আমার গুরু সিদ্ধান্ত নেয়, ফ্রেন্ডরা, যে ছেলেকে একটা শিক্ষা দিতে হবে, তুই যে করে ভাবি হোক এই ছেলেকে তোর প্রেমে ফেলতে হবে, তোর দিকে আকর্ষণ করতে হবে। এর জন্য কি করতে হবে? আমি বলি, কি করবি? চিঠি লিখবি, চিঠি লিখে গায়ের মধ্যে ছুঁড়ে মারবি। আমি তাই করতাম, ওরা লিখতো আমি ছুঁড়ে মারতাম, অনেস্টলি।
মানে তোমরা সব বন্ধু বান্ধব মিলে?
হ্যাঁ হ্যাঁ, আমি করতাম, কি লিখতো আমি জানি না। এরপরে সেও লিখছে, লিখে আমাকে ছুঁড়ে মারছে, সেটা লিখছে, সেটা আমার বোনের কাছে ধরা পড়ছে, হি, আই লাইক ইউ বাট আই ডোন্ট লাভ ইউ, এটা লিখছে, বিকজ ইউ আর মাই ফ্রেন্ড। তো এভাবেই রিলেশন কন্টিনিউ হয়, আমি তার সঙ্গে ফ্রেন্ডশিপ করি। তারপর আমি বলি, দেখেন, ফ্রেন্ডশিপ হলেও আমরা যখন বাসা ছেড়ে দিব, যেহেতু পুরো বুঝিনি, আমি বাচ্চা একটা মেয়ে, অত বুঝতাম না, বাসা যখন ছেড়ে দেবো ফ্রেন্ডশিপ শেষ। সে বলে, না, তুমি বাসা ছেড়ে দিলে আমি তোমার পিছনে গিয়ে যাবো, যেহেতু আমরা ওখানে ভাড়া থাকতাম। পরে আমরা বাসা ছেড়ে দিয়ে আমরা বনানীতে চলে আসি, তখন সে আবার কোনো একটা ভাবে আমাদের বাসায় অ্যাড্রেস জোগাড় করে, আর তারপর সেও আসে, তারপর গুরু আবার আমাদের যোগাযোগ হয়, চলে। এই মোমেন্টে আমার ছোট ভাই জেনে যায়, আমি তার সঙ্গে যখন কথা বলতেছিলাম ওই সময় আমার ছোট ভাই একটা ফ্রেন্ড দেখে ফেলে এবং আমার ভাইকে বলে। আমার ভাই, আমি পড়তেছিলাম, আমার ভাই এসে আমাকে পুরা দমে মারতে থাকে, মারামারি মানে গুরু, আসলে ছোটবেলা থেকে আমাকে কখনো কেউ মারে নাই, আমাকে মারা তো দিয়ে থাকেন বাবা, আমাকে মা ডাকে, আমি যদি যতক্ষণ পর্যন্ত আমি না বসবো ততক্ষণ পর্যন্ত কেউ টেবিলে খেত না। আমার বড় বোনকে আমার বাবা এত আদর করে না, আমাকে যতখানি আদর করে, আমার দাদি মরার পরে নাকি আমি তার মা, কারণ আমি হবার পর থেকে সে উন্নতি হয়েছে তার। তো বাবা বলে, কি হয়েছে কি হয়েছে, আপনার মেয়ে আজকে একটা ছেলের সঙ্গে ঘুরছে। আমাকে বলে স্কোপ না দিয়ে আমি দৌড়িয়ে নিচে নামি, আমার ছোট ভাই বলে, তুই নিচে নামলে কি হবে, আজকে ওকে আমি মেরে ফেলবো। আমি তারপর উপরে উঠে বলি, ভাইয়া যাকে বেশি করেন মারেন, আমাকে ছেড়ে দেন, আমি কাউকে লাভ করি না, জাস্ট আমি কথা বলছি। এই ঘটনার পরে বিকালবেলা ভাইয়া আসে, ভাইয়া বলে, চিঠি দে, তোকে কি কি দিছে তুই দে। আমি অনেস্টলি আমি সব চিঠি বের করে দিই, সে আমাকে বেশি চিঠি দেয়নি, দুই একটা তিনটা দিছে, আর ভাইয়া চিঠি পড়েই বলছে, আর আমার চিঠিগুলো আমি দেখাইছি, ভাইয়া বলছে, এটা তুই লিখতে পারিস না, কে লিখছে সেটা বল। আমি আর কোন ফ্রেন্ডের নাম বলি নাই, কিন্তু ভাইয়া গিয়ে আমার দুটা ফ্রেন্ডকে মারে, মেয়ে ফ্রেন্ডকেও সে বকা দেয়, মারে মানে কি বকা দেয়। তারপরে ওদের বাসায় যায়, ওই ছেলের বাসায় গিয়ে ওই ছেলেকে বাসা থেকে ডেকে এনে আমার ভাইয়া ভাইয়ের ফ্রেন্ডরা মিলে কলার ধরে অনেক মারে, কারণ তোমার মতো ছেলের সঙ্গে আমার বোনের কখনোই রিলেশন হবে না, কোনো দিক দিয়েই হবে না, অ্যাজ এ স্ট্যাটাসের দিক দিয়ে আর পড়াশোনার দিক দিয়ে কোনো দিক দিয়ে হবে না, আর এটা বলে ভাই চলে আসে। আমি এত কিছু জানি না, বিকালবেলায় ভাই আমাকে বলে রাতের বেলায় ওকে আমি মেরে আসছি। এই সময় আমার বড় বোনও আসে, বড় বোন আসে, সে তখন ডাক্তারি পড়ে ময়মনসিংহ মেডিকেলে। আমার বড় বোন এসে আমাকে অনেক বকাঝকা, আমাকে গুরু একটা বছর না 8 মাস পুরো আমি বাসায় বন্দি ছিলাম উইদাউট এনি ফল্ট, কেন আমি ঘুরতে গেছি। আমার গুরু মনে পড়ে ঈদের সময় সবাই শপিং করছে, আমার বড় বোন আমার বাবা, কিন্তু আমার জন্য কেউ কিছু কিনে আনে নাই। পরে ঈদের দুদিন আগে আমি বাবাকে গিয়ে সালাম করে বলি, বাবা আমি কোনো কিছু করি নাই, আমি ওই ছেলেকে লাভ করি না, আমি অনেস্টলি বলে আমি লাভ করি না, আমার মধ্যে একটা জেদ কাজ করতেছে। আমার বাবা আমার সঙ্গে খুব ভালো ফ্রেন্ডশিপ রিলেশন ছিল, যেটা আমি সত্যি বলতেছি। তারপরে বাবা কেন জানি সে বিশ্বাস করছে, বিশ্বাস করে বলে আমি দেখলাম তোমাদের সবাইকে, আমার মেয়েকে তোমরা কেউ কিছু দিলা না, আমার ও তো মেয়ে নও আমার মা, যাও আমি তোমার বিশ্বাস করছি, কালকে থেকে তুমি স্কুলে যাবা, আর এত বড় তো ভুল কিছু করে নাই। তারপর আমি যেটা আমি অন্যায় করছি আমার বাবার সঙ্গে, আমি ঈদের দিন সকালবেলা বের হই, আপুকে বলেই বের হই যে আপু আমি একটা কাজ করব, আমি ওই ছেলেকে গিয়ে বলবো যে আপনি আপনার মতো থাকেন আমি আমার মতো থাকব। ওই ছেলেকে গিয়ে বলি, ওই ছেলে আমাকে পাল্টা থ্রেড দেয় যে আমার ভাইয়াকেও নাকি দেখে নিবে। তখন আমি তাকে বললাম, দেখেন ভাইয়া, আপনি যে তাকে ভাইয়াই বলতাম আমি তাকে, তার সঙ্গে আমি সবসময় আপনি বলতাম, আমি তাকে সবসময় আপনি বলতাম, তাকে আমি কখনোই তুমি বলিনি, কারণ আমি কখনো পাকা আমি জিনিসটা জানি না যে তুমি জান, কারণ আমি তো তার সঙ্গে রিলেশন নাই। তো আমি তাকে বললাম, ভাইয়া আপনার যদি বোন এরকম করতো আপনি কি করতেন? তখন সে বলল, আমি সেম কাজ করতাম। তো আপনিও তো সেম কাজ করতেন, তো আমার ভাই দোষটা কি করছে? এটা বলার পর সে চুপ করেছিল। তারপর তার মধ্যে কেন যেন একটা জিত কাজ করছে না, আমার ভাইকে সে দেখে নেবে যেভাবেই হোক। আর গুরু যেহেতু ছোটবেলায় আমিও দৌড়াইছি, কোথাও না কোথাও মনে হয় যে তার প্রতি দৌড়ানোটা আমার মধ্যে একটা মোহ কাজ করতো, যে না আমি তার পিছনে কি আরো কি দৌড়াবো আরো কি দৌড়াবো, কিন্তু আমি আমার ফ্রেন্ডরা যে তার পিছনে আরো আমাকে দৌড়াইছে আমি সেটা বুঝতাম না। এরপরে ভাইয়া ওই ফ্রেন্ডরা আমার পিছনে লাগা শুরু করে দেয় যে আমার ভাইকে কিভাবে এমব্রেস করবে। তাকে কোনো মেয়ে ফ্রেন্ড ফোন করলেই বলতো আমি ফোন করছি, আমাদের বাসায় চলে আসতো। আমি না বলে পারতেছি না, আমি তখন গায়ে জ্বর, এটা মনে হয় আমার ফ্যামিলিরাও বিশ্বাস করতো যদি আমার গায়ে জ্বর না হতো, যে আপনার বোন আমার গার্লফ্রেন্ডকে ফোন করছে, আমার ভাইয়া তখন বাসায়, আমার গায়ে তো জ্বর গুরু 104, আমি কিভাবে তাকে ফোন করবো। তখন আমার ভাইয়া বলে, আমার বোন তোমার ভাইকে ফোন করছে, মানে তোমার গার্লফ্রেন্ডকে ফোন করছে, ওর গায়ে তো জ্বর, ভাইয়াকে ডেকে দেয়। এইভাবে চলার পরে আমার তার প্রতি একটা ঘৃণা কাজ করা শুরু করছে। তারপরে আমি অ্যাট লাস্ট আমার বড় ভাইয়ের যে ভাইয়া মারে সে আমার ইমিডিয়েট বড়, আর এর চেয়ে বড় আমার এক ভাই আছেন, সে আর ওনার যেই ছেলের কথা আমি বলতেছি, সে একটা টিচারের কাছে পড়তো, সে টিচার মানে আমার বড় ভাইয়ের বন্ধু, ঘটনা প্রসঙ্গে সে আবার চিনে ফেলছে আমাকে, সেই ব্যাপারটা মধ্যস্থকারী হিসাবে আসে। তারপর আমরা দুই ভাই বড় ভাই আর ওনার সেই বন্ধু এসে বসে যে আজকে থেকে তাহলে তুমি একটা কন্ডিশনে লেখো, দুই ভাই আমরা তুমি বোনের মতো দেখো তুমি ভাইয়ের মতো লেখো, এটা একটা সিগনেচার করো।
আচ্ছা, তোমার বড় ভাই উপস্থিত ছিল, টিচার মধ্যস্থকারী ছিল এবং সাথে ছিল ওই
ছেলেটা, অ্যাপারেন্টলি আমার মানে আমার বড় ভাইয়ের ফ্রেন্ড।
আচ্ছা আচ্ছা, এবং সেই ছেলেটা ছিল এবং সে সবার উপস্থিতিতে বংশই দিল যার কখনোই দুজনের সাথে এই ধরনের সম্পর্ক থাকবে না।
এর মধ্যে গুরু যেটা বাড়াবাড়ি আমিও করছি, যেটা আমি বলবো না, মানে আমার ভাইয়ের মারার আগে মারামারি হচ্ছে গুরু, বাড়াবাড়ি যেটা হচ্ছে আমি অনেয়ারে সত্যি কথাই বলি, সেটা হচ্ছে আমি তাকে দেখানোর জন্য রক্ত দিয়ে চিঠি পর্যন্ত লিখেছি।
রক্ত কোথায় পেয়েছে?
রক্ত হাতের আঙ্গুলে কেটে ছুরি দিয়ে শুইতে, যেটা আমার ফ্রেন্ডরা বলছে গুরু আমি সেটাই করেছি, আমি হাতে কিছু কাটি।
তোমার তো তার প্রশ্নে কোনো লাভ বা কোন রকম এই ধরনের ফ্যাসিনেশন ছিল না,
তার জন্য তুমি জিত কাজ করছে যে কোথায় জানি দিওয়ানাতে নাকি ছবিতে দেখেছিল যে
আচ্ছা বলো, দিওয়ানা ছবিতে দেখিয়েছিল, তারপর বলো।
তো আমার জিত যে কোনো ভাবে হোক তাকে আমি আই লাভ বললাম। গুরু আমার ফ্রেন্ডরা আমাকে, আমি তো বলেই দিলাম গুরু আমি খুব অহংকারী ছিলাম, কারণ একটা রাস্তায় আমি তাকে কখনোই অফারের কথাটা বইনি, সেখানে আমার ফ্রেন্ডদের সামনে
আর
আমার গুরুরা সবসময় একটু আমার গুরু যেটা হচ্ছে আমার ফ্রেন্ডরা সবসময় পিঞ্চ দিত, কিরে কিরে আর ছেলেটা তো অনেক হ্যান্ডসাম ছিল, তোকে দেখছিস তো কিভাবে ইগনোর করলো, তুই এত নিজেকে কি মনে করিস,
এটাই।
তারপরে আমার ভাইয়ের এই যে ঘটনার পরে তারপরে আর তার সঙ্গে আমার কথা নাই, যোগাযোগ নাই। ওই মোমেন্টে গুরু একটা ঘটনা হলো যে তাদের বাসায় যখন ঈদের সময় আমি যাই, ওই সময় তার এক রিলেটিভ মানে ছোট ভাই সঙ্গে আমার দেখা হয়। গালগুলো গোল গোল ছিল, একটু ব্যাকল টাইপেরই ছিল দেখতে, তো
ভদ্রভাবে ললিপপ টাইপ এরকম কিছু,
ইয়েস গুরু একদম ললিপপ। তো আমি তার দিকে ফিরে তাকাই নাই, কিন্তু সে আমার একটা ফ্রেন্ডের দিকে সে টাঙ্কি মারা শুরু করে, আমাকে জিজ্ঞাসাও করছে যে তোমার ফ্রেন্ডটা কেমন ফ্রেন্ড তোমার, আমি বললাম, আবার আমার ফ্রেন্ডটাও বলছে। তো ওই রিলেটিভ আমার এই ছেলের রিলেটিভের সঙ্গে তখন আমার কথা বলা শুরু হয়, কারণ আমরা সেম এজ, আমরা স্কুল আলাদা কিন্তু আমরা সেম এজ, সেম ইয়ার, এবং আমাদের সাবজেক্ট এক সায়েন্সে পড়তাম। তো কথা বলা যখন শুরু হয় ও আমার খুবই ভালো একটা ফ্রেন্ড হয়ে যায়, কারণ ও জানে আমি রিলেটিভকে এরকম করি, তখন আমাকে হেল্প করা শুরু করে যে আজকে না ভাইয়া বাসায় আছে, ভাইয়া ওইদিকে গেছে দৌড় দাও, ভাইয়ার কাছে চিঠি দাও। চিঠিগুলো কিন্তু ভাইয়াকে দিতাম কিন্তু ও রেখে দিত, দেওয়া হতো না। এরপরে ভাইয়ের সাবজেক্ট ক্লোজ, শুধু ওর সঙ্গে কথা হতো, দেখা গেছে গুরু যে তার সঙ্গে আমার ঘোরা হয়েছে, কখনো তার ভাইয়ের সঙ্গে আমার ঘোরা হয় নাই, তার রিলেটিভের সঙ্গে, তার সঙ্গে ঘোরা হয়েছে, রিক্সায় করে ঘোরাছে। এবং ওই সময় তার রিলেটিভ মানে রিলেটিভ মানে এক অর্থে বড় ভাই, সে দেখে ফেলে, দেখে ফেলার পরে সে বাসায় গিয়ে আমার যাকে নিয়ে আসছি তাকে মারে, এবং মার খেয়ে তাকে বলে যে আমার ফ্রেন্ডের সঙ্গে তুই কেন সম্পর্ক রাখছিস। তো গুরু সে তো আমাকে ফ্রেন্ডও বলে না, সে আমাকে বোন বলছে, তো সমস্যা তো নাই, তো আমারা সেম এজ, এর জন্য আমি তার সঙ্গে কথা বলতাম, ও বলতো, ও একটু ডোন্ট কেয়ার ছিল, ও কথা বলতো, আমাদের মধ্যে তো কোনো রিলেশন হয় না, আমরা তো কোনো লাভ রিলেশন না, দুজন ছোট বাচ্চাদের মতো, মানে একই সঙ্গে আমরা খেলতেছি, একই সঙ্গে ই করতেছি। এরপরে গুরু আমরা মেট্রিক পরীক্ষা দিই দুজনে একই সঙ্গে,
তখন কোন কোন ক্লাসে, যখন
আমরা গুরু তখন নাইনে, নাইনে টেনে, প্রবাবলি নাইন টেনে, তারপর আমরা মেট্রিক পরীক্ষা দিই, ও দেয় বনানী থেকে, আমি টেনটি থেকে মেট্রিক পরীক্ষা দেওয়া হয়, তারপরে ও রেজাল্ট, আমরা দুজনই সেম করি সায়েন্স থেকে ফার্স্ট ডিভিশন, সবকিছু সেম। তারপর ওর মেট্রিক পরীক্ষার পর ও কোন একটা কারণে ও উত্তরে চলে যায়, আর আমরা বাসা চেঞ্জ করে তো আমি তল্লিতে বনানীতে আসি, তো যখন চলে যায় উত্তরায় তখন ও রাজুকে ভর্তি হয়, আমি হলো ক্রসে কলেজে ভর্তি হই। তারপর আমার কলেজে গুরু যেটা না বলে নাই, যে আমার কলেজ যেদিন যেদিন বন্ধ থাকতো সেদিন সেদিন সে আসতো, আর যেহেতু আমাদের একটা মেয়েদের কলেজ, যখন ওকে দাঁড়ায় থাকতো তো সবাই মনে করতো আমার বয়ফ্রেন্ড, আর যখন আমার ফ্রেন্ডরা বলতো এই তোমার বয়ফ্রেন্ড আসতো, আমি বললাম ওই গাধা আমার কিসের বয়ফ্রেন্ড, ও তোমার ফ্রেন্ড, আমার কিসের বয়ফ্রেন্ড, এরকম একটা ছেলে আমি বয়ফ্রেন্ড কিভাবে বানাবো, কারণ ওই যে ফার্স্ট এক্সপ্রেশনে যে লাভ বাই এগুলো তোমার হয় নাই। তারপরে বলে যে এই ছেলে তো তোমার জন্য প্রতিদিন আসে কেন, আর প্রত্যেকটা কথাই তোমার এই ছেলেকে নিয়ে হয় কেন, মানে আমার গুরু সকালবেলা ও কি করছে এই নিয়ে একটা কথা হয়, কারণ ছেলে বলতে তো আমি ওকে চিনি, ওর সঙ্গে আমার ফ্রেন্ডশিপ হতে হতে ওর সঙ্গে সব কথাবার্তা হতো আমার। তারপরে যেটা হলো গুরু, আমার ফ্রেন্ডরা, আমার হোলি ক্রসের ফ্রেন্ডরা তারপর বলল যে সত্যিকারের লাভ বলতে যেটা হয়েছে, তুই কি ওকে লাভ করিস, তুই আগে যে ছেলেটা সেটা হচ্ছে ছিল তোর জেদ,
সেটা তো এর মধ্যে তুমি বলেছো যে জেদের বশবর্তী হয়ে ওর একটা জেদ কাজ করতো তোমাকে কিভাবে তোমার সাথেই করা যায়, এবং তোমারও হয়তো একটা জেদ কাজ করতো কিভাবে আমাকে বললো যে আমি নাকি তাকে অফার করেছি, এই প্রসঙ্গটা পার হয়ে গেছে,
কারণ সে দেখতে অনেক সুন্দর ছিল, তার মধ্যে একটা অহংকারী কাজ করতো, আর আমিও আমার জেদ
একটু প্রাউডি ছিলে,
হ্যাঁ। তো আর ওর ক্ষেত্রে তো উল্টাটা, ও তো অত সুন্দর না, তো আমি যে তোকে একটু ইগনোর, আমি একটু ইগনোর করছি, কিন্তু আমার ফ্রেন্ডরা বলতো ওই তোকে রিয়েল লাভ করে, কিন্তু আমাদের কিন্তু গুরু, আমরা কিন্তু নিজেরা ফ্রেন্ড, আমরা উই আর গুড ফ্রেন্ড, মানে কি আমারই সামনে মেয়ের সঙ্গে টাঙ্কি মারত, তাই বুঝতে পারছেন গুরু কিরকম আমরা বেস্ট ফ্রেন্ড, আমরা ফ্রেন্ডশিপের মধ্যে সব কি কথা বলিস, আমার ফ্রেন্ড আর আমরা সেম এজ। এরপরে যখন আমরা এভাবে কথা বলতে বলতে একটা টাইমে আমার আমার একটা ফ্রেন্ড বলে, তুই বল 24 আওয়ার্সের মধ্যে তুই কতবার ওর নাম নিস, আর ও যদি তোকে লাভ না করে সেই উত্তরা থেকে তোর কাছে কেন আসবে, এমন গুরু আমাদের তখন তো মোবাইল অ্যাভেলেবেল ছিল না, আপনি তো জানেনই, আমরা ডিসাইড করতাম এভাবে রবিবার দিন সামনের রবিবার দিন আমরা দেখা করব, এভাবে আমরা সামনের রবিবার আসত, আবার দেখা করার পর আবার সামনের রবিবার দিন দেখা করবো, এভাবে আমাদের দেখা হতো পার্কে। কিন্তু গুরু কোনো লাভ রিলেটেড কথা নাই, ফ্রেন্ডশিপের কথাবার্তা, আর সেখানে ওর রিলেটিভ নিয়েও কোনো কথা নেই, ওই সাবজেক্ট ক্লোজ। এরপরে একটা ঘটনা ঘটে, আমরা দুইজন একটা রেস্টুরেন্টে বসেছিলাম, সে সময় ওর একটা ফ্রেন্ড আসে, ওর একটা ফ্রেন্ড এসে আমার সঙ্গে রিলেশন করে, যেহেতু বলে হাই, আমিও হাই বলি, হ্যান্ডশেক করার চেষ্টা করি, আমি হ্যান্ডশেক করি, তখন ওই আমার ফ্রেন্ডকে বলে যে দোস্ত কিছু খাওয়াবি না, বলে আচ্ছা খাওয়াবো, কোক টোক খা, তো বলতেছে না তুই বার্গার আন, তখন আমার ফ্রেন্ড উঠে বলে আমি বার্গার আনবো, তুই আনতে পারিস না, তুই আন, বলে না আমি ওর সঙ্গে একটু ফ্রেন্ডশিপ টেন্ডশিপ করতেছি, তুই কেন কাবাব মেয়ে হাড্ডি হয়েছিস, তুই একটু যান, মানে আমার সঙ্গে ছেলেটা ফ্রেন্ডশিপ করবে, ও আবার নটরডেমে পড়ে। তো আমার ফ্রেন্ড তো পুরো চেতে যে আমি আনবো কেন, আমি কি সার্ভেন্ট নাকি। তারপরে ও আমাকে ওই ছেলেটা আমাকে নিয়ে ওর ফ্রেন্ডটা আমাকে ডেকে নিয়ে বলে একটু আসো তো, আমি বললাম হ্যাঁ কি বলো, তোমরা কি দুজন কি লাভ রিলেশন নাকি ফ্রেন্ড, আমরা দুজন ফ্রেন্ড, আমার মনে হয় না, আমি বললাম মানে তোমাকে লাভ করে, ওর চোখের মধ্যে আমি জেলাস দেখছি, আজকে না হলে কালকে হবে, এর মধ্যে
গলির পথে বাঁকে বাঁকে একটা করে লাভ গুরু। তারপর
এরপরে
ছেলেটার যে ফ্রেন্ড সে গুরুজি বলল যে ওর চোখে আমি জেলাসি দেখেছি, সে তোমাকে ভালো,
আজ হলো হবে না হলে কাল হলেও হবে। এর মধ্যে ও টাকা দিয়ে আসে, দিয়ে এসে বলে আমাকে বললাম তুমি যাবা না বাসা, ও বলে ইফ ওয়ান্ট টু গো ইউ ক্যান গো, আই ওয়ান্ট টু গো উইথ ইউ, তখন দিকে চুপ করে এসছে। তা সারা রাস্তা আমিও নীরব ছিলাম, সেও নীরব ছিল, ওই ছেলেটা চলে গেছে, আমার ফ্রেন্ডরা যা বলে এটাও কি সত্যি, ওর ফ্রেন্ডও একই কথা বললো, এটা কি সত্যি, আমি ওর সঙ্গে আর একটা কথা বলি নাই। তারপর রাতের বেলায় গুরু সিরিয়াসলি বলি, সেদিন থেকে মানে ফিলটা এমন গুরু যে আমি ওর স্মেলটা পাইতাম, মানে ও মানে আমি কলেজে যেতাম, ও যেদিন যেত না সেদিন আমি মিস করতাম। তারপর ও যদি কোনো মেয়েকে সুন্দর বলতো আমার জেলাস কাজ করা শুরু করলো। গুরু ওর ফেভারিট নায়ক হচ্ছে ক্যাটরিনা জিটা জোন্স, আমি কেন ক্যাটরিনা জিটা জোন্স হতে পারলাম না, আমি কেন জলি হতে পারলাম না। এগুলো আমি যখন আমার ফ্রেন্ডকে শেয়ার করলাম, আমার হোলি ক্রস ফ্রেন্ড বলে এবার বুঝছিস যে তুই ওকে লাভ করিস, আমি তো বুঝতে পারছি যে আমি একটু উইক হয়েছি, কিন্তু গুরু আমার
এটা রিয়েলি অনেক কিউট একটা ফিলিংস যে খেলার সাথে যখন প্রেমিক বা প্রেমিকা হয়ে যায়, কেমন ছিল অনুভূতিটা সেই রাতে যেদিন আবিষ্কার করলে যে না something going to be happened,
কিউট কিছুটা আমার জন্য ব্যাড লাগ, কারণ আমি বলতে পারবো না, কারণ ও তো জানে,
বাট তখন অনুভূতিটা কেমন ছিল যখন তুমি ফিল করলে যে দ্যাট ওয়াজ নট
ভালো অনুভূতি, মানে একটা কেমন সুখী সুখী ভাব, আমি দুনিয়ার মধ্যে সবচেয়ে সুখী
প্রতিদিনই,
হ্যাঁ প্রতিদিনই, কারণ যে আমার বেস্ট ফ্রেন্ড, আমি কি সত্যি মানে তো সুখী সুখী, আর সেই বলদটাই হবে, আমি তো বলদ দেখতাম, সরি।
তোমার যদি এত ইচ্ছা হয় গানটা একটু জোরেই দাও, কোনো সমস্যা নেই।
তারপরে তারপরে রাতের বেলায় তো আমি এটা বুঝতে পারি যে না আমি মনে হয় উইক হয়ে পড়ছি, তো আমি কিভাবে আমি কনফেস করব যে আই লাভ ইউ। তারপরে আমি ওকে, আমি তো ওকে বলতে পারবো না, তো আমি ডিসাইড করি যে আমি ওকে বলবো। এরপরে গুরু যেটা হয় আমি ওকে বলতে চাই কিন্তু আমি বলতে পারি না, কারণ আমার সামনে বারবার ওর রিলেটিভ এসে পড়ে, বারবার রিলেটিভ এসে পড়ে। এরপরে আমি ওকে আমরা একটা পার্কে,
আচ্ছা সে কিন্তু অদৃশ্য মানব হয়নি, সে মাঝে মাঝে এসে সামনে পড়ছে,
হ্যাঁ মাঝে মাঝে সামনে,
আচ্ছা যার সাথে ওই যে প্রতিদ্বন্দ্বিতা, যে যে
মারামারি রিলেটিভ,
আচ্ছা তার রিলেটিভ, সেই কারণে এখনো মাঝে মাঝে সে উদয় হচ্ছে, আচ্ছা তারপর,
কারণ সে তো জানে আমি তার পিছনে পাগল ছিলাম, সেটা তো সে জানে। এরপর আমি তাকে, সে তো আর জানে না জিত এইরকম, সে তো ফ্যাক্ট যেটা দেখছে সেটা দেখছে ওর রিলেটিভ যেহেতু। তারপর আমি পার্কের মধ্যে বলি তুমি কি কাউকে ভালোবাসো, আমরা ফ্রেন্ড ছিলাম কিন্তু কেউ কাউকে তুই বলতাম না, তুমি বলতাম, তুমি কি কাউকে ভালোবাসো। তারপর সে আমাকে বলে হ্যাঁ আমি একজনকে ভালোবাসি, আমি তো গ্রুপ পুরাপুরি এক্সপেক্ট করতেছি যে নামটা আমার নিবে, কিন্তু সে বলল আমি মেয়েটাকে খুব ভালোবাসি, কিন্তু মেয়েটা আমাকে ভালোবাসে কিনা আমি জানি না, মেয়েটাকে আমি এখন পর্যন্ত বলি নাই, আমি বলবো আমাদের কলেজেই পড়ে, আমি তো পুরো একটা ধাক্কা খেলাম, কলেজে কিভাবে পড়ে, আমি তো পড়ি হোলি ক্রসে, সে পড়ে রাজুকে, দ্যাট মিনস আমি না। তারপর বললো আসলে মেয়েটার নাম কি, তখন বললো মেয়েটার নাম আমিনা গুরু। আমি পুরোপুরি সেদিন ধাক্কা খাই আর প্রচন্ড কষ্ট পাই, কিন্তু আমি বুঝতে দিই নাই। আমিনা আরেকটা মেয়ে,
আমিনা না তো নাকি আমিনা, তুমি না,
আমিনা
তুমি না, অন্য একজন,
হ্যাঁ তার নামটা কি আমি নিই, জ্যোৎস্না, সে জ্যোৎস্না নামে মেয়েটাকে। আমি জ্যোৎস্না নামটা শুনেই না মনে হচ্ছিল বেদের মেয়ে জ্যোৎস্না, কারণ আমি তো খুব ইয়ার্কি হচ্ছি, আমি ওকে বলতেছি আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে।
কিন্তু সে তো তোমাকে একদম ফ্রেন্ডলি বলে দিয়েছে যে আমি আসলে অমুককে পছন্দ করি।
হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি
তোমার ভিতরে কি চলছে
সেটা, আমার ভিতরে কি চলছে তাকে আমি বুঝতে দিই না, কিন্তু আমিও ইয়ার্কি করা শুরু করছি, বেদের মেয়ে জ্যোৎস্না হাসি হাসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। তারপর সে আমি ইয়ার্কি করার পর বললাম তুমি প্রপোজ করছো, বলে না কিন্তু আমি করব দুদিনের মধ্যে, আমি বলবো। সে দুদিনের মধ্যে সময় নেয়, তারপর বলে আমি পরশুদিন বলবো। মেয়েটাকে আমি বলছি আমি ফোন করবো, সবাই দুষ্টমি করে কলেজের সবাই ওই মেয়েটাকে নিয়ে, প্রথম দিন থেকে মেয়েটাকে আমার পছন্দ হয়েছে। আমি বলি তুমি কি ভালোবাসছো, বলে ভালোবাসা কি জিনিস আমি জানি না, আমার পছন্দ হয়েছে এটা আমি বললাম তোমাকে। তারপরে আমি রাতের বেলা তার কিউসিটি দমন করতে পারি নাই, পরের দিন আবার মানে আমাদের তো এক সপ্তাহ পর দেখাও তো, পরে আমি এক সপ্তাহ পর আবার দেখা করে বললাম কি বলছো, হ্যাঁ বলছি, দেখি পুরা মুখটা কালো, বললাম কি হয়েছে, বলে ফোনে ওয়েট করেছিলাম, আমি তো আর ফোন করি নাই, ওই ফোন করলো, আমি ফোনটা ধরলাম, ধরার পর আমাকে বলতেছে শোনো আমার সঙ্গে তোমার কোনো ধরনের রিলেশন হবে না, কারণ আমি হেজাব করি, আমি ওদের ফ্যামিলি অনেক কনজারভেটিভ, সেম এজ, কখনো মেনে নিবে না। আর তখন আমি বললাম আমি তো ফ্রেন্ড তো হতে পারি, বলে ফ্রেন্ডশিপও সম্ভব না। গুরু আমি তো পুরা হাসি একটা ভাব যে তুমিও ধাক্কা খাই না। তারপরে আমি বললাম আমি আর ভালো হয়েছে খারাপ হয়েছে বলিনি, আমি তো খুবই খুশি। আমি বললাম ও দেখি মুখটা খুব কালো করেছে, বলে কালকে আমাদের মানে আমাদের কলেজ শেষ হবে, যে জ্যোৎস্না শাড়ি পরে আসবে, আমি জ্যোৎস্নাকে দেখব। আমি বললাম দেখতে পারছো, বলে না দেখতে পাইনি, দৌড়ায় গেছি জ্যোৎস্নাকে আর দেখতে পারিনি। তারপর আমি বললাম আরো কত মেয়ে আছে, কত সুন্দর সুন্দর মেয়ে আছে, তাদেরকে ধরবার সমস্যা কি, না সে খুবই কষ্ট পেয়েছে। আমি তারপর বললাম দাঁড়াও আমি তোমাকে শিক্ষা দেব, বললাম তোমার যে ফ্রেন্ডটা আছে না, ফ্রেন্ডটা কিন্তু হেভি, ওই ফ্রেন্ডটার সঙ্গে আমার রিলেশন হতে পারে না, আর তুমি অত টাঙ্কি মারার মেয়ে না, আমাকে একদম স্টেবল, তুমি কি আর ওইরকম টাঙ্কি মারতে পারো, রাস্তায় মেয়েরা দেখো না কিভাবে টাঙ্কি মারে, তুমি কি আর টাঙ্কি, কেন আমি পারবো না, কেন দেখাও তো একটু টাঙ্কি মারে, আমি তো গুরু পারি না, সত্যিই পারি না। তারপর বলে আমি তারপর বললাম আসলে কি ওই ছেলেটা অনেক বেশি ব্রিলিয়ান্ট তোমার থেকে, আমার তোমার থেকে ওই ছেলেকে বেশি ভালো, তুমি তো ফার্স্ট ডিভিশন আর ওই ছেলে স্টান করা স্টার মার্ক, ও অনেক চুপ করেছিল গুরু। তারপরে আমাদের আমাদের ই হয়ে যায়, ওরিয়েন্টেশন হয়ে যায় আমাদের শেষ ক্লাস, আমাদের হোলি ক্রসেরও, ওদের রাজুকে আমাদের আর দেখা হবে না, শেষ দেখা আমাদের একটা রেস্টুরেন্টে হয়, ওই রেস্টুরেন্টে শেষ দেখার মধ্যে আমাদের আমি বলি যে এখন তো আমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবা, এরপর তোমার ফিউচার প্ল্যান কি, বলে কি সুন্দর করে সে বলা শুরু করে, ফিউচার প্ল্যান হলো আমার মাকে ওর বাসায় বিয়ের প্রপোজাল নিয়ে পাঠাবো, যদি বিয়ে দেয় বিয়ে দিয়ে দিবে আবার সে। তারপর গুরু আমি খুব একটা দীর্ঘশ্বাস ফেলি, এমন হ্যান্ডশেক করি, কেন জানি গুরু আর হাত ছাড়তে ইচ্ছা করতেছিল না ওর, এমন কি জানি হারাই ফেলতেছি, কি জানি একটা হারাই ফেলতেছি, একটা ফিলিংস কাজ করতেছিল। এমন ওই শেষ, ওর বাসায় যায়, আমি আমার বাসায় আসি, আমার ইন্টারমিডিয়েট পরীক্ষা দিই, যথারীতি রেজাল্ট দেয়, রেজাল্টের সময় ফোন দিই, রেজাল্টের পরে আমি তো রেজাল্টের পরে ওকে জিজ্ঞাসা করি তুমি কি করছো, প্রথম থেকে গুরু আমি তো একটু জলি ম্যান্ডের, থার্ড ডিভিশন সেকেন্ড ডিভিশন, বলে না আর কিছু ভাবতে পারো না, ফার্স্ট ডিভিশন না, ফেল করছো, কি ফেল করবো কেন, তো কি করছো, স্টার মার্ক পাইছে, এমন সেই ওর যে ফার্স্ট বয় সেই ছেলের থেকেও ভালো রেজাল্ট করছে, এবং সবচেয়ে একটা কথা না বলে পাই না, সে সবসময় ছেলে বদনাম হইতো আমার সামনে, ওই ছেলে ভালো না, ওই ছেলে অনেক মেয়ে ফ্রেন্ড আছে ওই ছেলের এইটা, কিন্তু ওই ছেলেই আমাকে হেল্প করছে যে ও অসম, ও তোমাকে লাভ করে। তারপরে তো গুরু জ্যোৎস্না সাবজেক্ট ক্লোজ যেহেতু তাকে রিফিউজ করছে, তা আমি তো একটু আসতে পারি এখন, তা আমি গেলাম কলেজের,
ব্যাপারে তো কিছুই জানে না,
না না তাকে আমি জানতে দিই না, জানতো কি জানে না নাকি বুঝতে চাইতো না আমি বুঝি না, কারণ বুঝবে না কেন। তারপর আমি গেলাম, যাওয়ার পরে রাজু কলেজ, হ্যাঁ আছে গুরু জ্যোৎস্না নামে মেয়ে আছে, আমি নিজের মধ্যে ইমাজিন করতাম কি আসলে কেউই নাই ও আমাকে জেলাস করার জন্য এগুলো করতেছে, কিন্তু গুরু আছে, সেদিন বেশি শক্ত, এমন সত্যি ঘটনাগুলো সবই সত্যি। এবং তারপরে ওকে আমি বলি আমার নিজের কিছু ফ্যামিলি প্রবলেম হচ্ছিল, তখন গুরু আমাকে ফ্রেন্ডের মতো করে বুঝায় তুমি আনওয়ান্টেড, তুমি ওয়ান্টেড হওয়ার চেষ্টা করো, পড়ালেখা আরো ভালো করার চেষ্টা করো। যেহেতু গুরু আমার ফ্যামিলিতে স্টার মার্ক, সেখানে আমি ফার্স্ট ডিভিশন, আমি ভালো রেজাল্ট করিনি, তো আমাকে বোঝানোর চেষ্টা করে। তারপর আমি ওকে কিছুটা বোঝানোর চেষ্টা করি যে তুমি আমার বেস্ট ফ্রেন্ড, মোর দেন এ ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ডের থেকে কিছু, কিন্তু বলে আমার ফ্যামিলি মেনে নিবে না। ও নিজের কোন ফিলিংস এর কথা বলে না, শুধু বলে আমার ফ্যামিলি মেনে নিবে না।
ফাইনালি তুমি বললে তাকে?
না না, আই লাভ ইউ বলি নাই,
কিন্তু বলেছে যে মোর দেন মাই বেস্ট ফ্রেন্ড, মানে যা বুঝানো তা বুঝিয়েছে।
তো ও বলে আমার ফ্যামিলি মেনে নিবে না।
আচ্ছা, ছেলেটা উনি তিনি এভাবে ভাববাচ্ছে না, গিয়ে সরাসরি যায়, নাম কি তার?
নাম হচ্ছে আসাদ।
আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। তারপর
তারপরে তার এটা বলার পরে আমি বললাম ফ্যামিলি মেনে নেবে না, সেটা তো পরের কথা, তোমার ফিলিংসটা আমার সঙ্গে শেয়ার করো। সে কোনো কথা বলে না, সে চুপ করে থাকে, বলে আমার ফ্যামিলি মেনে নিবে না, এটাই বলতে থাকে, সে বারবারই একটাই বলতে থাকে। তো এই সময় আমার কলেজের ফ্রেন্ড ফোন করে ওর সঙ্গে কথা বলে, কথা বলে বলে তোমরা আসলে তোমাদের ফ্রেন্ডশিপটা কি? তখন বলে মোর দেন এ ফ্রেন্ডশিপ, মোর দেন ফ্রেন্ডশিপ ইজ ইকুয়াল টু কি হোয়াট? তখন ও বলে জানি না, ওর একটাই ডায়লগ জানি না, যদি কোনো কিছু বলতে বলেন, যদি কনফিউশন থাকে জানি না। তারপরে ও জানি না যখন বলল, আমি বললাম তুই আর এইসবে বিষয়ে জড়াস না, জান যেহেতু ও ইনসাল্ট করতেছে, অ্যাফেয়ার রিলেশনটা না ইনসাল্ট দিয়ে হয় না, একটা অনারেবল রিলেশন। তখন তো বুঝতে শিখছি, কারণ তখন আমি কলেজে পড়ি। এটা বলার পরে যখন ও এটা বলল যে জানি না, তারপর আমি আর ওর সঙ্গে যোগাযোগ করি না। এর মধ্যে ওর একটা ফ্রেন্ড আমাকে ফোন, ওই ফ্রেন্ডটা আমাকে ফোন করে বলে যে ও বাজে পথে যাচ্ছে, ও ড্রাগ এডিক্টেড হয়ে যাচ্ছে। ড্রাগ এডিক্টেড হয়ে যাচ্ছে। তো এই কথা শোনার পরে আমি ওকে আবার ফোন ব্যাক করি, ও বলে যা খুশি তাই খাবো, তোমার কি তাতে, আমি এটা করব। তারপরে গুরু আমার একটু ইনসাল্ট লাগে, তারপর আমি আর ওকে ফোন করি না, রিলেশন করে রাখি নাই। তারপরে ওই আবার নিজে যেচে ফোন করে যে তুমি কি আমার বাসায় আসতে পারবা উত্তরায়। তখন গুরু আমি যেহেতু ইন্টার পাস করছি, ইন্টার পাস করে আমি একটা
আসাদ তো একটা স্কলার ছেলে, সেই স্টার মার্ক স্পেস ওই সময়, এবং তার অ্যাডিকশনের পিছনে কারণ কি ছিল জানতে কিছু?
আমার ওর ফ্রেন্ডরা মনে করতো আমি,
রিজনটা
আমি,
কিন্তু তুমি জানতে না?
না, আমি জানতাম না, আর আমি বিলিভই করতাম না ও খাইতো। তারপরে এখন আমি বিলিভ করি না যে ও খাইতো। তারপরে ওটা বলার পর আমি আমার কেমন যেন মনে হচ্ছে যে হয়তো আমি, গুরু নিজেকে খুব ইম্পর্টেন্ট মনে করছে হয়তো আমি। তারপর দেখি আমাকে ডিনাই করতেছে, না তুমি না। তারপর ও আমাকে ফোন করে বলতেছে যে আসো তুমি উত্তরায় বাসে আসো। আমি বললাম আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে। এর মধ্যে গুরু কি হয়েছে যে আমি বিয়ের ফোন করে আমি বলছি যে আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে, সত্যি গুরু আমার বিয়ে নিয়ে কথা বলতেছে, তো তুমি কি জোসনাকে বিয়ে করছো? গুরু আমাকে সে বললো কি তোমার কিভাবে বিয়ে হয়ে যাবে, তোমার হাজবেন্ড নিজে যেতে এসে আমাকে দিয়ে যাবে, তোমার তো কোনো বিয়ে হতে পারে না।
কে বলছে এটা?
গুরু, সে আসাদ বলছে।
আচ্ছা আচ্ছা।
তো ওই সময় গুরু সে ফোনটা না আসাদ দিয়ে নাকি ভেঙে চলে যায়, আমি তো জানি না, ফোনটা শুনে পু পু করতেছিল। আমি পরে আবার ফোন ব্যাক করি, পরে ওর ভাবি ফোন উঠায় বলে কি হয়েছে আসাদে, কি হয়েছে তোমাদের মধ্যে কি সম্পর্ক? সেই থেকে ওদের ফ্যামিলিতে একটু ডাউট করা শুরু করে।
এবং তুমিও ফার্স্ট টাইম জানলে যে তোমাকে ঘিরে তার ভিতরে কি চলছে?
হ্যাঁ, কিছু তো চলছে, এদিন শিওর হয়েছে, এত তো আর গাধি না। তারপরে সে ফোনটা ধরে যখন মানে তখন বললেন যে রাস্তা ঠিক মতোই লাগছে। তারপর কিন্তু প্রবলেম শুরু হলো ফ্যামিলিতে, তারপর থেকে ওর ভাবি আমাকে ফোন দিত না, অনেক কষ্টে গুরু, কোন লোকরে ধরে, ফোনের দোকানে লোকরে ধরে, মানে গুরু এত বিরক্ত করতাম মানুষকে যে তারা আমাকে দেখলেই ডিস্টার্বিং মনে করত, কারণ ভাইয়া একটু ডেকে দেন না, ফ্রেন্ড সেজে বলেন না। তারপর ভাবি বুঝতো, তারপর ওকে ডেকে দিত, কথা বলতে চেত না। তো এর মধ্যে গুরু এই যেটা বলতেছিলাম, আমাকে বললো উত্তরায় বাসে আসো, আমি গেলাম, যাওয়ার পরে আমাকে বলতেছে তোমার লজ্জা নাই, তুমি একটা নির্লজ্জ, তুমি এটা আমার বকা শুরু করে দিল গুরু। তারপর আমি বললাম তোমার কি হয়েছে, তুমি আসলে তোমার সম্পর্ক আমার কাছে তুমি কি চাও? আমি তোমার কাছে কিছু চাই না, তুমি আমার কাছে কি চাও? আজকাল মেয়েরা যা চায় তুমি কি তা চাও? এ ধরনের সে নোংরা কথা বলতেছে, আমি তো খুব জেদি, আমি বলতেছি তুমি কি বলতে চাচ্ছ? আমি ওকে থাপ্পড় মারছি গুরু, মারামারি তো চলতেইছে, আমি মারছি ওকে, তুমি আমার সঙ্গে নোংরা কথা বলো, বলে যাও বাসে যাও। তা আমি বাসে আসি, তারপরে তমার ফোনকে আমি জাহান নামে যাক ওর কথা আমাকে বলবো না। তখন তমার বলে কি ও খাচ্ছে, তুমি যাও।
তমাল হতে, আচ্ছা আচ্ছা, আসাদের বন্ধু তমাল, আচ্ছা, খাচ্ছে বলতে অ্যাডিকশন এরকম কথা কিছু বলছে,
চলো আমি তোমাকে নিয়ে যাব। তারপর ও আমাকে ওদের বাসায় নিয়ে যায়, একটা গল্পের বই সব আমি ওকে দিই। গুরু সেদিনও খুব মিস করি, বাস স্ট্যান্ডে আমরা, আমি আর ওর ফ্রেন্ড দাঁড়ায় ছিলাম যে কখনো আসবে, কিন্তু আসে নাই, ও একবারের জন্য আসে নাই। যখন বাসটা ছেড়ে দিচ্ছিল যে উত্তরায় তো বনানী থেকে উত্তরায় যাওয়া বাসে করে, তখন নিরাপদ বাস ছিল, তাই মানে একবারের জন্য আসবে কিন্তু আসে নাই, অনেক রুট আসে নাই। তারপর আমি ডিসিশন নিয়ে ফেলছি যে এটা ও আমাকে সত্যি লাভ করে না। তারপরে আমি সায়েন কলেজে ভর্তি হলাম, এর মধ্যে গুরু আমি ভুই একাডেমিতে টেস্ট দিয়েছিলাম কিন্তু টিকি নাই, তো এর জন্য আমার আব্বা আমাকে গ্রাজুয়েশন কমপ্লিট করার জন্য,
তোমার যেটা স্বপ্ন ছিল বারেক ল করা,
হ্যাঁ বারেক ল আব্বা ওইটা দেয়, আমার আমার স্বপ্ন থেকে আমার বাবার বড় স্বপ্ন, কারণ যেহেতু আমাদের ফ্যামিলিতে ডাক্তার আছে, আমার ছোট ভাইকে ইঞ্জিনিয়ারিং তে পড়েছে, ভাই আবার মাস্টার্স এটা, সেজন্য আমাকে। তো এটার পরে আমি সায়েন কলেজে যখন যাই তখন আমি জানতে পারি আমাকে ফোন করছে সায়েন কলেজ থেকে, আমি ওকে ফোন ব্যাক করি, ফোন ব্যাক করে আমি বলে আমি আসতেছি, ওদের বাসায় যাই, এটা করি, দেখা হয়, ওদের সঙ্গে আবার কথা হয়। এর মধ্যে ওকে ওকে আর আমাকে বাসায় কেউ যেহেতু ছিল না, ওর ভাবিরা লন্ডনে গিয়েছিলেন, তখন ওর ভাবিদের ওই সময় আমাদের যাওয়া হতো, কিন্তু গুরু আমাদের না ও গিটার শোনাতো, গান শুনতো, আমাদের কোনো বাজে ইন্টেনশন, আমরা একদমই কিউট, আমাদের কোনো ছিল না। এর মধ্যে ওর একটা ফ্রেন্ড ফোন করে আমাকে বলে কি তুই বাসা থেকে বের হয়ে যা, কারণ ও তখন আমাকে সিরিয়াসলি ফিল করতো না, আমাকে শিক্ষা দেওয়ার জন্য মনে হয় একটা প্ল্যান করতেছিল, ওর ফ্রেন্ডটা বলছে তুই বাসা থেকে বের, তুমি বাসা থেকে বের হয়ে যাও, ওর একটা ফ্রেন্ড ফোনকে আমাকে বলে যে তুমি অনেক ভালো একটা মেয়ে, তুমি বাসা থেকে বের হয়ে যাও, ও তোমাকে লাভ করে না, ওর ফ্রেন্ডটাই আমাকে বলছে তোমাকে লাভ করে না আর এটা সম্ভব না, তুমি একটু বোঝার চেষ্টা করো। আমি বললাম এই ফ্রেন্ডটা যেহেতু বলছে নিশ্চয়ই শেয়ার করছে, তা গুরু আমি বাসা থেকে চলে আসি, কিন্তু ওই সময় গুরু আমাদের মধ্যে খুব ভালো একটা রিলেশন, কারণ সে সে আই লাভ ইউ বলে নাই, আমি বলছি বা আমিও বলি নাই, এরকম মানে বলা বলি হয় নাই, কিন্তু আমাদের কার্ড দেওয়া দেওয়া হয়েছে, অনেক রিলেশন হয়েছে। তা আমি শকড হই যে কি বলে আমাকে লাভ করে নাই, না আমাকে লাভ করছে, কিন্তু আমার কাছে মনে হয়েছিল গুরু লাভ করছে, কিন্তু ফ্রেন্ডরা মোর বলতো যে ওলা আমাকে লাভ করে নাই। তো ওই সময় ভাবি আমাকে দেখে ফেলে, সে একটা খুব ভালো মানে সে একটা খুব খারাপ ধারণা আমাদেরকে নিয়ে করে, যেহেতু আমরা রুমে ছিলাম, খুব খারাপ একটা ধারণা করে। ওই সময় আমি আসি, তখন ওকে আমি বলি যে যদি ভাবি কিছু বলে তুমি কিছু বলবা না আর আমার সঙ্গে কন্ট্রাক্ট করবা। কিন্তু ওই দিনই রাতে আমার কাজিনের বাসায় আমি যাই, তো আমাকে যে ফোন ব্যাক করে আমার মা আমাকে বলে না, দশ দিন হয়ে যাক গুরু কোনো ফোন নেই, কথা বলে না। তারপর তো গুরু আমি ফোন করে বকা দিছি, এবং তোমার সঙ্গে আমার রিলেশন রাখা সম্ভব না, এই না আমার মা মিথ্যা কথা বলে না, এই না, তখন লাস্ট একটা ওয়ার্ডই বলে আমি তোমাকে ফোন করছিলাম যেহেতু তুমি ডিসাইডই করলে রিলেশন রাখা সম্ভব না, কিন্তু ওর উপরে দিয়ে যে এত প্রেশার গেছে, ওই বাসা থেকে সে চলে আসছে, তাকে অনেক বেশি ইনসাল্ট করছে, এগুলো আমি কিছুই জানতাম না গুরু, শুধু আমি ওকে বকাই দিয়ে গেছি। তারপর বলে ঠিক আছে আর রিলেশন রেখো না, এই গুরু আমাদের শেষ রিলেশন রাখা আর হয় না। আমি বলছি আচ্ছা ফ্রেন্ড থাকো, বলে একবার প্রমোশন হয়ে আর কখনো ডিমোশন হয় না, ফ্রেন্ড আর তো হওয়া সম্ভবই না। তারপরে আর রিলেশন নাই, গ্যাপ, আমি তখন গ্রাজুয়েশন কমপ্লিট করি। তারপর গুরু সত্যি গুরু ওকে ভুলার জন্য অনেক চেষ্টা করছি, অনেকের সঙ্গে কথা বলতাম নেটে ফ্রেন্ডশিপ, আর বিসমিল্লাতি ওর নাম, ও আমার এমনই একজন, বিসমিল্লাতি ওর নাম আমার একজন ছিল, ঢাক ঢোল দিয়ে আমি পিটাইতাম, তো দুই পা আগানোর পর তিন পা কেউ কোনো ছিল আগাইত না, না আমার সবকিছুই ও, আমি এমন
কথা হতো শুরু হতো সেই নামটা দিয়ে,
সেই নামটা দিয়ে কথা বলার সাবজেক্টই ও, এটা পছন্দ
করে সেইটা করে।
পরে তারা বুঝতো যে আমার লাইফটাই ও, আমি লাভ বলতে মনে করি লাইফ, লাইফ মনে করি ও। এরপরে আমি আমি ডিসাইড করি যে আমার বাবা মা বিয়ের কথা বলে আমার, কিন্তু আমি তো বিয়ে করবো না, বাবাকে স্টেট বলে দিই, আমাকে নিয়ে অনেক সন্দেহ করে, কিন্তু আমি বলে দিই আমি বিয়ে করবো না, আমার কোনো পছন্দের মানুষ নেই, আমি ভুই একাডেমিতে পড়বো এবং আমি ব্যারিস্টারি হব, আমি বাইরে চলে যাব। এর মধ্যে আমার পড়াশোনা খুব চলতে থাকে আর নেটে ফ্রেন্ডরাও জানে ওর কথা। ওই সময় ওর সঙ্গে আমার একদিন রাস্তায় দেখা হয় এবং ওই টাইমে কোন একটা ভাবে ওর একটা ফ্রেন্ডের সঙ্গে, ওর একটা বেস্ট ফ্রেন্ডের সঙ্গে আমার খুব ভালো একটা ফ্রেন্ডশিপ হয়, কিন্তু আমি যখন ফ্রেন্ডশিপ হয় তখন কিন্তু আমি দেনান্সে ওর নামে গালি দিতাম। আর ও একদিন একটা কথা বলছে ওর ফ্রেন্ড, ওর বেস্ট ফ্রেন্ডটা, ওর নামটা নিতে পারি, ওর বেস্ট ফ্রেন্ডটার নাম সুমিত, ও বলতেছে যে তুই যা এতদিন বললি ও তোর প্রতি তার ধারণা পুরাটা উল্টা। গুরু বুঝেন তাহলে আমি কিরকম ধাক্কা খাইছি, আমি বলতে পারতেছি না কি বলে আমাকে নিয়ে কি বলে, কিন্তু ওর বেস্ট ফ্রেন্ডটা আমাকে কিচ্ছু বলে নাই। তো আমি আমি তোর কথা শোনার জন্য এর সঙ্গে কথা বলতাম, কি বলে মানে ওর সঙ্গে কথা বলা হচ্ছে যে আসাদকে নিয়ে কিছু একটা বলুক, আসাদের সঙ্গে সম্পর্ক আছে কিনা। এর মধ্যে গুরু আমি আমি বলেছি যে এই যে আমি প্রেমে পড়ছি, এটা আমি সঙ্গে সঙ্গে ওর রিলেটিভ যার সঙ্গে আমি দৌড়েছিলাম তাকে আমি ফোন করি, ফোন করে বলি ভাইয়া
রিলেটিভ বলতে সেই আগের সেই ব্যক্তির কথা যার সাথে তোমাদের জেদা যদি চলতো প্রথম দিকে?
হ্যাঁ, তাকে আমি ফোন করে পুরো ব্যাপারটা বলি যে আমি একজনে সিরিয়াসলি ফিল করতেছি, আমি তাকে লাভ করি।
দিয়ে তুমি তার কথা বলে দিলে আসলে কথা,
আপনার কি প্রবলেম? সে বলে না তার কোনো প্রবলেম নাই, তার কোনো প্রবলেম। তাহলে আমি নিজের প্রতি ক্লিয়ার হলাম যে জেলাস যেহেতু তো মেকিং না করে। এরপরে গুরু আমার সঙ্গে রাস্তায় ওর একবার দেখা হয়ে গেল, আমি ওকে নাচেনা ভান করলাম। সে ওই ফ্রেন্ডের বাসায় গিয়ে আমাকে ফোন করলো, তুমি আমাকে আজকে নাচেনা ভান করলো। খুবই জেলাস লাগা শুরু করলো তার, আমার সঙ্গে একটা ছেলেকে নাকি দেখছে, সে থেকে নাকি তাকে জেলাস লাগে। সে ওই ফ্রেন্ডের সঙ্গে শেয়ার করতো, কিন্তু ওর ফ্রেন্ড যে আমার সঙ্গে শেয়ার করতো ওটাও জানতো না। এটা বলার পরে এই রিলেশন যখন গুরু, তারপরে আমাকে একদিন ও আবার ফোন করে বাসা থেকে, আমি ওর ফ্রেন্ডটাকে অনেক বকা দিই। তারপর রাতের বেলায় আমাকে ও ফোন দেয়, আমি ওকে ফোন দিই। ফোন দেওয়ার পরে সে আমাকে বলা শুরু করে আগের কথাগুলো। তারপর আমি বলি আমি অনেক খারাপ মেয়ে হয়ে গেছি, আমি স্মোক করি, আমি এটা করি, আমি ওটা করি। তো বলে ভালো হয়েছে তুমি স্মোক করে দেখো তো। গুরু ফোনের মধ্যে তো স্মোক করে দেখানোই যায়, ফুস করে টান দিয়ে দেয়। বলে একদিন সামনে এসে আমার সামনে টান দিয়ে দেখে। তো আমি সামনে একদিন দেখা করি, ঈদের দিন ওর সঙ্গে আমি দেখা করি। কিন্তু ততদিনে আমি আরো বেশি স্টাইলিস্ট হয়ে গেছি, আমি ওকে দেখাই দিছি আমি তোমার থেকে ভালো স্টাইলিস্ট হব। তখন তো খেয়াল ছিলাম, এখন দেখো আমি কি গুরু। ফার্স্টে দেখেই আমাকে বলে যে মেয়ে হিল পরে নাই, আমাকে বাট্টু বাট্টু ডাকতো, শেষ 5-7 ইঞ্চি হিল পরে আসছি, আরো বেশি স্টাইলিস্ট। তখন গুরু আমাকে ওর ফ্রেন্ডরা সামনে, ফ্রেন্ডদের সামনে আমাকে বসে রেখে বলো কি নিয়ে আসছো, চেলা নিয়ে আসছো? হ্যাঁ, আমার সঙ্গে দেখা করার জন্য নিজের কনফিডেন্স নেই, রাস্তার মধ্যে তুমি কিরকম একটা লুক দিলা আমাকে দেখে, এমন একটা এক্সপ্রেশন করছো যে আমাকে দেখো না দেখার ভান করছো, তুমি আমাকে চিনো নাই? আমি বলছি না আমি তোমাকে চিনি নাই, তুমি কে, তুমি মিথ্যা কথা বলো, তুমি আমাকে চিনছো? এরপরে গুরু ওই কথা হয়, সে জেলাস কাজ করে পুরোটা বলে। তারপরে সে আমাকে বলে যে লাভ জিনিসটা কি, আমি বললাম লাভ জিনিসটা লাভ অনার করা, জেলাস করা, এগুলো আমি বলতে থাকি। এটার বলার পরে বলে আমি তোমাকে লাভ করি, এটা সে আমাকে বলে আমি তোমাকে লাভ করি। আমি তুমি তো এখনো শিওর না, তাহলে তোমাকে ডাকো কেন আমাকে বলে? আমি হচ্ছে আমি চলে যাই, রিক্সা দিয়ে নামা শুরু করে আমার হাতটা ধরে, এই ফার্স্ট টাইম হাতটা ধরে, এবং তার হাতে ঘাম ঝরতেছিল। ওই সময় তার ভাই মানে তার সেই রিলেটিভ দেখে ফেলে, সে আর আমি তো পুরো ভয় থাকি। এই এই যে কিছু কিছু জানতেছে তার ফ্যামিলি, জানা শুরু করে। তারপর থেকে ও আমাকে একদিন গুরু এটা না বলে পারতেছে না, এখনো কিন্তু আমাকে আই লাভ ইউ বলে নাই। একদিন সে এই দিনের পরে, দুই দিন পরে সে একটা WB একটা মেলা হয়, সে মেলায় দেখা হওয়ার কথা আমাদের দুজনে, সে সারাদিন মিসিং গুরু, সে আসেই নাই মেলায়। আমি ফোন করি সে ধরে নাই। পরের দিন গুরু সে আমাকে মানে সেই দিন রাতেই আমাকে ফোন দেয়। ফোন দেওয়ার পর আমি বলি তুমি কোথায় ছিলে, আমি কথা বলতেই থাকি। বলার পরে সে আমাকে বলতেছে আই লাভ ইউ, আই লাভ ইউ, সে তিনবার বলতেছে। আমি ফার্স্টে শুনি না, আমি তোমাকে আই লাভ ইউ বলছি গুরু। আমি বলি আমি জানি না গুরু আমি কতটা শকে হয়েছি, আই লাভ ইউ, আমি শক, আমি শক,
হ্যাভেনলি ফিলিংস, স্বর্গ থেকে বাতাস এসে লাগছে তোমার মনে।
ওর মুখ থেকে আই লাভ ইউ বলে মানে অনেক কিছু পাওয়া, কারণ এত বছরের চেষ্টা।
কতদিন পর?
অনেক মনে হয় চেষ্টা, যেটা হচ্ছে 2000।
আবার কি তুমি তুজ মে রাব দিখতা হে, অনেকদিন
অনেকদিন,
ফাইনালি ইউ জাস্ট হার্ড দ্যাট সেন্টেন্স, দ্য ম্যাজিক্যাল সেন্টেন্স, আই লাভ ইউ, থ্রি টাইমস বলেছে, তাও কিন্তু বুঝতে পারেনি তুমি।
তারপরে আমি আমি তারপর বলে আই লাভ ইউ টু বলতে হয়, আমি বলি সেটা সময় পরে বলে দেয়, আমি তারপর একটু পাপ নিলাম বলি নাই। এরপরে ওর ফ্যামিলিতে আমাকে নিয়ে কিছুটা রিমোট ছড়ায় যে আমি খুব বাজে একটা মেয়ে, ওর সিরিয়ালটি খুবই বাজে একটা মেয়ে গুরু, এমনই একটা কথা বলে যেটা আমি অনিয়ার সবার সামনে বলতে চাচ্ছি। মানুষকে না জেনে, মানুষকে না বুঝে, ক্যারেক্টার নিয়ে কেউ যেন কথা না বলে।
তোমার 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 চরিত্রগত ব্যাপারে প্রশ্ন তুলে তারা আছে, তারপর
এমন একটা কথা আমাকে বলে, আমি এতটাই বেশি হার্ট হয়েছে, আমি বলে এই মুহূর্তে তুমি চলে আসো, তখন ওর জন্ডিস ছিল যে আমি তোমার সঙ্গে আর রিলেশন রাখবো না, যখন এই কোশ্চেনটা আমাকে তুলে। আমি আমি আমাকে তারা খুব বাজে একটা মেয়ে বলে, খুবই বাজে মেয়ে, যেটা আমি মানে এখন বলতে চাচ্ছি না। আসলে সে আমাকে ফিল করাতে চাচ্ছিল যে আই এম জাস্ট অ্যাজ এ লাইক এ প্রস্টিটিউট, আমি কারোর সঙ্গে বার্গেনিং করছি টাকা নিয়ে। ওই টাইমে আমি গুরু ভুই একাডেমিতে পড়ি, যেখানে আমি ভুই একাডেমিতে পড়ি সেখানে আমার কিসের টাকার প্রয়োজন, আর আমার মতো মেয়ে এটা আমার খুবই গোতে লাগে, প্রুফ করতে হবে। আমার ফ্রেন্ড নাকি বলছে কথা, আমি বললাম প্রুফ করতে হবে, প্রুফ করতে না পারলে তুমি এই মতো চলে আসো, আমি তোমাকে জিনিসপত্র সব দিয়ে দেবো তোমার গিফট। ওর জন্ডিস গুড়ে মানে এত বেশি জন্ডিস, ওর চোখ হলুদ, ওর হাত পা সব হলুদ ছিল, ও আসছে জিনিসপত্র নিয়ে। আমি ওর জিনিস, ওর গিফট আমিও নিয়ে আসছি। আমি বলে ও বলে কি এগুলা কি করতে আনছো, এগুলো তোমাকে আমি এমনি দিস, না তুমি ফেরত নিয়ে যাও, যেহেতু তুমি একটা বাজে মেয়ে। কোশ্চেন করার উত্তরই মানে হচ্ছে আমি একটা বাজে মেয়ে, কোশ্চেন করছো কেন?
এই কথাটা আসলে আসাদের বাড়ির বাসা থেকে,
হ্যাঁ রিলেটিভের কাছ থেকে, রিলেটিভের কাছ থেকে। পরে ওর গিফট গুলো আমি ডাস্টবিনে ফেলে দিই, ডাস্টবিনে ওই ডাস্টবিনে ফেলে দেয়। ডাস্টবিনে ফেলে দেওয়ার পরে ও রিক্সা দিয়ে যখন চলে যাচ্ছিল, গুলো এত মায়া লাগতেছে যে আমি রিক্সার পিছন পিছন দৌড়ে এসে বলি আচ্ছা রিক্সা থেকে নামো, তুমি যেও না, আমার কোনো সমস্যা নাই। তখন ও বলে না আমি চলে যাব, তুমি কেন গিফট গুলো ডাস্টবিনে ফেলে দিস? আমি আমি তো ফেলিনি, আমি বলছি আমি নিব না, তুমি ফেলে দিছো। গরু সে নিজে যায় সে ডাস্টবিন থেকে এক একটা গিফট তুলে আনে, তুলে এনে আমার হাতে দেয়। তারপরে সে সেদিনও গুরু সে আই লাভ ইউ বলে।
কোথায় করছো তোমরা এসব কাজগুলো, খোলা রাস্তায়?
জি গুরু,
আমার সামনে একটা মানে আমি জানি না আসলে কারোর ভিতরে তো দেখা সম্ভব না, বাট যা আমি দেখছি আল্লাহ যেন আমার পক্ষে সঠিক থাকে, আমি যা দেখছি তাই সঠিক।
খোলা বইয়ের পাতা,
একদম খোলা বইয়ের পাতা।
ডাস্টবিনের পাশে একটা কুকুরও ছিল, সে দুই পা ঢুকেছে কুকুরের মাঝখানে দিয়ে দিয়ে গিট গুলো তুলে আনতেছিল। মানে
গুরু আমি দেখতে পাচ্ছি
একদম একদম খোলা
পরিচ্ছন্ন,
এবং কত কত কিউট না বিষয়গুলো, অনেক ভুল হয়ে যায়, মানুষ তো আর সবকিছু প্ল্যান মাফিক করতে পারে না।
গুরু এই ফাঁকে একটা কথা একটু বলিনি, তারপরও তারপরও আমাদের আমি বন্ধুই বলি তাদের, তারপরও বলি কিছু SMS আসছে যে ভাল লাগছে না, ফেক লাগছে, বানোয়ার। আমি বলতে চাই যে আপনাদের ইচ্ছে না হয় আপনারা SMS করবেন না, আপনাদের দুটা টাকা তিনটা টাকা খরচ করার কোন দরকার নেই, কিন্তু অ্যাটলিস্ট এই যে একটা স্বচ্ছ বইয়ের পাতা আমরা এখানে তুলে ধরেছি, এখানে বানোয়াট কিছু হতে পারে না।
আচ্ছা আরেকটা জিনিস বলি, এটা এমন না, এমন ভাবার কোনো কারণ নাই, যেমন আমরা যখন কোন রোমান্টিক কোন মুহূর্তে যাই তখন এই যে তুজমে রাব দিখতা হে এই গানটা তুমি যেমন বাজালে প্লে করলে, অথবা আমরা পেছনে কিছু বাউন্স দিই, কিছু সাইড মিউজিক দিই, এই যে এই জিনিসগুলো করি, কিন্তু আসলে কি করলে আমাদের বন্ধুদের অনেক বেশি ভালো লাগবে সেই সেই জিনিসটা খেয়াল করে। আর আমি আসলে এই বিষয় নিয়ে আসলে কথা বলার আর পক্ষপাতীও না, আমি জানি যে এটা হয়তো এটা রেশিওটা পয়েন্ট সামথিং পার্সেন্ট যারা হয়তো মানুষের অ্যাট্রাকশন নেওয়ার জন্য এই ধরনের কথাবার্তা লেখে বা বলে, আর আমি বদার না এটা নিয়ে, কারণ আমি জানি যে সবাই জানে এবং দৃঢ়ভাবে বিশ্বাস করে যে লাভগুরু একটি পবিত্র প্ল্যাটফর্ম যেখান থেকে একটা সিঙ্গেল ওয়ার্ড কারো ধৃষ্টতা নাই এতগুলো মানুষকে সামনে রেখে কোন রকমের ভুল ইনফরমেশন দেয়, তাই আমি এসব বিষয় নিয়ে আসলে এতটুকু বদার না। আর আমি তো তোমাদেরকে কথা দিয়েছি যেদিন আমাকে আমার উপস্থিতিতে একটা ফেক ইনফরমেশন আমার ইন্টেনশনালি হবে আমি লাভগুরু হিসাবে এখানে থাকব না, কথা দিচ্ছি তোমাদেরকে, আই গ্যারেন্টি ইউ অ্যান্ড দ্য লাস্ট টাইম। এবং আমি টুলুকে অনুরোধ করবো ধরনের প্রসঙ্গ আর আমার না নিয়ে আসার জন্য, কারণ আমি ফাইনালি আমি মোরালি আমি ভেতর থেকে তোমাদের সামনে প্রতিজ্ঞা করলাম যেদিন আমি বুঝব একটা সিঙ্গেল স্টোরি আমার উপস্থিতিতে ইন্টেনশনালি ফেক হিসেবে উপস্থাপিত হল আমি এখানে লাভগুরু হিসেবে আমার পারফর্ম কন্টিনিউ করব না। এনিওয়ে আমরা ছিলাম একটি ঘটনাতে, এই ঘটনার তুমি বলছিলে একটা কিউট বিষয় নিয়ে, কুকুর পাশে দাঁড়ায় আছে তার পাশে আবর্জনা মাছ দিয়ে সে ক্রোলিং করে চলে যাচ্ছে, তারপরে জন্ডিস, এবং সে যাচ্ছে যে
আবার গিফট তুলে নিয়ে আসছে, ডাস্টবিন ময়লাগুলো ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে যাচ্ছে। কেন ময়লা গুরু বুঝতেই পারতেছেন আমার এত কষ্ট লাগছে, সে বলে তুমিই তো ফেল ফেলাইছো, তুমি কেন এখন এরকম করলা, কিন্তু আমাকে আনতে বলে নাই গুরু।
কেন তোমরা না আলাদা হয়ে গেল, সে রিক্সা নিয়ে চলে যাচ্ছে, কিছু কিছু
করে আমি কিছু অনেস্টলি যে না তুমি
গিফট গুলো কি ঠিক ছিল আপু?
হ্যাঁ গিফট গুলো ঠিক, একটা গিফট নষ্ট হয় নাই, এমন প্রত্যেকটা গিফটই সে তুলে আনছে, মানে তার চোখ এমন সাফ, সে সময় অন্ধকারও ছিল কিন্তু সে এমন ভাবে তাকায় তাকায় আনছে, না বলে পারলাম না যে আমি
ডাস্টবিনটা কোথায়,
আমতলি বনের দুই নম্বর ওটা এখনো সে ডাস্টবিনটা আছে গুরু,
আমরা আমরা শিলা এবং আসাদের নামে ওটা একটা স্মরণীয় করে রাখবো। যাই হোক আমরা এখন
অনেক আরেকটা আরেকটা প্রসঙ্গ না বলে পাই না, এই সময় বলতে হয় এই একই প্রসঙ্গে, সে সেটা হচ্ছে একদিন সে 31st নাইটে সে আমাকে বলে, আমাকে ফোন দিছিল, আমি বলছিলাম বের হবা, সে বলে না বের হব না। পরে গুরু আমি খুব মিসবিহেভ করি, আমি ফোনটা রেখে দিই, আর আমার আর ওর মধ্যে তো এর মধ্যে গুরু আমি বলতে ভুলে গেছি আমরা বনানী থেকে এই যে বনানী থেকে এই যে আমাদের রিলেশন যে শুরু হয়েছে এইটা শুরু হতেই থাকে, আর আমাদের ব্রেকআপ হয় নাই। ঝগড়া যেটি হতো কথা বলা বন্ধ হতো আর ব্রেকআপ হয় নাই। যতই ফালতু কথা বলুক না কেন আমরা কানে পাত্তা দিতাম না, বলবেই তো রিলেটিভরা অনেক নোংরা।
প্রেমের মধ্যে আর
বাধা হয়ে দাঁড়ায়।
বিয়ের জন্য চেষ্টা তোমাদের?
বিয়ের জন্য না চেষ্টা গুরু, যেহেতু আমার ফ্যামিলি বললামই তো আমাকে ব্যারিস্টার হতে হবে, তো তারা এটা নিয়ে বেশি ফোকাস করছে, বিয়ে নিয়ে এত ইম্পর্টেন্ট না। তো বাসা ছেড়ে যখন ওই বাসায় গেলাম তখন আমাদের ফোনের লাইন কেটে দেয় গুরু। ওর সেই ফিলিংস যে ফোন নাই, আমি নাই, মানে ফোনে কথা বলতে পারতেছে না, সে ভুই একাডেমিতে গিয়ে দাঁড়ায় থাকতো।
এইবার দেখছো তুমি ওর রিয়াকশন?
সে ভুই একাডেমি রাত 10:11 পর্যন্ত সে দাঁড়ায় থাকতো গুরু। এইবার বলি যে 31st একটা নাইট যে আমি তাকে ইগনোর করি, আমি তার সঙ্গে কথা বলি না, সে মুড দেখে, আমিও তার সঙ্গে মুড দেখা, যেহেতু আমাদের ফোন নাই। সে বলে ফোন না নিলে তোমার বাবাকে বলো ফ্ল্যাট বিক্রি করতে। আমার বাবা ফ্ল্যাট কিনে ওইখানে যায়, তো ফ্ল্যাট বিক্রি করতে বলো। আমি বলো ফ্ল্যাট বিক্রি করতে কেন, তোমার বাবা মিরপুরে গেছে, তোমার বাবা এত দূরে কেন গেছে? সে পুরা গুরু মানে সে কান্নার মতোই, যে সে একটু কান্নার মতো করে বলছে কেন গেছে, আমি তো ফোনে পাই না। এবং সে এমন ভাবে বলে গুরু না বলে পাই না, ফোন ফোনের দোকানে আমি ফোন করছি, সে আমাকে বলে আই লাভ ইউ বলো ওই সাইড থেকে। আমি ফোনের ব্যথার সামনে আমি আই লাভ ইউ কিভাবে বলবো গুরু? চিন্তা করেন কি রকম করে আমাকে সে এমব্রেস করতো। এরপর 31st নাইটে সে আমাকে বলে বের হ, আমি বলছি আমি বের হতে পারবো না, তুমি বের না তো বলো, আমি তোমাদের বাসায় আসবো। ওই সময় আমার মা বরিশালে গিয়েছিলেন, তারপর আমার দেশের বাড়ি বরিশাল। এখানে যাওয়ার পর আমার মা গেছেন, বাসায় কেউ নাই, আমার বাবাকে না বলে তো আমি বের হতে পারবো না, আর অত বেশি ফার্স্ট ফ্যামিলি আমাদের না। তো আমি বের হই, বলে এখানে না ধানমন্ডিতে চলে আসবা। ধানমন্ডিতে যাওয়ার পরে সে আমাকে রিক্সা উঠে বলে আজকে তোমাকে আমি বাসায় যেতে দিব না, সারা রাত আমার সঙ্গে থাকবো। আমি পাগলামি শুরু করছি নাকি, আমি তোমাকে তোমার কি চাই বলো গুরু? সেই থেকেই না ওর মধ্যে একটা ইন্টেনশন যে কেউ খুব স্ট্রাগল করা ছেলে, ও টিউশনই করতো 8 থেকে 9 থেকে টিউশনই করতো। এত মানে আজকাল দিনে ছেলেদের মধ্যে ও না, ও অন্যরকম, টোটালি অন্যরকম, অনারেবল একটা ছেলে, ওকে অনারই করা উচিত, যা আমরা করি না। কারণ আমরা কিন্তু আমরা বাবা মার টাকা উড়াই, কিন্তু ওর মধ্যে এমন চিন্তা ছিল আমি কেন আমার মার টাকায় সিগারেট খাবো, আমি কেন আমার মার টাকায় ফ্রেন্ডকে গিফট দিব, তার মধ্যে এই ধরনের চিন্তা ভাবনা ছিল, নিজে টাকা ইনকাম করে করবো। সেই 8-9 থেকেই গুরুর মধ্যে সব চিন্তা। সে আমাকে বলে আজকে তোমাকে গিফট দিব গুরু, আমার মধ্যে ভয় আসলে তো পাগলামি করতেছে, আমাকে যদি না ছাড়ে সে আমাকে কি গিফট দিবে। বেলি রোডে নিয়ে গেল গুরু, বেলি রোডে নিয়ে গিয়ে সে আমাকে বলে ফুল কেনা। বললাম ফুল কেনা, তুমি যেহেতু ফোন ধরো নাই, একটা কাজ করলে আমি ফুল নিব। কি কাজ? কান্ধুর উদ্বোস করো।
কাকে বললে এই কথা? আসাদকে।
শুধু আমি জানতাম সে কান ধরবে না, তাহলে আমি ফুল নিব না। সত্যি সত্যি গুরু, সে একটা বলে এত রাস্তার মধ্যে কান ধরে উঠবস করবো, একটা গলির মধ্যে নাও, গেলি ওর তো জানেনি গুরু কত ভিড়,
অনেক অনেক ক্রাউড,
সে একটা গলির মধ্যে, তারপরে লোক এখন উঠবস করো, এদিক ওদিক তাকায়, একবার উঠে একবার বসে গুরু একটু কমি।
আসাদকে খবর দাও, এতগুলো এতগুলো কথা, ও ও ওই ব্যক্তিটাকে ঘিরে ওকে খবর দাও, ওকে ফোনে নেওয়ার চেষ্টা করা হোক। আমি রিকোয়েস্ট করবো টেকনিক্যাল টিমকে যত শীঘ্রই সম্ভব এই যে মহিষী ব্যক্তিত্ব যার বহু রকমের কথাবার্তা আমরা শুনেছিলাম, যার নামগুলো অনেক, যার 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 নামগুলো নিয়ে অনেক কথা হয়েছে, যার প্রসঙ্গ এসেছে এরকম যে ভালোবাসার কথা বলতে পারে না, কিছুটা অন্তর্মুখী ধরনের, এবং তারপরও ভালোবাসার কথা বলেছে সে, এবং সে অনেক বেশি মহিমান্বিত করে রেখেছে সেই জায়গাটি, সেই ডাস্টবিনটি যেটা এখনো বিখ্যাত হয়েছে, সেই কুকুর, সেই ডাস্টবিন, আর সে তার ময়লা থেকে বেছে তোলা সেই গিফটগুলো, এবং ফাইনালি আরও ঐতিহাসিক কাজ করেছে বেলি রোডের গলিতে দাঁড়িয়ে তার প্রিয়তমার কথা শুনে কান ধরে উঠবস করে। তা আমার এখন খুব মন চাচ্ছে, এবং সেই সাথে আমার মনে হয় আমার বন্ধুদেরও মন চাচ্ছে, কে সেই আসাদ, সেই মহিষী ব্যক্তিত্বকে আমরা ফোনে নেওয়ার চেষ্টা করি। থ্যাংকস টেকনিক্যাল টিম, তারা এর মধ্যেই যোগাযোগ করতে সক্ষম হয়েছে আসাদের সাথে, দেখি আমরা তাকে ফোনে পাই কিনা।
হ্যালো।
হ্যালো,
হ্যাঁ আসাদ ভাই, আপনার সম্পর্কেই কথা হচ্ছিল নিশ্চয়ই, আর সেই যে কুকুরের সামনে অর্থাৎ সেই ডাস্টবিনে ফুল ফেলে দেওয়া, তারপরে কোথায় যেন কান ধরে উঠবস করা, সবকিছু কিন্তু আমরা জেনে গেছি। সো আসাদ ভাই, শুনছেন আপনি টুটুলকে, এবং সঙ্গে আছে মেঘলাকে, এবং আছে গুরু, এবং আপনার সেই প্রিয়তমা।
আমি প্ল্যাটফর্ম নিচ্ছি স্বল্প পরিসরে, আর যে ব্যক্তিকে নিয়ে এত কথা তার কণ্ঠ এর মধ্যে তোমরা শুনেছ বন্ধুরা, আপনি বলুন। আমরা একতরফা কথা তো অ্যাকচুয়ালি শুনি না, আমরা প্র্যাকটিসটা করছি দুই তো দুই মানুষের কথাই যেন শোনা যায়। আপনার পক্ষ থেকে বলুন যে আপনার এই যে ভালোবাসার কথা এতক্ষণ ধরে শুনে আসছি, একদম খোলা বইয়ের পাতার মতো আপনার ভালোবাসার সেই মানুষটির কাছ থেকে, আপনার আপনার ভালোবাসাকে নিয়ে, আপনার জীবনকে নিয়ে আপনি কিছু বলুন।
কি বলবো, আসলে এটা আসলে ওরই শখ পূরণ করা। ও এতদিন ধরে এই প্রোগ্রামটা দেখতো এবং খুব শখ ছিল ওর এই প্রোগ্রামে আসা, এবং এর মাধ্যমে আরেকটা শখ পূরণ করলাম। আমি সরি টু সে আমি হার্ডলি আপনাদের প্রোগ্রামে একবার কি দুইবার শুনেছি, আসলে সময় হয় না, তাছাড়া আমার লাভের প্রতি এতটা ফিলিংসও নেই। কিন্তু যেই দুটি ঘটনা বা যেসব ঘটনা থেকে আপনাদের মনে হচ্ছে আমি খুবই লাভেবল ওর অনেক বড় কাজ করে ফেলেছি, এটা আসলে সেই মুহূর্তের জন্য আমার কাছে এতটা বড় ব্যাপার ছিল না। ডাস্টবিন থেকে ময়লার মধ্যে থেকে গিফটটা নিয়ে আসা, ওয়েল আমি এটা একটা কি বলবো, দিস ইজ এ গিফট অ্যান্ড এটা তো শুধু শুধু ফেলে দেওয়া যায় না, স্মৃতি হিসেবে তো রাখা দরকার, তো ওই কারণেই নিয়ে আসা। আর হচ্ছে কানে ধরে উঠবস করা বা ওইটা
অনুষ্ঠানকে নিয়ে আপনার যে এভালুয়েশনটা সেটা অবশ্যই এটাও একটা এভালুয়েশন, এর জন্য থ্যাংকস যে আপনি ফিডব্যাকটা দিলেন। আপনি বলুন যে পুরো বিষয়টাকে নিয়ে আপনার যেগুলো কথা, আপনার আপনার দৃষ্টিতে জীবনের কথাগুলো কেমন?
আমি বলবো প্রথম থেকে শুরু হওয়াটা যখন আমাদের মধ্যে ঘোরা শুরু হয় সেই ম্যাট্রিকের আগে থেকে, তখন আমরা কোনো কিছু চিন্তা করে কিছুই শুরু করা হয়নি, জাস্ট অ্যাজ এ ফ্রেন্ড অর একসাথে সময় কাটানো ওই হিসেবেই শুরু করা। আলটিমেটলি যখন ইন্টারের পরে ও আরো কিছু ঘটনা বলেছে নিশ্চয়ই, যখন ও ফিল করা শুরু করলো যে ও আমার প্রতি অ্যাট্রাক্টেড এবং আমিও ফিল করা শুরু করলাম যে ও আমার প্রতি অ্যাট্রাক্টেড, কিন্তু আমি আসলে একটু ইন্ট্রোভার্ট এবং নিজেকে প্রকাশ করতে চাই না, বা আমিও যে ওর প্রতি অ্যাট্রাক্টেড ফিল করতেছি এটা আমার নিজেকেই বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল, যে কারণে আমি কখনো প্রকাশ করিনি বা প্রকাশ করতে চেতাম না। কিন্তু আলটিমেটলি আমার কাজকর্মের মধ্যে দিয়ে অনেক কিছুই প্রকাশ পেয়ে গেছে, যা সবার কাছেই ক্লিয়ার, ওর কাছেও ক্লিয়ার, এবং আমাদের রিলেশনটা আসলে এভাবেই হয়ে যায়। যেটা সবসময় যেটা বলে যে লাভ আসলে হয়ে যায়, করা যায় না, একজনকে দেখে প্রথম থেকে যে একে দেখি আমার প্রথম দেখায় ভালো লেগেছে এবং এর সাথেই আমি বিয়ে করবো বা এই টাইপের কোনো কিছু আমাদের প্রথম দেখা থেকে এমন কিছু হয়নি। আস্তে আস্তে আমাদের মধ্যে সম্পর্কটা গড়ে উঠছে এবং চলতে ছিল, কোনো পার্টিকুলারলি আমাদের একটা টার্গেট আছে এমন কোনো কিছু নিয়ে এগিয়ে যায়নি। ও তো বলল অনেকটা বলা যায় যে 2000 ইন্টারের পরে কিছু ঘটনা আবার নতুন করে যখন শুরু হলো, এরপরে তো তখন পড়ালেখাই চলতেছিল, আমি এখানে গ্রাজুয়েশন করতেছিলাম এবং মাস্টার্স, এর মাঝখানে যেভাবে চলতে থাকে চলতেছিল, কিন্তু কোন একটা প্ল্যান যে আমাদের মধ্যে থাকবে ওই রকম কোনো প্ল্যান ছিল না, কিন্তু চলতেছিল। এই ভাল লাগতো দুইজনের সাথে একসাথে সময় কাটানো, দেখা করা, ওই হিসেবেই চলতেছিল। কিন্তু এর মাঝখানেও অনেকবার ব্রেক আপ, অনেক ঝগড়াঝাটি, অনেক কথা কাটাকাটি,
সেটা তো এখনো হয়।
কিন্তু
সেটা কি এখনো হয়?
সেটা তো কন্টিনিউয়াসলি হয়।
কিরকম ধরনের ঝগড়াঝাটি?
আমাদের মধ্যে সম্পর্ক থেকে ব্রেকআপ বেশি।
সম্পর্ক থেকে ব্রেকআপ বেশি? আসলে আপনি কি বলেন, সম্পর্কের চাইতে নাকি ব্রেকআপ বেশি?
আমাদের অনেস্টলি আমি কথা বলি, কারণ আমাদের মধ্যে সম্পর্ক হয় দুই দিন তিন দিনে ব্রেকআপ এরকম, আজকে
আবার সম্পর্ক, আবার ব্রেকআপ,
আবার ব্রেকআপ, মানে আমাদের মধ্যে ছাড়াছাড়িটা বেশি হয়, ঝগড়াটা বেশি হয়।
তুমি এখন চলে যাও রিক্সা নিয়ে, দেন আমার পিছন পিছন দৌড়ছে।
জি ঘুরে এই কাজ বহুতবার করা হয়েছে, আমিও করছি, সেও করছে, আমাকে একবার সে বসুন্ধরা ফেলেও রেখে চলে আসছে, আমি আমাকে শিক্ষা দেওয়ার জন্য, আমি একটু তাকে ডাউট করছিলাম, কিন্তু গুরু আমি তো ফাইজলামি করার জন্য ডাউট করছি, মেয়ে ঘটিত কোনো ব্যাপারে আমি ওকে সিরিয়াসলি ডাউট করি না।
110% কনফিডেন্স আছে তার
প্রশ্নে? হ্যাঁ হ্যাঁ, এটা সিরিয়াসলি, এটা আমি তাকে মানে আমি খুব জেলাস, মানে বুঝেন না ক্যাটরিনা জিটা জনসের কোথায় আছে তাকে নিয়ে ডাউট করা কি সম্ভব গুরু? মানে কোন মেয়েকে সে সুন্দর বললেই আমার কলিজা ছিঁড়ে যায়, সত্য কথা।
আপনি কি এগুলো জানতেন আগে থেকে?
সে এখনো জানে।
আচ্ছা আপনি কি জানতেন এই বিষয়গুলো যে আপনার ব্যাপারে অনেক বেশি পজিটিভ সে এবং আপনার ব্যাপারে কোনো ছাড় দিতে চায় না?
হ্যাঁ এটা তো আসলে ওর কাজকর্ম বা কথাবার্তাই বোঝা যায়।
আর ফাইনালি থ্যাঙ্কস ফর ইউর শেয়ারিং, বাট যতটুকু আমি বুঝেছি যে আপনি আসলে একটু ইন্ট্রোভার্ট ধরনের মানুষ এবং আপনি যে প্রফেশনে আছেন সেই প্রফেশনের থেকে আপনি এই বিষয় নিয়ে আপনি আপনার শেয়ারিংটা করতে এসেছেন এবং সবচেয়ে বড় ব্যাপার যে আপনার
একটু গুরু ঘুম কাতরে এসে এত রাত পর্যন্ত বসে আছে
এই নিয়ে শুরু করেন তো আপনারা। আচ্ছা আপনাদের আপনাদের আমি ধরনটা শুনি,
সেটা গুরু শুরু হবে আপনার।
আচ্ছা আপনি আপনি এটাতেই শুরু করেন, ঘুম কাতরে দেখি হয়ে ঝগড়া করা সম্ভব?
সে অসম্ভব ঘুম কাতরে, এতক্ষণে তার ঘুম হয়ে যেত গুরু, সে আমাকে নিয়ে এসে বসে এই পেঁচাল সেগুলোতে পেঁচাল মনে করে। কারণ গুরু আমি যখন ফোনে কথা বলতাম তার তিনটা কথা গুরু জানি না, হ্যাঁ এগুলাই তো গুরু। এখন যেটা আমরা এখন কথা বলি
এটা আসলে আমি অনেক আমি আসলে এই জিনিসটা শেয়ার করা ভালো, অফ ইয়ারে কথা হচ্ছিল ফোনে তার সাথে আমার, তখন সে বলছিল যে আমি নিজে হয়তো প্রোগ্রামে ওটা ওইভাবে সময় সুযোগ হয়ে ওঠে না, কারণ যে ধরনের প্রফেশনের সাথে তার
আছে
অনেক সময় ম্যাচ করাতে পারে না টাইমিংটা, বাট ফোর্সফুলি হয়তো দুইবার বা তিনবার প্রোগ্রামটা যখন শুনেছে তখন শেষ পর্যন্ত সে প্রোগ্রামটা কন্টিনিউ করেছে, সে প্রোগ্রাম থেকে বের হতে পারেনি। তাই আমাদের মানুষ হিসেবে ধরন যাই হোক না কেন, ইন্ট্রোভার্ট হই আর এক্সট্রোভার্ট হই, যেমনই হই মৃদুভাষী হই বা অনেক বেশি কথা বলি, আসলে ভালোবাসার ব্যাপার যেখানে থাকে কোনো না কোনো ভাবে ছুঁয়ে কিন্তু যায় মন। তো আমরা এখন আমরা আমাদের এই কথাগুলোকে আরেকটু সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আপনাকে অনেক ধন্যবাদ, এমন হতে পারে আপনাকে আবার আমরা ফোনে নিচ্ছি, আমাদের সাথে স্টুডিওতে ফোনে যোগাযোগের জন্য অনেক ধন্যবাদ আপনাকে, চলে যায় তোমার জীবনের কথায়।
তারপর গুরু কোথায় ছিলাম আমি, মানে ওর কথা
তুমি তুমি ছিলে তোমাদের যে এইরকম ভালোবাসার সম্পর্ক আর কোনো ব্রেকআপ
কানে ধরা উদ্বাস করতেছিল সে সময় আপনি ফোন করছেন তাকে, এটা গুরু সে সময় কি করেছিল এখন সে গুরু একটু তো তার হেজিটেট লাগবে কারণ কাজটা তো সে করছে, আমি গান ধরে উদ্বাস করি
মানে এখান থেকে খোঁচা মারা হচ্ছে।
হ্যাঁ ইনশাআল্লাহ খোঁচা চলবে। তারপরে গুরু আমি তারপরে গুরু আমার তো বুঝতে পারলেন যে আমার বিয়ের একটা কথা হয় আমার, আর এখানে আমি বলে রাখা ভালো যে ভূয়া কেন পড়ার সময় আমার বিয়ের প্রপোজাল অনেক আসে, তারপর আমি আব্বাকে বলি যে আমি একটা ছেলেকে লাভ করি, বলতে বাধ্য হই কারণ আমার তখন টাইফয়েডের সময় আছে তারা নিয়ে আসে, তারপর বলতে বাধ্য হই, তখন তারা বলে ছেলেকে, আমি বললাম তারা হাজার একটা ছেলেকে আমি পছন্দ করছি, আমি কনফিডেন্ট কোন লুকোচুরি নেই আমি একজনকে লাভ করি, কোনো ছেলে নিয়ে আসবেন না, আমি একটা ছেলেকে ভালো বিয়ে করলে ওকে করবো নাহলে কাউকে করবো না। এর মধ্যে গুরু ওর নাম জান বলতে জানতো সবাই শাহরুখ খান, যেই ওই যে ফোন করতো ওর নাম দিছি আমি শাহরুখ খান গুরু, তোর আসল নামটা কেউ জানতো না। এরপর অ্যাট লাস্ট আমি আমার বোনকে বলি, তো আমার বোন বলে বোন ফার্স্টে শুনেই বলে কে এসে, তখন বলি পুরো ঘটনাই বলি সেই রিলেটিভের কথাও বলি, আর বোন বলে এটা তো সম্ভব না কিভাবে তুই প্রেমে পড়লি গুরু। কিছু কিছু ইনসিডেন্ট আছে যেটা আমি বলি নাই বলি, সেটা হচ্ছে আমার খুবই বাজে একটা সিচুয়েশন হয় সেই সময় ও আমাকে যে হেল্পটা করছে, মানে গুরু আমি কথাটা আমার বোনকে বলি এটা অনেহারে বলা উচিত না তাই আমি বলবো না গুরু, কিন্তু ও জানে আমি কি মিন করতেছি, ওই সময় আমাকে এমন বেশি হেল্প করছিল গুরু আমি সেই সময় সত্যি ওর সত্যিকার প্রেমে পড়ছি, আমি সেই সময় ডিটারমাইন্ড হই ওই ও বিয়ে করলে আমি ওকেই করব নাহলে আমি কাউকে করব না, এটা আমি আমার বোনকে বলি। বোনকে বলার পরে আপু বলে এই একটা কারণে তুই প্রেমে পড়ছিস, বলে আরো অনেক কারণ আছে, প্রেমে পড়ার কোনো কারণ লাগে না প্রেমে পড়ে গেছি, তা আপুও অনেক বাধা হয়ে দাঁড়ায়, আপু বলে হবে না ছেলের কি কোয়ালিফিকেশন আছে, আমরা আমারও কোনো কোয়ালিফিকেশন নেই আমি তো ছেড়ে দিছি বিয়ে করে, আমার বিয়ে দিবা না ওই ছেলের সঙ্গে, আমার বিয়ে করে পড়ারই দরকার নেই, আমার ব্যারিস্টার হওয়ার দরকার নেই, বাইরে যাওয়ার কথাবার্তা চলতেছিল ব্যারিস্টার পড়ার দরকার নেই, আর আমাদের একটা প্রবলেম হয়েছিল জাস্ট আমি পড়বো না আমি ওকেই বিয়ে করবো, ওর জন্য আমার যেটা করা দরকার আমি সেটা করবো, আর ওকে বলছি তুমি উপরে উঠবা অনেক উপরে উঠবা, তখন গুরু ও গ্রাজুয়েশন কমপ্লিট করো অনার্সে, আর তুমি অনেক উপরে উঠবা আমার ড্রিম তুমি অনেক হবা অনেক, আমি ওকে কখনোই পচাতাম না তুমি কিছু করতে পারবে না এটা আমি বলি না, আমি বললাম অনেক উপরে উঠবা তুমি জানো না তুমি কত
অন্যান্য বিষয় নিয়ে খুনসুটি করতে, কিন্তু তার স্কলার নিয়ে তার ভবিষ্যৎ নিয়ে তার ট্যালেন্ট নিয়ে এগুলো কোনোদিন নিয়ে করিনি,
তুমি উপরে উঠবা আমি এখনো কনফিডেন্ট, আমি এখনো কনফিডেন্ট, ওর ড্রিম অনেক অল্প কিন্তু আমি জানি অনেক উপরে উঠবে, সেটা আমি থাকি আর না থাকি ও অনেক উপরে উঠবে উপরে ডিজার্ভ করে। তারপরে আমি আমার ফ্যামিলিকে বলি কারণ ও অনেস্ট, আমি আমার ফ্যামিলিকে বলি ও অনেস্ট ও একটা ভালো ছেলে, আমার মা কিন্তু পছন্দ করতো না কিন্তু এরপরে আমার মাও পছন্দ করা শুরু করে দেয়, কেন জানি ওকে ওর মধ্যে একটা জিনিস আছে কেন জানি ওকে পছন্দ করে, ওর মধ্যে নাকি একটা মায়া জিনিস কাজ করে সবার মধ্যে ওর মধ্যে একটা মায়া আছে। তারপর আমার ফ্যামিলিকে বলি ও আর ফ্যামিলিকে জানায় যেহেতু এখন একটু বড় হয়েছে, ফ্যামিলি জেনে যায়, সেটা তো তুল কালাম কাণ্ড করে ওর ফ্যামিলি, ফোন বন্ধ করে দেয়। ছেলেদের সঙ্গে যে কোনো ফ্যামিলি এরকম করতে পারে আমার জানা ছিল না, কারণ মেয়েদের সঙ্গে করে, কিন্তু এটা ওর সঙ্গে করছে। ফোনের লাইন বন্ধ করে দেয়, ফোনে দিত না। আমি ছেলেদের মতো করে ফোন দিতাম, একে ধরে ওকে ধরে অনেক কষ্ট করে ফোন দিতাম। তারপর ওর ফ্যামিলিকে ডিটারমাইন করে, তারপর ওর সেই রিলেটিভ ভাই যাকে আমি জানাইছি সে সেদিন আসে, এসে ওকে জিজ্ঞাসা করে, ও বলে হ্যাঁ আমি সিরিয়াস, ওর সঙ্গে আমার রিলেশনটা সিরিয়াস। তারপরে গুরু, এখন তো যেহেতু দুই ফ্যামিলির মধ্যে, আমার বড় বোন জানছে, ওর ফ্যামিলি জানছে, আমার বাবা জানে না আর আমার মা জানে। এরপরে বিয়ের কথা যখন বলে, ওর ফ্যামিলিকে পুরাটাই বলে এখন আমাকে বিয়ে করবে, যেহেতু বয়স 2008 বা 2009 আমাদের বিয়ে হওয়ার কথা, বিয়ে করবে। তো ওর ফ্যামিলিকে যখন জানে, ওর ফ্যামিলি ডিসিশনে যদি বিয়ে করো তাহলে তোমরা আলাদা থাকবা, আমরা মেনে নিব না, আমাদের পক্ষে মেনে নেওয়া অসম্ভব। এর মধ্যে কোন একটা ভাবে ওর সেই রিলেটিভের সঙ্গে মারপিটও লাগে, এবং ওর চোখটা পুরোপুরি গুরু আমার জন্য এটা করছে, এর জন্য ওকে আমি সরি বলি, কারণ আমার জন্য, আমি মনে করি আমার জন্যই ও মারটা খাইছে। কারণ আমি অনেক বেশি ছিলাম কি গুরু, ফোন দিতে দেরি করলেই আমার মাথা খারাপ হয়ে যেত। আমি ওকে ফোন দিছি, এবং ওই সময় রিলেটিভও ছিল ওর কাছে, রিলেটিভ ফোন করতেছিল আমার কারণে, কারণ আমি যদি ফোনটা না দিতাম তাহলে মারটা খেত না। ওই ফোনের জন্য ও ফোন ধরতে পারতেছে না, রিলেটিভকে বলছে তুমি কেন ফোন দিতে, আমাকে ধরতে দাও, তুমি এত কেন ফোন করো। রিলেটিভ বলে আমার এখন ফোন আসবে, এই আমার ফোন, আমার ফোন নিয়ে, ফোন নিয়ে মারামারি শুরু হয়ে যায়, এবং ওর চোখে প্রচন্ড রকম আঘাত করে, প্রচন্ড রকম। আমার সঙ্গে যখন ওর গুরু বলি, এখন ওর বার্থডে হচ্ছে পহেলা বৈশাখ,
তাই নাকি?
জি গুরু। তো পহেলা বৈশাখের দিন গুরু ওর সঙ্গে আমার দেখা হবে, সে সানগ্লাস পরে আসে চোখের মধ্যে, আমাকে বলে তুমি একটা কথা বলে আজকে রিলেশন শেষ। আমি যখন চোখটা খুললো গুরু, আমি আমি ঠান্ডার হয়ে গেছি, চোখে হাত পায়ে দাগ। তখন গুরু বলে আমার জন্য আজকে তোমার এই অবস্থা, আমি কোনো কথাও বলি নাই, আমি তখন শুধু ঠান্ডা প্রায় বললাম দোষটা তো তোমার, বড় রিলেটিভ যেহেতু, যেহেতু ফোনটা চাইছে, আর সবচেয়ে বড় দোষটা হচ্ছে আমার, আমি ফোনটা না করলেই পারতাম। তারপর কুল হয়ে গেছে। এই ঘটনা ঘটার পরে ওর ফ্যামিলিতে ও মানে ও ফোকাস করলো যে ও আমাকে কতটা পছন্দ করে, কারণ ওই রিলেটিভটা আমার নামে অনেক নোংরা কথা বলতেছিল, ও তখন বলছে আমিও দেখা দিব। তো এইটা নিয়ে ওদের ফ্যামিলির ধারণা হয়, তাহলে এই মেয়েই সবকিছু করতেছে, এই মেয়ে আসার আগে এরকম করতেছে মারপিট, এই মেয়ে জেনে কত কিছু করে, এটা হেলেন অফ ট্রয় হয়ে যাবে, এই মেয়েকে কখনোই বিয়ে দেওয়া সম্ভব না, এম এ ফালতু, এম এর সঙ্গে হবে না। এবং একটা টাইমে গুরু ওর মার সঙ্গে আমার একটু কথা বলা হয়েছিল, মানে একটু কথা বলার সময় ওর মা আমাকে ওই রিলেটিভ নিয়ে কিছু একটা কথা বলছে, তখন আমি বলছি যে আমি তো তাকে বিয়ে করার কথা কখনই ভাবিনি, সে আমাকে চুলের মুঠি ধরে বিয়ে দিবে ধরনের কথা বলবে কেন, এই জন্য একটু কথা কাটাকাটি হয়েছিল, ওর মাও আমাকে পছন্দ করে না।
তোমার পক্ষ থেকে কি মিসবিহেভ হয়েছিল আসলে মায়ের সাথে?
মিসবিহেভ না, আমি গুরু কখনই মিসবিহেভ কথাটা মানে আমি মানে প্রোটেক্ট করি, এবং যেটাকে বলি আমি তর্ক করি, ডিবেট করি, আমি ঝগড়া করি না। যখন সেটা ঝগড়া অর্থে চলে যায় আমি সেখানে সময় স্টপ করি, নিজেকে কন্ট্রোল করি। ঝগড়া যদি কার সঙ্গে করতে গুরু আসাদের সঙ্গে করি,
তর্ক হয়েছে,
হ্যাঁ আসাদের সঙ্গে ঝগড়া করি, ঝগড়া মারামারি শুধু আসাদের সঙ্গে করি।
তারপর
তারপর গুরু এটা বলার পরে বিয়েটা ওনারা কখনই মেনে নিবে না। তারপরে আল্লাহ যদি সহায় হয় সে একটা ভালো চাকরি পায়, আস্তে আস্তে সে উপরে উঠতে থাকে গুরু। আমরা গুরু আমি না বলে পাই না, যখন সে 5,000 টাকা চাকরি করে আমরা বলে আসো বিয়ে করি, আমরা কাজে অফিসে গেছিলাম গুরু, আমরা কাজে অফিসে গেছি, কাজে অফিস থেকে আমরা ফেরত আসছি, কারণ বাবা মাকে না জেনে আমরা বিয়ে করবো না। কেন জানি গুরু এই চিন্তাটা মাথায় আসছে, মানে ওর মাথায় আসছে ডিভোর্স করবে, করবো চিন্তা করো, ওইখানেও আমাকে এসে জ্বালাচ্ছে, কাজই বেটার সামনে, ডিভোর্স করলে কি কাবিন আমার টাকা দিতে হবে?
তোমার সম্বন্ধে, তোমার সম্বন্ধে তোমার আশপাশে পরিচিত মানুষজনের বক্তব্য কি, তুমি একদম কি একদম ওপেন, মানে খোলা বইয়ের কথা?
একদম কাজই বেটা বলতেছে সে বলে কাবিন আমার টাকা কি ডিভোর্সের সঙ্গে দিতে হবে, কখন দিতে হয় গুরু? মানুষ চিন্তা করে বিয়ে করবো কিনা, সে আমাকে বলতেছে কাবিন আমার টাকা কি বিয়ে ডিভোর্সের সঙ্গে সঙ্গে দিতে হয় নাকি বিয়ের দিনই দিতে হয়? বেটা বলে নাউজুবিল্লাহ, বিয়ের আগে ডিভোর্স।
আমরা এই কথাটা সামনের দিকে এগিয়ে নিয়ে আসবো, এখন একটু একটু ছোট্ট একটা মানে জাস্ট একটু ছোট্ট একটা রিফ্রেশ করে নিই নিজেদেরকে, পরে এদের সম্পর্কটা কোন দিকে গেছে, আদৌ বিয়ে হয়েছে কিনা বা পরবর্তী সিকোয়েন্সগুলো কিভাবে আসছে এগুলো জেনে নিব। কিন্তু আমি যতটুকু বুঝতে পারছি আপাতত এতটুকু পরিস্থিতিতে, এমন একটা বই নিয়ে বসে আছি সামনে যে বইটা একদম ওপেন, এই বয়সটা বোঝার জন্য হয়তো বেশি কষ্ট করা, বেশি বুদ্ধি খাটানো লাগে না। দেখা যাক এই সম্পর্কের গতিধারা, গতিপ্রবাহ কোথায় গিয়ে থামে। আমি টুটুলকে এবং মেঘলাকে রিকোয়েস্ট করব যে আমরা ব্রেকে যাব, খুব দুই থেকে তিন মিনিটের মধ্যে যেন আমরা ফিরে আসতে পারি ছোট্ট একটি ব্রেকের মাধ্যমে।
বন্ধুরা আমাদের সাথেই থাকুন, আমার ভালোবাসার সাথে থাকুন, আর রেডিও আমার 88.4 এফএম শুনতে থাকুন। আর আপনাদের মনের কথাগুলো, মনের অনুভূতিগুলো, এই সময়ের এই যে মিষ্টি কথাগুলো, আজকে যে মিষ্টি প্রেমের কথা শুনছি, সেই আপনাদের মনেও নিশ্চয়ই সেই রং ছড়িয়ে যাচ্ছে। সেই রং ছড়ানো অবস্থাটা কেমন সেটা জানিয়ে দিন 2323-তে। তবে তুমি একটু বলে দাও,
ফ্রেন্ডস এসএমএস করুন, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন আর এ দিন স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা দিন স্পেস দিয়ে যেটা লিখতে চান সেটা লিখে পাঠিয়ে দিন 2323 এই নম্বরে। সবসময় রেডিও আমার 88.4 এফএম, আর আপনারা শুনছেন ভালোবাসার বিশেষ আয়োজন আমার ভালোবাসা। এই মুহূর্তে সাথে আছি আমি মেঘলা, আর আছে টুটুল, এবং আছেন আমাদের সবার প্রিয় লাভ গুরু এবং আজকের বিশেষ অতিথি শীলা আপু। শুনছিলাম তার ভালোবাসার মিষ্টি মিষ্টি কথা। আর বন্ধু, আপনারা যদি আপনাদের মিষ্টি মিষ্টি অনুভূতির কথা আমাদেরকে পাঠাতে চান তাহলে আমাদেরকে এসএমএস করুন। আর আমাদেরকে এসএমএস করতে হলে আপনাকে যেটা করতে হবে, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন আর এ দিন স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা দিন স্পেস দিয়ে যা লিখতে চান সেটা লিখে পাঠিয়ে দিন 2323 এই নম্বরে।
আর যদি বন্ধু আগামী পর্বে আপনি একজন ভালোবাসার অতিথি হয়ে আমাদের এই হটসিটে এসে আপনার মনের কথাগুলো, আপনার ভালোবাসার কথাগুলো, আপনার সুখ দুঃখের অনুভূতিগুলো যদি আমাদেরকে বলতে চান, শোনাতে চান সব বন্ধুকে, তাহলে আরও একটা কাজ করতে হবে, সেটা হল সেই মোবাইল ফোনের মেসেজ অপশনে যেতে হবে, টাইপ করতে হবে আর এ স্পেস দিতে হবে, তারপরে লিখতে হবে লাভ গুরু, এরপরে স্পেস দিয়ে আপনার নামটা লিখতে হবে, বয়সটা লিখতে হবে, আর বয়স একটু বেশি হলেই মনে ভালো হয়, 18 বছরের নিচে না হলেই ভালো হয়। আচ্ছা, তবে ক্লাস সেভেনে প্রেম হতে পারে, কিন্তু ওই যে আমাদের শিলাপুর মতো অনেক পরে এসছেন এটাও চলবে। যাই হোক বন্ধু, পাঠিয়ে দিন 2323-তে। আর অনেক অনেক বন্ধুরা এই মুহূর্তে আমাদের সাথে আছে, দু একটা এসএমএস কি নিতে পারি আমরা?
দু একটি প্রাপ্তি স্বীকার করো, আমরা চলে আসবো গল্পে।
আচ্ছা, আমরা একটু প্রাপ্তি স্বীকার করি নি। নাবিলা আছে গ্রিন রোড থেকে, বলেছে আপি তুমি আর আমি পুরা সেম, মানে কাহিনী এক। আচ্ছা যাই হোক, বিজয় সাভার থেকে বলেছে খুবই ভালো লাগছে তার, খুবই মানে এনজয় করছে সে। আর মিরপুর থেকে আছে আপু আপনার কথা খুব ভালো লাগছে। আর সাগর আছে নারায়ণগঞ্জ থেকে,
যদি আমি কুকুরটা হইতাম তাহলে সুইট মানুষগুলাকে আর কি দেখতে পারতো,
মানে ওই যে
উইশ করেছে ডাস্টবিনে সে কুকুরটা।
সানি নারিন্দা থেকে কি বলেছে,
আর যারা এই কথা মানে কি বলেছে যে উইশ ইউ অল দা বেস্ট, আসলে আপনাদেরকে অল দা বেস্ট জানিয়ে উইশ করেছে। ওকে, তো আর কথা বেশি এসএমএস না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি গুরুর কাছে।
আমরা ছিলাম তোমার বিয়ের নিয়ে কথাবার্তা হচ্ছিল যে বিয়েটা হবে কিনা, কাজী অফিসের ওই ঘটনা, আমরা সরাসরি চলে যাচ্ছি তোমার বিয়ের প্রসঙ্গ।
আমার তখন ফেরত আসি, আমরা বিয়ে করি না, আমাদের টাকাও ছিল না, আর আমি ডিসাইড করি যে আমি বিয়ে করব না, বাবা মার অপছন্দ। টার্গেট আমাদের তখন থেকেই ছিল তাদেরকে মেনে নিয়ে মানিয়েই আমরা বিয়ে করব, আমার বিয়েতে অনুষ্ঠান হবে, এটা সব মেয়েরাই ড্রিম করে। তারপর আমি যখন আসি গুরু, তখন রিক্সাওয়ালা থামার পর বলতেছে আপা এই ছেলের সাইরা দেন, এটা আপনারা বিয়ে করব না, কারণ রিক্সাওয়ালা ওই সময় দাঁড়ায় ছিল যে ডিভোর্সের তালাকের কথা কয়, এই ছেলে আপনারা বিয়ে করব না গুরু, আমি তাকে টাকা কম দিচ্ছি।
রিক্সা ভাড়া কম দিয়েছিল
যে গুরু, আমি সরি, জানি না সে শুনবে কিনা, সত্যি গুরু এটা একদম সত্যি কাহিনী। আর তারপরে গুরু বিয়ের কথা বলে, ওদের ফ্যামিলিকে বলা হয়, এবার মেন জিনিস আসি, বিয়ের কথা বলার পরে ওর ফ্যামিলি আস্তে আস্তে একটু পজিটিভ হয়, আস্তে আস্তে একটু নরম হয়। তারপর যেহেতু একটা ভালো চাকরি পেয়ে যায়, আল্লাহর রহমতে অনেক ভালো চাকরি একটা পেয়ে যায়, আর ও তো স্ট্রাগল করছে তখন থেকে, ওর এক্সপিরিয়েন্স ভালো, চাকরি পেয়ে যায়। তারপরে ওর ফ্যামিলিতে যখন বিয়ের কথা বলে, তখন তারা বলে তোমরা বিয়ে করতে চাইলে তোমরা বিয়ে করো, আর এই বিয়ে করলে কখনই টিকবে না, ডিভোর্স হবে, এই কথা বলে। ও বলে ডিভোর্স হলে হবে, আমি বিয়ে করব। এই কথা বলার পরে ওর ফ্যামিলি তেমন একটা কথা বলে, মা বলে বাসা থেকে চলে যাবে। তারপর গুরু তিন দিন নাকি নাক খেয়েছিল। ওর বার্থডের দিনে ও আমাকে ফোন করতেছিল, সেদিন ও অনেক দেরিতে ফোন রিসিভ করে, যেহেতু পয়লা বৈশাখে ওই দিন নাকি ওর ভাই বাইরে থাকে, সে বলছে তুই একটা খাতা কলম নিয়ে আয়, তোদের ডিভোর্স এক বছরের মধ্যে হবে, বিয়ে হওয়ার। তখন ওর ভাবিকে বলে, ভাবিও সেম কথাই বলে, ও খুব মন খারাপ করে আমার ওর বার্থডের দিন, বলে আমি এখন কি করব। আমি বললাম কি করবা, মারা এরকম বলতে পারে না, মাকে তুমি রাজি করাবা, মা তো মাই তো। আর শোনো, মা গেলে মা পাবা না, শিলা গেলে শিলা পাবা, মাকে কখনো খারাপ ব্যবহার করো না। তুমি কেন মাকে শিক্ষা দিবা, বলে আমি তোমাকে এখনই বিয়ে করে দেখাই দিব, এটা তো শিক্ষা দেওয়া হলো, মাকে কোন শিক্ষা দিয়ে কোনো লাভ নাই। আর তোমার জন্ম মনে, তুমি এটা মনে রাখছো, মা তো মনে রাখে না। বলে একশোবার মনে রাখছে, জন্ম তো সে দিছে, জন্ম তো আমি তোমাকে দিই নাই, সে এত দূর পর্যন্ত তোমাকে বড় করছে। সবচেয়ে বড় কথা, বাবা নাই, সে মা বাবা দুইজনই, এবং গুরু আসলেই সে ডিজার্ভ করে, মা আসলেই ভালো একজন মানুষ। সে রাগেই হয়তো, সে হয়তো স্টেট কার্ড কথা বলে, তবে আমি গুরু না বলে পারে, শুনে ওর চেয়ে ওর মা ভালো, কারণ সে স্টেট ফরওয়ার্ড, ও তো ইন্ট্রোভার্ট, ওর সে স্টেট ফরওয়ার্ড। তারপর আমি এটা বলার পরে সে আমাকে বলে ঠিক আছে, তার মাকে রাজি করাবে। আমি বললাম যেভাবে হোক রাজি করাতে হবে, কারণ বাবা নাই, মাকে রাজি করাতে হবে। তার ওর ফ্যামিলিকে বলে, ওর ফ্যামিলি আস্তে আস্তে পজিটিভ হয়। এর মধ্যে গুরু আমার ফ্যামিলিকে, আমি তা জানাতে পারিনি, বলে আগে তুমি তোমার ফ্যামিলিকে জানো, আমি কে, আমি তো জানাইছি তুমি আসাদ না, আমি কে, আমার সেই রিলেটিভ সব কথা বলো, যেহেতু তোমার ছোট ভাই ওটা করছে। পরে গুরু আমার ফ্যামিলিকে জানানো হয় না, এর মধ্যে আমি শপিং করা শুরু করে দিই। আমি তো 2009 সাল আসছি, আমি তো বিয়ে করবো, ও তো কেউ বলছে এর কাছে যায় ওর কাছে যায়, ভালো চাকরি পাইতেছে, খুব ভালো চাকরি পাইছে, গাড়ি কেনার স্বপ্ন দেখতেছি। তো গুরু এর মধ্যে 13 অক্টোবর গুরু আমি আর আমার মা একটা কাজে বাইরে যাই, ওই সময় রিক্সা পাসিং করার সময় আমাদের রিক্সা সাইকেল ওভারটেক করে, ওই ছেলেটা দৌড়ে এসে রিক্সাওয়ালাকে ধরে, রিক্সাওয়ালাকে ধরে মারে, তো রিক্সাওয়ালা রিক্সা নিয়ে পড়ে যায়। তো আমার ওই সময় মনে হচ্ছিল আমার মা মনে হয় ব্যথা পেয়েছে, আমি বলছি আমার মা কই, আমার মা কই, মার কোমরে ব্যথা পেয়েছে গুরু। তো গুরু সময়টা আমি আমার নিজের দিকে তাকাই নাই যে আমি কি পাইছি, কিন্তু গুরু আমি ব্যথা পাইছি, আমার পাতা এমন ভাবে পড়ে আমি আর উঠে দাঁড়াতে পারছি। আমি ওই ছেলেকে ছাড়বা না, আমি ছোটবেলা থেকে তো একটু ফাইটিং টাইপ, ছেলে ছাড়বে না, আমি উঠে বেঁকে দিব, ধরো ওকে, আর উঠে দাঁড়াতে পারতেছি না গুরু, আমি যে বলতেছে উঠে দাঁড়াইতেছে দাঁড়াইতে পারতেছি না, কি আমার পায়ে কি হয়েছে। আমি দাঁড়াতে গিয়ে গুরু আমি সেন্সলেস হয়ে পড়ি, সবাই মিলে ধরে আমাকে একটা বেঞ্চে বসায়, আর আমার সেন্স থাকে না। তারপরে রিক্সায় করে, আমার তো অনেক ড্রিম, কারণ আমি তো মার্কেটিং এ যাচ্ছি, ব্যাংক থেকে মার্কেটে যাব, আমাকে নিয়ে আসে বাসায়, আমার ছোট ভাই দরজা খুলে, দরজা খুলে কি হয়েছে কি হয়েছে, আমাকে সবাই কান্দে করে নিয়ে আসে। আর গুরু পাড়াতেও আমাকে সবাই পছন্দ করে, সবাই ভিড় হয়ে যায় গুরু, আমাদের পুরো অ্যাপার্টমেন্টে ভিড় হয়ে যায়, সবাই মিলে গুরু লিফটে করে উঠে নিয়ে আসে। আর ভাইয়া বলে, ভাইয়া দেখি পা ধরে টানটানি শুরু করে, কিন্তু গুরু ততক্ষণে যাওয়া তো হবার তা হয়ে গেছে, আমার গোড়ালিটা ফুলে, অসম্ভব ফুলে যায়, আমি পা দেওয়ার সঙ্গে আমি চিল্লানি শুরু করি। তো পাড়ার একজন বড় ভাই বলে ইতে নিয়ে যাও ট্রমা সেন্টারে, পা মনে হয় ভেঙে গেছে। পরে গুরু নিয়ে আসে, গুরু আমি শুধু আল্লাহর কাছে দোয়া করতেছিলাম, বলুক যে আমার পা ভাঙে নাই, আমার পা ভালো হয়ে গেছে, আমার কিচ্ছু হয় নাই, আমার বিয়ে সামনে। গুরু আমার ডাক্তার আমার সামনে বলে কি তোমার সঙ্গে কেউ আসে নাই, আমার মা নার্ভাস, আমার ভাই নার্ভাস, আমার ভাই কাঁদা শুরু করছে। তারপরে ডাক্তার বলে, আমি বলি আপনি আমার সামনে বলেন কি হয়েছে, বলে এখন একটা মিটিং চলবে, মিটিং এর পর ডিসাইড করা হবে। আমি বললাম কি হয়েছে আমাকে বলেন, তখন বলল আমার গোড়ালিটা ভেঙে পাঁচ খণ্ড হয়েছে, এখন কি অপারেশন করা লাগবে কিনা এটা ডিসাইড করবে, প্লাস্টারের কাজ হবে কিনা। আপনি গুরু আপনি নিজে দেখতে পাচ্ছেন?
হ্যাঁ, আমি গোড়ালি এটা দেখতে পাচ্ছি, আমাদের গোড়ালির অংশে যেটা একটু যে জিনিসটা একটু বাড়ন্ত থাকে সেই জিনিসটা, কিন্তু তোমার এটা তো বাম পায়ে, তাই না?
হ্যাঁ,
বাম পায়ে ওই অংশটুকু নাই,
আমি
একদম ফ্র্যাকচার ছিল,
আমি হিল পড়তাম গুরু, কিন্তু সেদিন আমি স্লিপার পরাচ্ছিলাম, আমার মনে হয়েছিল যে আমার আমার মা হয়েছে, আমি আমি গুরু আমি নিজে বুঝিনি যে আমার পা ভাঙছে। আর আমি না কখনো না রিক্সার জার্নিটা খুব পছন্দ করতাম, এগুলো হতে পারে আমার ধারণাই ছিল না। পরে যখন বলল যে আমি নর্মাল হাঁটতে পারবো কিনা, এটাই সন্দেহ যে আমি নর্মাল আর হাঁটতে পারবো না, আমি মনে একটু অ্যাবনর্মাল হাঁটব, এটা এখন ফরেনার ডাক্তার ডিসাইড করবে অপারেশন লাগবে কিনা। তো সে এসে বলে যে না তোমার অপারেশন লাগবে না, প্লাস্টারই ঠিক হবে। আমি বললাম আপনি বলেন আমার কি প্লাস্টার করবে না প্লাস্টারই হবে। তারপর তো আমি পুরো সেন্সলেস, আমার পা ধরে যত ধরে এক্সরে করতে চায় আমি চিল্লাতে থাকি, তিনটা ইঞ্জেকশন দেয় তারপর আমার ব্যথা কমে না, তারপর প্লাস্টার করে আসি। এসে আমি ওকে ফোন দিই আমার পা ভেঙে গেছে, আরো তো জানে আমি একটু ইয়ার্কি করি, ভালো হয়েছে পা ভেঙে গেছে আর দেখা করা লাগবে না, বসে থাকো ঘরের মধ্যে। আমি খুব খুশি হয়েছি, গুরু আমি যে সিরিয়াসলি বলতেছি বিশ্বাস করতেছে না, নতুন চাকরিটা জয়েন করছে। এক একটা দিন গুরু যা মনে হয়েছে যে পঙ্গু কাকে বলে, কারণ গুরু আমাকে আমার মা বাথরুমেও যেতে দেয় নাই, কারণ যখন শুনছে যে গুরু ব্রেনে বেশি অ্যাটাক হয়েছে পায়ের থেকে, আমি নর্মাল হাঁটতে পারবো না, বিয়ে তো শেষ, খুঁত একটা আরেকটা খুঁত, আমি তো হাঁটতেই পারবো না, আমি তো এখন বোঝা হয়ে গেছি ফ্যামিলিতে, এমনি একটা বোঝা এখন আরো বড় বোঝা। আর হিল চোখের সামনে যখন জুতা দেখতাম আমার জন্য কেস আনছে গুরু, আমার জন্য ভাইয়া যখন এগুলো আনছে আমি বলে এগুলো আমার চোখের সামনে থেকে সরাও, আমি হাঁটবো তোমাকে হাঁটতে দাও। আর আমি বিয়ে আমার আমার কত বড় সামনে ওর সঙ্গে আমার আর দেখা হবে না গুরু, যেখানে আমার সঙ্গে প্রতিদিন এক সপ্তাহ পরপর দেখা হয়, ওর সঙ্গে দেখা হওয়ার সম্ভব নয়। এরপরেও আমাকে ফোন দেয় যতবার বলি আমার পা ভাঙছে বিশ্বাস করে না, বুঝতেছে না আমি আর কি করি। পরে বলে আমি নতুন চাকরি নিছি আসবো তোমার কাছে আসবে, এখনো তো ছুটি পাবো না। আসে যেদিন গুরু, গুরু আপনি জানেন না আমার জন্য কি কি নিয়ে আসে, ও আমার জন্য ট্রলি চকলেট সব নিয়ে আসে, এনে ও পুরো শকড, আমার প্লাস্টার দেখে শকড, তখনও বিশ্বাস করে যে আমার প্লাস্টার। তারপরে গুরু আমি আর কি করা ছাড়ি না, আমি বলি কি এখনো তুমি এরকম করো আমার সঙ্গে ধরো, এখন একটা লাথি দিলে কিন্তু সত্যি তোমার দাঁত ভেঙে যাবে, কারণ গুরু আমি আগে ইয়ার কি করে বলতাম একটা লাথি দিলে দাঁত দিব আর দাঁত ভেঙে যাবে, কিন্তু প্লাস্টার করা পা গুরু তখন তো সত্যি লাথি দিলে দাঁত ভেঙে যাবে। তারপর গুরু উঠে আমার হাত দেয় মাথায় বলে তুমি দুঃখ করো না, আগে যা করছে গুরু তারপর থেকে আরো বেশি এক্সাইটেড হয়ে গেল। ও প্রত্যেক সপ্তাহে শনি রোববার দিন আমাকে টাইম দিত, ও যদি আমাকে টাইম না দিত গুরু আমি পুরো অ্যাবনর্মাল হয়ে গেছিলাম, আমি পুরো গুরু আমার একটা মিনিটের জন্য চোখ দিয়ে পানি পড়া থামে নাই, আমার সব রিলেটিভ আসা শুরু করছে, আমি অ্যাবনর্মাল হয়ে গেছি, আমি সারাক্ষণ কাঁদতেছি, কান্না থামে না। কারণ গুরু আপনি বুঝতে পারছেন এই বয়সে একটা মেয়ে হাঁটতে পারতেছি না, আমি লাইট জ্বালাইতে পারতেছি না, আমি কিছু করতে পারতেছি না, যেখানে আমি এত চঞ্চল আমি টিভি দেখতে পারতেছি না। আমার কান্না দেখে আমার ছোট ভাই আমার মা এরা দুজন যে আমার জন্য যা করছে, এদের ঋণ শোধ করার ক্ষমতা আমার নাই। আমার মা আমাকে যদি আজকে না করতে আমি উঠে দাঁড়াতে পারতাম না, সে আমাকে বাথরুমে পর্যন্ত যেতে দেয় নাই। আর আমার ছোট ভাইয়া এই সময় ও আরো কেজি হয়ে যায়, ওই সময় ও আমার মামার সঙ্গে কথা বলে বিয়ে করার কথা, যে আমি ওকে বিয়ে করব, যেখানে ও আমাকে সরে যাওয়ার কথা আমি ভাবছি সেখানে ও এসে আমার হাত ধরে, আগে যত খারাপ ব্যবহার করতো বেশি করে তখন আরো বেশি করে, সপ্তাহে প্রতিদিন আসতো এসে চেয়ারটা নিয়ে বসে থাকতো, আন্টি ওরা চকলেট খাওয়ান, ও ডিপ্রেশনে ভুগতেছে, আন্টি ওকে ম্যাগাজিন পড়ান, আন্টি ওকে এটা করান, মানে ও পাগল হয়ে গেছে, আন্টি ও আমাকে ওকে চাইনিজ খান, যেটা যেটা বলতাম সেটা সেটা নিয়ে আসতো, কোনো অবহেলা রাখে নাই, পা ভাঙছে তাতে কি হয়েছে। পরে প্লাস্টার খুলে ডাক্তার হাবিবুর রহমান চৌধুরী তার কাছে নিয়ে যায় আমাকে ভাইয়া কোলে করে, আমার এই দুইজন মানুষ আমাকে পা রাখতে দেয় না, এদের জন্য আমার পাটা ভালো হয়েছে, কোলে করে নিয়ে যায়। তখন সে বলে তুমি যদি নিজের উপরে কন্ট্রোল না রাখতে পারো তুমি নর্মালি আর কখনোই হাঁটতে পারবে না, তোমাকে এক্সারসাইজ করতে হবে, আগে নিজের প্রতি কনফিডেন্ট আনো, কেন পারবা না কি হয়েছে। আর একই তো কনফিডেন্ট ওর কাছ থেকে আমি বেশি পাইছি, এটা তো আমার বাবা মার কাছ থেকে পাবো না, এটা ওর কাছ থেকে পাইছি। ওই সময় আমার বাবা হজ করতে যায়, কোরবানি ঈদের সময় হজ করতে যায়, ওই সময় বিয়ের কথা বলে, ন্যাচারালি গুরু প্লাস্টার করা পা আমার মামার সঙ্গে কথা বলা হয়, বলে এটা তো সম্ভব না প্লাস্টার করা পা এখন কিভাবে বিয়ে হয় পা ভাঙা, তো বলে আগে হজ করে আসুক তারপর না আগে একটা ডিসিশন নাও, যেহেতু বাবা হজে যাচ্ছে মেয়ে বড়, তারপর বলতেছে আগে হজ করে আসুক। এরপরে ও যখন বিয়ের কথা বলে তখন আমাকে বলে তুমি আগে তোমার ভাই আর তোমার বাবাকে বলো আমি কে। এখন গুরু বলেন আমার পা ভাঙা আমি সময় বলতে পারি, তারপর আমার কাজিনকে দিয়ে আমি আমার ভাইকে বলাই, আমার ভাই জানে, আমি তো মনে করছি গুরু আমার আরেকটা পা মনে হয় ভাঙবে, কিন্তু আমার ভাই কিচ্ছু বললো না আমাকে, এতটা সিম্প্যাথি কাজ করলো আর ও এত আসা যাওয়া দেখলো যে ওর প্রতি ওর তাদের ভালো লাগা শুরু হলো, যে এর জন্যই তো আমি এটা বোনটা বেঁচে উঠতেছে, কারণ না দেখতেছে তো আমি হাসি খুশি, এমন যখন প্লাস্টার খুললো গুরু আমি হাঁটতে পারতাম না, দাঁড়াইতাম আমি ব্যাক করতে পারতাম না, আমি বসে থাকতাম। হিল তো দূরে থাকে, আমি স্লিপারও পড়তে পারতাম না, আমার পা স্লিপার ছিল না। গুরু জানেন ও আমাকে হাত ধরে ধরে নিয়ে যেত সেই রেস্টুরেন্টে, পিজা খাইতাম, আবার সিঁড়িতে নামাইতো হাত ধরে ধরে। আমার মাকে বলতো, জানতি আমি ওকে নিয়ে যাবো আবার দিয়ে যাবো, আমাকে নিয়ে যেত আবার দিয়ে আসতো। কোন মা মেয়ের মা কি না পছন্দ করে পারে? এ সময় তো স্বার্থপরা চলে গেল আর কখনো ই করে না। এরপরে আমার মাও পছন্দ করল, যথারীতি আমার বাবা আসলো হজ করার পরে। তারপরে আমার মা বলল, ও একটা ছেলেকে যে পছন্দ করে সে তোমার সঙ্গে কথা বলতে চায়। ও আসলো, আসার পরে বাবা ফার্স্ট এক্সপ্রেশনই না, চেয়ার টেনে বসে রইল। ও আসলো, বাবা বসলো অন্যদিকে, ও ফুল নিয়ে আসছে, ও ফুল এনে আমার হাতে দেয়। আমি আমার বাবাকে তো প্রচন্ড ভয় পাই, আমি রুমের মধ্যে যাই, বাবা ব্যাকসাইড ওর মুখের দিকে না ফিরে কথা অন্যদিকে ফিরছে। বাবা একটা কথাও বলে নাই, বলে আমি নামাজ পড়তে যাই। বাবা নামাজ পড়তে যাওয়ার কথা বলে বাবা আর আসে না, দুই ঘন্টা হয় তিন ঘন্টা, বলে তুমি চলে যাও বাবা তোমার পছন্দ করে না। তোমার তো সমস্যা নাই, আমি বসে আছি, তোমার কি হয়েছে? এগারোটা বাজুক বারোটা বাজুক, যতক্ষণ পর্যন্ত সে নাচবে আমি বসে থাকবো। পরে বাবা আসে, বাবার ধৈর্য পরীক্ষা করতেছিল, আমি তো আর জানি না। আসার পরে ও তখন বলল, আঙ্কেল এই কথা। তারপর বাবা ওকে জিজ্ঞাসা করে, তোমরা কয় ভাই বোন? এই এই। ওর সাহস দেখে আমার আব্বা অবাক হয়ে গেছে। তখন আমার আম্মা আবার একটু ইমোশনালি বলে, জোর তো বাবা নাই, আজকে থেকে তুমি বাবা। তখন আব্বা বলে, ওকে তোমরা দুজনে অ্যাডাল্ট, রাজি না হয়ে কোনো উপায় নাই, তুমি যদি তোমার পছন্দ করো, ও তোমাকে পছন্দ করে, তো কি চাও, বিয়ে কবে করতে চাও? তখন বলে, আগে আঙ্কেল আপনারা আসেন আমাদের বাসায়, আসেন আমাদের বাসা পরিবেশ, যেহেতু ও বিয়ে করবে আমাদের পরিবেশটা আগে আপনারা দেখেন কোন জায়গায় আপনি মেয়ে বিয়ে দিতে চাচ্ছেন। তখন আমার বাবা এতটাই বেশি ওর পছন্দ করছে, বাবা যেদিন যাবো সেদিনই আত করে ফেলবো। আমি আর মা তাকে আছি রুমের মধ্যে, কি বলে এগুলো, যেদিন যাবে সেদিন আত, মানে যেদিন যাবে সেদিন আত কি বিয়ে? আমি অবাক হয়ে গেছি, কারণ এই বললো বাবা যে সে চলে গেল আসলো না, আবার যেদিন যাবো সেদিনই বিয়ে। তারপর আমি, ও আবার বলতেছেন, না আগে আপনারা আসেন কথা বলেন তারপরে ডিসিশন নেন। এটা বাবা চলে যায়, চলে যাওয়ার পর ডিসিশন নেয় মামাদের সবার সঙ্গে ডিসিশন নেয় যে কবে যাবে। এর মধ্যে আমার ছোট ভাই আমার বাবাকে ফোনে জানায়, আমার বাবাকে জানায় যে এই সেই ছেলে। আব্বা, আমার বাবা তো ভুলে গেছে কোন ছেলে ওই ছেলে, মানে আর বাবা একটু মডার্ন, অনেকটাই মডার্ন, একটু অনেক ওই ছেলে যে তাতে কি হয়েছে, ওই ছেলের সঙ্গে তো আমার মেয়ের কোনো প্রেমের সম্পর্ক ছিল না। এই ছেলে জানে না সেটা? হ্যাঁ জানে। তো এই ছেলেকে নিয়ে বলে, ছেলে কি খারাপ? না, এই ছেলে সবচেয়ে ভালো, পাড়ার মধ্যে এই ছেলের মতো একটা ছেলে নেই, এই ছেলের মতোই নেই। তখন আমার বাবা বলে, তাহলে আমরা যাব, সেদিনই যাব। যাওয়ার পরে কোন একটা বিষয়ে গুরু, তারপরে কথা বলা হয়, আমার ফ্যামিলি যায় ওদের বাসায়। যাওয়ার পরে আবার সে পাস টানা হয়, যেহেতু বলছিল পাস টানবে না, কিন্তু আমার রিলেটিভ ওই নিয়ে টানা হয়, তারা রাজি না এই ধরনের একটা কথা বলে। অথচ কিন্তু তারা রাজি, কিন্তু তাদের সবাই বলে নাই, তাদের একটা একটা সিলেক্টিভ পার্সন এই কথাটা তুলে পাস নিয়ে। পাস নিয়ে তোলার পরে ফ্যামিলিতে রাজি হয় না, কিন্তু আমার ফ্যামিলিতে রাজি হয় না। তারপরে আমার কোন একটা ভাবে, আমি যেহেতু ডিটারমাইন আমি বিয়ে করব, আমার বাবা আসে, আমার ভাই আসে, আসার পর আমাকে আর এগুলা জানায় না। কিন্তু রাতের বেলায় তারা বলে যে, ওর দিকে তো ওদের বিয়ে টিয়ে ঠিকঠাক, রাতের ডেট দেওয়া হয়ে গেছে, 15 জানুয়ারি ডেট দেওয়া হয়ে গেছে যে ওই দিনই আত হবে, আর এদিকে আমার বাবা মারা রাজি না। তারপর আমি রাতের বেলা, মানে 13 জানুয়ারি উঠে গিয়ে ও আমাকে শিখাইয়া দিছে, যা পা ধরো, আমি বাবার পা ধরলাম, ভাইয়ের পা ধরলাম, ভাইয়া বলে আমি ওরা খুন করবো, আমি মানে ফেলবো। সেই আগে যে নাটকটা ভাইয়া করছিল সেম, আমি বললাম ওকে যদি খুন করেন তাহলে আমিও আমাকে খুন করতে হবে। তো ভাইয়ের পা ধরলাম, কেঁদে পড়লাম, ভাইয়াও তারপর কাঁদলো, তুমি একে বিয়ে করবো? আমি বললাম হ্যাঁ, যদি বিয়ে করো তারপরে কিন্তু কোনো কিছু হলে আমরা দায়ী থাকবো না, তুমি ওদের কোনো প্রবলেম হলে আমরা থাকবো না, তুমি রাজি আছো, তোমাকে জীবনে বিয়ের কথা বলবো না, তোমাকে সারা জীবন আমরা রাখবো, তারপরে তুমি কি বিয়ে করবো? আমি বলছি হ্যাঁ, তারপর আমি বিয়ে করবো। তারপরে গুরু 15 জানুয়ারি আসে, ওদের ফ্যামিলিও যায় জানে, সবাই মিলে আসে, ওরা ওর সেই রিলেটিভও আসে। তারপর যথারীতি গুরু বিয়ে হয়,
যথারীতি
ওয়ান্ডারফুল।
অনেক কিছুর পরে
এতটা এক্সাইটেড ছিলাম যে কাজী কবুল বলার আগে আমি কবুল বলে দিলাম। আমার সাক্ষী একজন আছে, আমার কাজিন, যে মুহূর্তে শুনতেছে রেডিও আমার, রূপা, সে এটা রেডিও করে রাখছিল।
রূপা, তোমার কাছে তো সেই প্রমাণ আছে যে কবুল বলার আগে মেয়ে বলে দিয়েছে যে হ্যাঁ আমি
কবুল, মানে হুজুর বলার আগে আমি কবুল। এবং সে বলে, আপুটা কি করলা? তাও আমার শ্বশুর বাড়ির সামনে সে বলে, আমি এতটা এক্সাইটেড, আমাদের কোনো কান্না নাই। তারপরে গুরু আমাদের বিয়ে হয় খুবই, পরে এক বছর পর আমাদের উঠে নেওয়া হয়। এর মধ্যে অনেক ঝামেলা হয় ফ্যামিলিতে, যেটা হয় মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, কিন্তু কোন ধরনের বড় কোন হাঙ্গামা হয় না, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়।
তোমাদের বিয়ে কতদিন আজ?
আমাদের বিয়ে 15 জানুয়ারি হিসাবে 2 বছর হয়, কিন্তু উঠে আনা হয়েছে 1 বছর 1.5 বছর।
2 বছর
বিয়ে
হয়েছে। আমরা তো আগের জীবনগুলো অনেক ভাবে শুনলাম, অনেক রকমের ঘটনা, অনেক পথ পরিক্রমা, অনেক কিছু। এই যে বিয়ে হয়ে গেছে, 2 বছর বিবাহিত জীবন, তুমি কি এই ধরনের তোমার এই বিবাহিত জীবন নিয়ে কখনো তুমি তোমার মনের অবস্থা বা মনের যে অনুভূতি, এটা কি কখনো আসাদের সাথে ভাগাভাগি করে নিয়েছো বা কাউকে জানিয়েছো?
গুরু, ওকে আমি হাজবেন্ড হিসেবেই মনে করি না এখনো।
মানে বন্ধু, মানে ওই ফ্রেন্ডশিপ ওইটা আছে।
ফাইটিং এ, এখনো ফাইটিং এপিসোড, যখনই ওকে আমার হাজবেন্ড বলে আমার হাসি পায়।
কিন্তু আমি রিকোয়েস্ট করব, যে কিছুক্ষণের জন্য হলেও তুমি এমন একটি অনুভূতিতে যাও, এমন একটি মুহূর্তে যাও যেখানে তুমি তাকে বলতে চেষ্টা করবে যে আসাদকে নিয়ে তুমি গত 2 বছরে কেমন ছিলে। হয়তো পরিস্থিতির কারণে অনেক ভাবেই হয়তো শেয়ার করা হয়ে ওঠেনি, অনেক ভাবে হয়তো বলা হয়ে ওঠেনি কখনো যে ওই সময়টা কিভাবে পার করেছ, ওই 2টা বছরে তুমি কেমন ছিলে না ছিলে, সেগুলো হয়তো বলা হয়ে ওঠেনি। তা আমি এখন চাইব, এখন তো অবশ্যই আসাদ নিজে শুনছে এবং তোমাদের বাড়ির লোকজন তারাও শুনছে, এত কিছুর পরে কত রকমের কত ঘটনা বলো। আমি যেমন ফ্ল্যাশব্যাকে যদি যাই তাহলে হাজারো ঘটনা কিন্তু আমার মানসপটে ভিড় করছে একসাথে, একের পর এক ঘটনা। দেখো কত ঘটনা জন্ম হয়েছে, যেমন তোমরা জেদের বশবর্তী হয়ে যে রিলেটিভের কথা বলছো আসাদের, তার সাথে কিন্তু লাইকিংস ছিল না, জেদের বশবর্তী হয়ে একটা এমন একটি পর্যায়ে গেছিল যে ব্যাপারটা, যেটা দুইজনের কারোরই কাম্য ছিল না। পরবর্তীতে আবার তুমি তোমার যখন সম্পর্কটা ডেভেলপ করলে তোমার ভালোবাসার মানুষের সাথে, তার হাত ধরে কিন্তু বিভিন্ন রকমের ঘটনার মধ্য দিয়ে তুমি পার হয়েছো। যেমন আমাদের এই সমাজে সেই মানুষগুলো সবসময় অনেক বেশি বিপন্ন যারা সত্য বলতে পছন্দ করে, যাদের মধ্যে কোন রকমের ভাড়ামি নেই, যাদের মধ্যে কোন রকমের প্রতারণা নেই, যাদের মধ্যে যারা অনেক বেশি ওপেন মাইন্ডেড, যারা হাইড অ্যান্ড সিক্রেসিটা অত বেশি বুঝে না, যারা একদম খোলা বইয়ের মতো, যে কথাটা আমি বারবার বলছিলাম, আমি ঠিকও হতে পারি ভুলও হতে পারে, আমার কাছে মনে হয় যে তোমার সম্বন্ধে ধারণাটা এইরকম। তো এইরকম মানুষ যারা, তাদেরকে মানুষ সবসময় মিসআন্ডারস্টুড করে, মানুষ অনেক সময় ভুল বুঝে। যেমন জরুরি না যে একটা পরিণত বয়স্ক পুরুষ এবং পরিণত বয়স্ক একটা নারী এক জায়গাতে থাকার মানেই ধরে নিতে হবে তারা কোন রকমের বেহায়াপনার মধ্যে ইনভলভ ছিল, এটা ধরে নেওয়াটা উচিত না। বাট আমরা ওইভাবে ধরে নিতে, ওইভাবে কথা বলতে পছন্দ করি। এরকম অনেকগুলো ঘটনা গেছে, এমনও পরিস্থিতি হয়েছে যে আসাদের পরিবার থেকে এমন একটি কটুক্তি তুমি শুনেছ ঘটনা প্রসঙ্গে, যে কটুক্তিটা আমাদের মুখে আনতেও আমরা দ্বিধান্বিত হই। তারপরে মাঝে মাঝেই তো তোমাদের ভালোবাসার চাইতে ব্রেকআপ বেশি হয়েছে, কিন্তু ব্রেকআপের প্রতি মুহূর্ত পর মুহূর্তে তোমরা বুঝতে পেরেছ যে দুইজনকে ছাড়া কত বেশি অসম্পূর্ণ। অনেক বেশি বুঝেছ যখন তাকে ছেড়ে দিয়েছ, সে রিক্সা নিয়ে চলে যাচ্ছে, পেছন দৌড়াচ্ছ, যে তোমাকে ছেড়ে চলে যাওয়ার মানে তো এই না যে তুমি আমার কাছ থেকে চলে যাবে, তুমি চলে যাওয়ার মানে আমি যে কত বেশি খালি হয়ে যাই, আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। অনেক ঘটনা, কোনটা বলি? এবং সর্বশেষ যে ঘটনা, একটা মানুষ প্রতিবন্ধী যখন হয়, সে মানসিক বা শারীরিক প্রতিবন্ধী যাই হোক না কেন, একটা মানুষের প্রতিবন্ধী হওয়ার কষ্টটা যে কত বেশি তীব্র হতে পারে, কত বেশি মারাত্মক হতে পারে, সেই পরিস্থিতির মধ্য দিয়ে তুমি বেশ কিছুটা দিন কাটিয়েছ। এবং আমার এখন মনে পড়ছে যে আমি মাঝে মাঝে আমি কিছু বোবা মানুষগুলোর সাথে সময় কাটাই। আমি আসলে বোবাদের যে সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলে সেই সাইন ল্যাঙ্গুয়েজটা আমি জানি না, বাট আমি কনসেপচুয়ালি চিন্তা করি যে ও কি বোঝাতে চাচ্ছে। মজার ব্যাপার কি জানো, আমি অন ইয়ার একটু শেয়ার করে রাখি, এ বোবাদের সাথে কিন্তু আমার ফ্রিকুয়েন্টলি কথা হয়, ওরা আমার খুব ক্লোজেস্ট ফ্রেন্ড। আমি যখন ওদের সাথে কথা বলি ওইভাবে আমি বুঝাই যে ওদের সংসারে খোঁজ খবর নেই, আমার ব্যাপারে তারা খোঁজ খবর নেয়। আমি যখন বুঝাতে সক্ষম হই যে হ্যাঁ তুমি যা বলতে চাচ্ছ সেটা আমি বুঝতে পারছি, এবং তখন যে কি যে কষ্ট আর কি যে তার দুঃখ এবং যাতনা তার চোখে মুখে ফুটে ওঠে তার ভিতরে কথাটা প্রকাশ করার জন্য, এবং ফাইনালি যখন আমি ধরে ফেলি তার সে কি বলতে চাচ্ছে সেই কথাগুলো, তখন কি যে একটা স্বপ্নিল, কি যে একটা স্বর্গীয় অনুভূতি তাদের মধ্যে কাজ করে, আমারও চরম ভালো লাগা কাজ করে। তাই মানসিক এবং শারীরিক প্রতিবন্ধী যারা আমাদের সমাজে আছে, করুণা কোনোভাবেই তারা ডিজার্ভ করে না, কারণ এই মানসিক শারীরিক প্রতিবন্ধীর জন্য তারা কিন্তু কোনোভাবেই দায়ী না। সো আমরা চাইব আমাদের ভালোবাসা এবং আমাদের শুধুই ভালোবাসার হাতটা তাদের জন্য বাড়িয়ে দিতে, যাতে করে মানুষগুলো আমাদের মতো ভালো মানুষের ভালোবাসার সাহচর্যে এসে তারা সবসময় নিরাপদ বোধ করে, তারা বোধ করে যেমন কোনো কঠিনতম কষ্টকর পৃথিবীতে আমরা নাই, এমন একটি পৃথিবীতে আছি যে পৃথিবীটা আমাদের বাসযোগ্য করে রেখেছে এই সকল ভালো মানুষগুলো। তো এই পরিস্থিতিতে পড়ে তোমাকে ফেলে যেতে পারত, সেদিন সে সত্যিকারের প্রমাণ দিয়েছে যে তোমাকে সে কত বেশি ভালোবাসে, সর্বক্ষণ সুযোগ দিয়েছে, সময় দিয়েছে তোমার পাশে থাকার, তোমাকে বলেছে তুমি নিজেকে অসহায় ভেবো না, তুমি নিজেকে একা ভেবো না, তোমার পাশে তোমার ভালোবাসার মানুষ আরো বেশি করে এখন সাথে আছে, কেউ থাকুক চাই না থাকুক, ঝগড়া করি আর নাই বা করি, হাজারবার তোমাকে বলি ব্রেকআপ দিব, হাজারবার তোমাকে বিয়ের কাজের অফিসের সামনে গিয়ে বলবো কত টাকা দেন মহর করলেন এখনই শোধ দিয়ে দিই, যে কোনো সময় ওকে ডিভোর্স দিতে হবে, যত যাই বলি না কেন সবকিছুর ঊর্ধ্বে এই কথাই সত্য, তুমি যদি আমার জীবন থেকে চলে যাও তো জীবনে যে ঘোর অমানিশা নেমে আসবে সন্ধকারে আমি পথ খুঁজে পাব না। এইটাই হচ্ছে তোমার প্রতি আশাদের যে ফাইনালি ভালোবাসা, সেটা একদম পরতে পরতে প্রকাশিত হয়েছে। এবং মজার ব্যাপার, সেই ভালোবাসার শক্তি যে থাকে, ভালোবাসার যে দুর্বার আকর্ষণ থাকে, সেটা ছুঁয়ে গেছে তোমার ভাইকে, ছুঁয়ে গেছে তোমার মাকে, এবং ফাইনালি ছুঁয়ে গেছে তোমার বাবাকে, তাই তারা রাজি হয়েছেন এবং ফাইনালি তোমাদের বিয়ে হয়েছে 15 January. সো কংগ্রেচুলেশন, কংগ্রেচুলেশন টু ইউ অ্যান্ড কংগ্রেচুলেশন টু আসাদ অ্যাজ ওয়েল। এখন আমি প্রশ্ন এখন জানতে চাইব, এটি এই যে দুবছর সংসার করলে, দুবছরে তুমি কেমন আছো?
ফাইটিং এপিসোড গুরু হচ্ছে, সেটা হচ্ছে এখন তো সে হাজবেন্ড।
আমরা কিন্তু একদম একদম খুব প্রচন্ড ভাবে শুনবো আগ্রহ নিয়ে যে কেমন আছো
এখন, সে হাজবেন্ড, এখন সে তো পুরো ডমিনেটিং, এখন তো ডাস্টবিনে সে ময়লা যা করছে আগে আগে সেগুলো সে আমাকে দিয়ে করাবে। গুরু যেটা হলো
এখন আমি তোমার ফিলটা শুধু জানতে চাচ্ছি, কেমন আছো, যেগুলো কথা হয়তো কখনো বলা হয়নি কাউকে।
প্রথম থেকে আমরা ছিল যে দুটা ফ্যামিলি আমরা বিয়ে করব, আমরা শুধু দুজন না দুটা ফ্যামিলিতে, এটা হয়ে গেছে। তো আমরা বিয়ের পর হানিমুনও গেছি গুরু, আমরা আমাকে ও নেপাল নিয়ে গেছে, যা যা করা দরকার সবই করছে, একটা হাজবেন্ড হিসেবে যা করা দরকার যেগুলো ও জানে না। ওকে আমি আজকে ভয় দেখাই নিয়ে আসছি গুরু, আমার একটা স্বভাবই ভয় দেখানোর, মিথ্যা বলার বা ফাইজলামি করার সঙ্গে, যে আজকে অনেয়ারে এসে তোমার যে আমি কি ছিলাটা ছিলব, তোমাকে যে আমি কি বলবো, ও ভয় পেয়ে পেয়ে গুরু আপনাকে কিছু বলছে। গুরু ও জানে না যে, ও যেটা জানে না সেটা হলো গুরু, আমি যেটা সত্য কথা বলি, আমার জীবনে ফার্স্ট পুরুষ ও, যদিও ওই রিলেটিভ মনে করতে পারে, ওই আমার জীবনে ফার্স্ট পুরুষ। শুধু আজকের বিয়ের বলে বললাম না গুরু, আমি ডিটারমাইন ছিলাম আমার হাজবেন্ড হবে, মানে এখনো আমি ডিটারমাইন, যদি আরো 7 বছর পরও আমার 7 জনম আমার বিয়ে দেয় ওই আমার হাজবেন্ড হবে, মানে এটা আমি ডিটারমাইন। আমার আর কোনো ছেলের প্রতি কোনো আকর্ষণ নাই, হওয়ারও নাই, হবেও না, শুধু আমার হাজবেন্ড নয় আমার লাইফ, ও আমার লাইফ। মানে শরীরে যেমন চোখ কান পা হাত সবকিছু লাগে না, ও আমার লাইফের একটা অংশ, ও ছাড়া লাইফ হবে না এটা আমি ভাবতে পারি না গুরু। বিয়ের 2 বছর, হ্যাঁ ঝগড়া হয়েছে, বহুতবার হয়েছে, বহুতবার মনে হয়েছে যে আসলে ডিভোর্স দেওয়া উচিত, ডিভোর্স হবে না, আমাদের কথাই ওরকম, বললাম না আমাদের সম্পর্ক থেকে ব্রেকআপ বেশি, কিন্তু গুরু সম্ভব না, এটাই ও জানে না, আসলেই সম্ভব না, ওকে আমি ছিলব কি, কারণ ওর ভালো লাগা ওর খারাপ লাগা সবই তো আমি লাভ করি, শুধু কি ভালোটাকে করি আর খারাপটাকেও করি। ও জানে না ও যে নাক ডাকে, ওর নাক ডাকার শব্দে আমার ঘুম ভেঙে যায়, এগুলো সিনেমার কথা না কিন্তু বাস্তব গুরু, আমার কাছে ভিডিও করা আছে, রেকর্ড করা আছে, আমি এসে ঘুমন্ত আসাদের দিকে তাকায় থাকি, কতটা বাচ্চাদের মতো দেখে, ও কথাগুলো ও জানে না, ওকে কতটা বাচ্চার মতো দেখে, একটা বাচ্চা একটা শিশু, ওর সঙ্গে কি ঝগড়া করবো, আমার তো মাঝে মাঝে মনে হয় যে ও একটা শিশু আমার কাছে, একটা বাচ্চা, ও ঘেমে যায় ঘুমের মধ্যে, আমি সে ঘাম যে মুছে দিই ও টের পায় না, ওর এই ঘামের জন্য ও ঠান্ডা লাগে। তারপরে গুরু আমি সকালে গুরু খুব দেরি করে ঘুম থেকে উঠতাম, 12টা 11টা আগে কখনোই ঘুম থেকে উঠতাম না, সেখানে সকালে এখন তাড়াতাড়ি উঠি, সবকিছু দিই ওর যাতে কোনো অসুবিধা না হয়। আর ও আমার জন্য অনেক করে গুরু, আমার জন্য সে এতটাই করে, ও নিজের দিকে খেয়াল না করে আমার দিকে খেয়াল করে, না হলে এত রাত ও জেগে আসছে, কালকে ওর অফিস। আমরা যতই ফাইট করি না কেন আমাদের মধ্যে একটা ফিলিংস কাজ করে, এবং ও মধ্যে ইমোশনাল খুব কম, ও ভাঙবে তো মাস্কে, আমাকে ছাড়া থাকতে পারবে না, জীবনও বলবে না। গুরু অনেয়ারে একটাই রিকোয়েস্ট আমি যেটা ওর কাছে বারবার শুনতে চাই, আই লাভ ইউ কথাটা ওই কথা শুনছে আর শুনি নাই, এটাই ওর কাছে আমি শুনতে চাই আজকে শেষে, আই লাভ ইউ সবার সামনেও বলুক, এটাই ছিল আমি শেষে এই কথাটাই আমি বলতে চাই। আর গুরু আপনাদের সবার কাছে আমার জন্য দোয়া করবেন, সবার কাছে, ভিউয়ার্সদের কাছে, সবার কাছে যারা শুনতেছে, আমি যেন ওর আগে মারা যাই, আমি যেন ওর মৃত্যুটা যেন আমার কখনোই দেখতে না হয়, সেদিন মনে হয় সত্যিকার অ্যাবনর্মাল হব। কিছু কিছু মানুষকে আমি এতটাই বেশি ভালো, সেই রকম মানুষও একজন, আল্লাহর পরে বলছে যে স্বামীকে সিজদা করতে হয়, আমি আসলে ওকে করি, কারণ ও সেই রকম হাজবেন্ড, ও ডিজার্ভ করে, কারণ ও আমাকে সম্মান দিয়ে, ও আমাকে কোনো হুজবুজি দিয়ে বা কোনো ফাঁকি ঝুঁকি দিয়ে বিয়ে করে নাই, ও আমাকে সম্মান দিয়ে, সত্যিকারের সম্মান দিয়ে ওই বাড়িতে নিয়ে গেছে, বাড়িতে নিয়ে প্রত্যেকটা মানুষের কাছে আমাকে সম্মান দিয়ে। ও কিন্তু পারতো আমাকে পালিয়ে গিয়ে বিয়ে করতে, ও কিন্তু পারতো কোর্ট ম্যারেজ করতে, পারতো, আর আমি সেই রকম পাগল ছিলাম, আমি করতামও, কিন্তু আমাকে ও পুরো সম্মান দিয়েছে, এমনকি প্রত্যেকটা ড্রিম আমার ফুলফিল করছে, আমার হানিমুন সেই সব কিছু। এবার গুরু আমাকে বান্দরবন চিটাঙ্গে ঘুরে নিয়েছে, সেখানেও ঝগড়া করছি, প্রচুর ঝগড়া, হয়তো আমি ওর কৃতজ্ঞতা স্বীকার করতে পারি না, কিন্তু আজকে এতগুলো মানুষের সামনে আমি স্বীকার করতেছি। আল্লাহর পরে যদি কাউকে বিশ্বাস করি, জানে আমি আল্লাহকে বিশ্বাস করি, তারপর আমি ওকে বিশ্বাস করি।
আর কিছু, আরো কিছু,
আর কিছু গুরু, যে আপনাদের কাছে যেটা হচ্ছে, দোয়া করবেন যদি আমি ছেলে পছন্দ করি না, মেয়েই পছন্দ করি, কিন্তু আল্লাহ যেন আমার ওর মতো একটা ছেলেকে যেন আমি জন্ম দিতে পারি। আর কিছু না গুরু, শুধু হাজবেন্ড হিসেবে না, ছেলে হিসেবে ওয়ান্ডারফুল, ওর মতো একটা ছেলে যে জন্ম দেয় তার কিচ্ছু লাগে না, ও কিন্তু মাকেও কখনো অসম্মান করে না।
তোমাদের দুজনেরই অনেক পছন্দের একটা গান,
ওর পছন্দের, কিন্তু আমি এটা ওকে মিন করি,
সেটাই তো কথা, আমি বলবো কোন কথা তোর মাঝে আমি দেখি। এটা আমরা আসলে ওই সিরাক বা ধরনের অংশীদারিত্ব ওই প্রসঙ্গে এটাকে চিন্তা করছি, এটাকে পিওর লাভ ওইভাবে ক্যালকুলেট করছি, এবং আসলে আমি স্পিচলেস তোমার শেষের যে কথাগুলো, কত 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 শিশুর মতো দেখায় যখন সে ঘুমিয়ে থাকে, তার অবচেতন মনে যখন সে নাক ডাকে, আমার ওই দৃশ্যটা কত বেশি আমার জন্য আনন্দের, সুখে ওর গা যখন ঘেমে ওঠে, আমি ঘামটা মুছিয়ে দিই, ও টেরও পায় না এবং বারে বারে জন্ম নিতে চায়, এমন একটি
চিন্তা করে আমি কখন উঠবো, আমাকে ফ্যান ছাড়তে বলবে, আমাকে কখন এসি ছাড়তে বলবে, সে ঘুমের মধ্যে চিন্তা করে কিভাবে আমাকে নাচাল।
আচ্ছা, আমরা এই ফাঁকে তোমাদের সবচেয়ে পছন্দের গানটা শুনছি, আমি টেকনিক্যাল টিমকে রিকোয়েস্ট করব যে ইয়ার মে কিয়া করো,
তুজ মে মে গান, রব দেখতা হুঁ, আমার জন্য এটা মিরাকল, যেটা আপনারা কিভাবে বুঝলেন, তোমাদের বিয়ে
লাভ স্টুডিও তো স্পেশালিটি, এটাই তো তোমাদের ভিতরে কি কাজ করবে সেটা আমরা ফাইন্ড আউট করব। এখন আমরা সেই সাথে চেষ্টা করব তোমাকে একটা বিগ সারপ্রাইজ দিতে, এবং সেই সাথে চেষ্টা করব মিলিয়ন্স অফ লিসেনার্সদেরকে ওই বিগ সারপ্রাইজটা দিতে, যে যে মানুষটাকে নিয়ে কথা হচ্ছে সেই মানুষটাকে যদি এই স্টুডিওতে আমরা নিয়ে আসতে পারি তাহলে ষোলকলা পূর্ণ হয়। এখন আমাদের ফাইনাল প্রচেষ্টা থাকবে সেটাই, সেই মানুষটার উপস্থিতিতেই আজকের এই লাভগুরুর এই ভালোবাসার স্টুডিওতে পরিপূর্ণতা নিয়ে আসার। ইনফ্যাক্ট তার সাথে আমরা যখন ফোনে কথা বলছিলাম বন্ধু, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তখনই আমরা চেষ্টা করেছি যে মানুষটাকে কিভাবে যত তাড়াতাড়ি সম্ভব, সে আসলে নিরাপদ এবং নির্দিষ্ট দূরত্বেই ছিল, যে তাকে আমাদের স্টুডিওতে নিয়ে আসি এবং স্টুডিওর পরিপূর্ণতা নিয়ে আসুক সেই ব্যক্তিত্ব। আমরা এখন তাকে ওয়েলকাম করছি, সেই ব্যক্তিত্বকে, যে ব্যক্তিত্ব নিজের অবচেতন মনে নাক ডাকে, যে ব্যক্তিত্ব ঘুমাতে গেলে তার শরীর ভিজে ওঠে, সেই ব্যক্তিত্ব যে ব্যক্তিত্ব নিজের সম্বন্ধে বলতে খুব কম পছন্দ করে, সেই ব্যক্তিত্ব যে ব্যক্তিত্ব ভাঙবে কিন্তু মচকাবে না, সেই ব্যক্তিত্ব যে ব্যক্তিত্বকে বারে বারে স্বপ্নে দেখে আমাদের আজকের অতিথি বন্ধু শিলা, সেই ব্যক্তিত্ব যে শিলা স্বপ্ন দেখে যে তার কোল জুড়ে যে সন্তান আসবে, সেই সন্তানও যেন পুরোপূর্ণভাবে রিপ্রেজেন্ট করে আমাদের আজকের অতিথি বন্ধু আসাদকে, যাতে করে বিভিন্ন পরিচয়ে বিভিন্ন রূপে আসাদ তার চারিপাশকে আবিষ্ট করে রাখে। আমরা ইটস অ্যান অনার অ্যান্ড ডেফিনেটলি ইটস অ্যান প্রিভিলেজ উইথ দ্য প্রেজেন্স অফ দ্যাট পার্সন, দ্য ম্যাজিক্যাল পার্সোনালিটি অ্যান্ড দ্যাট ইন্ট্রোভার্ট পার্সন, বাট আমাদের উদ্দেশ্যে সে এখন অনেক কিছু বলবে, এবং ভালোবাসার সর্বশেষ পরিপূর্ণতা আমি তার মুখ থেকে আজকে নিব, কারণ আজকে উই আর নট টকিং অ্যাবাউট অনলি আজকের অতিথি বন্ধু, আমরা কথা বলছি মিলিয়ন্স অফ কাস্টমার্স, মিলিয়ন্স অফ লিসেনার্স ওভার দিয়ে, তাদের সবাইকে মাথায় রেখে চলে যাচ্ছে আজকের অতিথি বন্ধুর সেই প্রিয়তম ব্যক্তিত্ব আসাদের কাছে।
রব দিখতা হে যারা মে ক্যা করুন। करूं सजदे सर झुकता है यारा मैं क्या करूं कुछ भी रब दिखता है यारा मैं क्या करूं सजदे सर झुकता है यारा मैं क्या करूं कुछ भी रब दिखता है यारा मैं क्या करूं सजदे सर झुकता है यारा मैं क्या करूं।
আমরা আসলে এই গানটি বারবার আমরা প্লে করছিলাম, কারণ এটা বলছিল যে আমাদের আজকের অতিথি বন্ধু, এটা সিম্পল কিছু না, এটা হচ্ছে মিরাকল, না হলে এত বড় একটা কোইন্সিডেন্ট একসাথে ঘটে না। এবং আমরা খুশি এইভাবে যে আজকের দুইজন যে অতিথি বন্ধু আমাদের সামনে উপস্থিত, আমরা তাদের সবচেয়ে পছন্দের গানের কয়েকটি লাইন আপনাদের সামনে উপস্থাপন করতে পেরেছি। এবং চলে যাচ্ছি সেই ব্যক্তিত্বকে নিয়ে যার সম্বন্ধে অনেকগুলো কথা হয়েছে, যাকে আমরা ফোনে নিয়েছিলাম, আর তাকে ধন্যবাদ দিচ্ছি ফাইনালি তাকে আমরা স্টুডিওতে নিয়ে আসতে পেরেছি। আসাদ, কথা হচ্ছিল আপনাকে নিয়ে অনেকক্ষণ, ফাইনালি আপনি আমাদের স্টুডিওতে বসা, কেমন অনুভব করছেন? ধন্যবাদ তো আমরা প্রাপ্তই, কারণ আমার মনে হয় কিছু কিছু সেই ধরনের ইনফরমেশন বা সেই ধরনের কিছু কথা শুনেছেন যেটা হয়তো আগে সেইভাবে শোনা হয়নি, তাই কি?
জি, এর আগে আসলে অনেক কথাই এভাবে শোনা হয়নি, আর এর পুরা কৃতিত্বই দিতে হয় আমার ওয়াইফকে, শিলাকে, কারণ শিলা আমাকে আপনাদের কাছে সেই পার্সোনালিটি হিসেবে গড়ে তুলেছে। আর এই শর্ট ভার্সন অফ লাভ হিস্ট্রিতে আমি আপনাদের কাছে অনেক বড় বা মহৎ হয়ে গিয়েছি, যা আসলে আমি নিজে ফিল করি না, কিন্তু ওর কারণে হয়ে গিয়েছে।
এই বিনয়টা থাকা ভালো, আপনি যে বিনয়ের কথা বলছেন এটাও আমরা অ্যাপ্রিসিয়েট করি। আমরা আসলে আপনার ভালোবাসার কথা বলেছি, আমরা খুব স্পেশালি অ্যাপ্রিসিয়েট করেছি যখন আমার এই অতিথি বন্ধু আহত অবস্থায় ছিল, তার গোড়ালি একদম ফ্র্যাকচার্ড, সে মেন্টালি এত বেশি ডিপ্রেস ছিল, খুব সম্ভাবনা ছিল মানসিকভাবে তার কোন রকমের কোন এম্বারেসিং অবস্থায় চলে যাওয়ার, কিন্তু আপনি সেই জায়গাতে তাকে হাত বাড়িয়ে দিয়েছেন এবং তাকে যেভাবে ওই জায়গা থেকে আপনি তুলে নিয়ে এসেছেন সেটা সত্যিকার একজন ভালো মানুষের কাজ। এগুলোকে আসলে আমরা মূল্যায়ন করেছি, আমরা কিন্তু কথা বলার সময় খুব চেষ্টা করি যে একটা মানুষকে যেন ওভার মূল্যায়ন সে না হয়ে যায় আমাদের দ্বারা। আপনি আপনার ভালোবাসা মানুষটিকে ঘিরে কি বলবেন?
এটার ক্ষেত্রে বলা হয় ফার্স্ট রিজন, আমি জানি যে ও আমাকে ভালোবাসে, এটা আমার কাছে সবচেয়ে বড় ব্যাপার, যে আমার যা কিছুই হোক না কেন বা অন্য কোনো কিছুই, এত বড় বিশ্বাস বা ট্রাস্টটা আমাদের দুইজনের মধ্যে এত বেশি। ও বর্ণনা দেওয়ার সময় বলতেছিল অনেক কিছুই, যে আমি কখনো বিশ্বাস করতে পারি না বা যে ও অন্য কিছু করতে পারে, বা ও কখনো বিশ্বাস করতে পারে না যে আমি অন্য কারোর সাথে কোনো সম্পর্ক থাকব। এই ট্রাস্টটা আছে আমাদের দুইজনের মধ্যে। তারপর বলতে হয় আই এম এ ম্যান অফ মাই ওয়ার্ড, আমি যা বলি তা করার চেষ্টা করি। যখন থেকে ওর সাথে আমার রিলেশন আছে তখন থেকেই ওকে বলা আছে যে ওর সাথে আমি কমিটেড যে আমি তোমাকে বিয়ে করব, এবং ও এটা ওর যত ফ্যামিলি পার্সন প্লাস রিলেটিভ সবাইকে জানিয়েছে যে এই ছেলে ভালো এবং এই ছেলেই আমাকে বিয়ে করবে। এর মাঝখানে অনেকেই ওকে অনেক কথা শোনাইছে যে এই ছেলে বিয়ে নাও করতে পারে, যেহেতু সেম এজ এটা নাও হতে পারে, কিন্তু আমাদের কমিটমেন্টটা রাখার জন্যই এবং আমার প্রতি ওর ভালোবাসা থেকেই এত দূর আসতে পারা এবং ফাইনালি আমাদের বিয়েটা সাকসেসফুল হওয়া।
এবং বিয়ের পরবর্তী সময়গুলো নিয়ে এত টাচি কিছু মুহূর্ত উপস্থাপন হয়েছে আমার আজকের অতিথি বন্ধুর কণ্ঠে, যেখানে সে বলেছে যে আপনার কিছু ছেলে মানুষের কথা, যেখানে বলেছে যে আপনার অবচেতন মনে আপনাকে দেখতে কত বেশি সুন্দর দেখায় সেসব কথা, এবং সেখানে এটাও জানিয়েছে একটা জনম না জনম জনম যদি আপনি ফিরে আসেন তাও সে আপনার হয়ে থাকতে চায়। এবং সেখানে একটা কথা বলেছে যেটা আমি বলেছি, যেটা শিরকের ভাবে ওইভাবে যেন আমরা ক্যালকুলেশন না করি, সে বলেছে আল্লাহর উপরে সিজদা কথাটা আমরা না যাই, কারণ সিজদা করার জায়গা কোনটাই না, যদি আমরা এজ ফার আমরা যদি চিন্তা করি যে আমরা মুসলিম।
গুরু, এটা হযরত মুসা আলাইহিস সালাম বলেছেন যে আল্লাহর পরে কাউকে সিজদা দিতে বললে সে হাজবেন্ডকে দিতে বলতো।
আচ্ছা, বলতো, যাই এই হাদিসটা আমার যদিও পরিষ্কার ভাবে জানা নাই, কিন্তু বলা তো কাউকে নাই যে দিতে হবে, একটাই জায়গা সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, যেটা আমরা যদি ইসলাম ধর্মের কথা বলছি, যেহেতু আপনারা দুজন ইসলাম ধর্ম বিলংস করেন, তাই আর কিন্তু যে কথাটা আপনারা বুঝাতে চেয়েছে সেটা হচ্ছে আপনার প্রতি তার সম্মান, আপনার প্রতি তার ভালোবাসা এবং আপনার প্রতি পাগল প্রায় অবস্থা, সেটা বুঝাতে চেয়েছে সেই কথাটির মাধ্যমে। সেই ব্যক্তিত্ব আপনার সামনে উপস্থিত।
গুরু শুধু পাগল মানে কি মনে হয় শুধু আমার, ও কারোর দিকে তাকাতে পারবে না, টিভির দিকে কোনো মেয়ের দিকে তাকাতে পারবে।
এটা ও খুব বেশি ইমোশনাল থেকে বা ইমোশন থেকে এত কথা বলে।
আজকে আজকে আপনাকে আমি একটু অনুরোধ করব, আমি নিজেও জানি যে
আমি এতটা ইমোশনাল না, আমি খুবই প্র্যাকটিক্যাল এবং প্র্যাকটিক্যালি সবকিছু চিন্তা করতে ভালো লাগে।
আপনিও তো ধর্মীয় ভাবেও তো বিশ্বাস করেন তাই না? আপনিও তো একজন আস্তিক, আল্লাহ রসুল এসব তো বিশ্বাস করেন। ধর্মীয় ভাবে কিন্তু বলা আছে যে তুমি যখন তোমার সহধর্মিনীর ভালো কিছু দেখো তখন তাকে সেই ভালো কাজের জন্য প্রেজ করো, যেটাকে উনি বলেছেন যে ধন্যবাদ জানাও বা প্রেজ করো, এবং খারাপ কাজগুলো যখন দেখো তখন খারাপ কাজগুলোর কথা আজকের দিনে ছেড়ে দাও এবং ভালো গলার কথা স্মরণ করে তোমাদের সম্পর্কটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাও। এ প্রসঙ্গগুলো কিন্তু এসেছে। তো আমি আজকে এখন শেষবারের মতো, যেহেতু আমাদের সময় একদম শেষ এবং আমরা অতিথিবন্ধুর কথা অলরেডি শুনে ফেলেছি, শেষবারের মতো আমি রিকোয়েস্ট করব যে একদম ক্রান্তি লগ্নে এসে আজকের অনুষ্ঠানের, যে আপনি জানি যে আপনি কিছুটা অন্তর্মুখী, আপনার সাথে এই ব্যাপারগুলো যায় না, তারপর আপনাকে রিকোয়েস্ট করব যে আপনি এই এই আমার এই বন্ধুকে মাথায় রেখে আপনি বলুন, যদি আপনি ফিল করেন তাহলে আপনি বলবেন, আপনি কি তাকে ভালোবাসেন?
ভালোবাসি।
আপনি কি তাকে ভালোবাসেন? যদি হয় হ্যাঁ। আপনি তাকে,
আমি বলতে চাই থ্যাঙ্কস ফর লাভিং মি সো মাচ অ্যান্ড আই লাভ ইউ টু। থ্যাঙ্কস ফর লাভিং মি সো মাচ অ্যান্ড আই লাভ ইউ টু।
এত স্পিড করে বললো ভাইয়া।
অ্যান্ড দ্য লাস্ট টাইম মাই পার্ট ইজ এ রিকোয়েস্ট ম্যান, এটা তো তুমি ফিল করো যে কথা তুমি বলছো তাই না? So please, the last time.
Thanks for loving me too much and I love you so much also.
Please.
I love you too and you deserve it.
এই ভালোবাসাবাসী মানুষগুলোর কাছে এবার আমার বলা, সেটা হচ্ছে যে লাভ গুরু ব্যানারে এসে এই যে এতগুলো শ্রোতা বন্ধু হয়তো সাহায্য করলো এই সিচুয়েশনটা ক্রিয়েট করার, যেটা তোমার ড্রিম ছিল, তার মুখ থেকে সরাসরি শোনা এবং এতগুলো মানুষ জানুক, হোয়াট অ্যাবাউট ইউর ফিলিংস, কেমন মনে হচ্ছে এখন?
মানে আমি গুরু, এটা কিছু কিছু ফিলিংস বলা যায় না, বোঝানো যায় না,
বলো না, বাট মনের মধ্যে রাখো, আমরা বহুদিন পরে খোঁজ নিব যে তুমি তোমার মধ্যে ওই ফিলিংসটা এখনো জাগ্রত আছে কিনা, আসাদের মধ্যে সেই ফিলটা কাজ করছে কিনা, বাট তোমরা ঝগড়া বন্ধ করো না,
ঝগড়ার মধ্যে তোমাদের,
ঝগড়ার মধ্যে তোমাদের ভালোবাসা লুকিয়ে আছে,
ঝগড়া এই আজকে রাতেই শুরু হবে এখান থেকে যাওয়ার সময়,
সেই কারণে বলছি ঝগড়া বন্ধ করো না, ঝগড়ার মধ্যেই তোমাদের ভালোবাসা লুকিয়ে থাকে।
দোয়া করবেন, আর একটাই গুরু সবার কাছে বলতেছি, যেন ও আমাকে যেন কবর দিতে পারে, এটাই, কারণ মৃত্যু তো হবেই, এটা চিন্তা আমার সবসময় এখন পায়, ওকে হারানোর ভয়
না তোমাদের, এটা তো আমরা জানি যে সবাই মরণশীল, সবাই,
অন্য কোনো কিছু নিয়ে ওকে আমার কখনোই ভয় লাগে না, আমার শুধু এই একটাই ভয় যেন।
বাট আমি আল্লাহ গুরুর পক্ষ থেকে অনুরোধ, আল্লাহর কাছে দোয়া করি যে একটা সার্টেন এজের পর যখন তোমাদের সাংসারিক কার্যক্রম একদম শেষ হয়ে আসবে, তোমাদের হাত ধরে যে সন্তানেরা আসবে তাদের পরিপূর্ণভাবে মানুষ করে তুলবে।
সন্তানের না গুরু, একটা
ঠিক আছে আমাকে আবার তুমি পারিবারিক ওইসব ইসের মধ্যে ফেলে দিও না, কি বলো এটা জন্ম নিয়ন্ত্রণ যে আমাদের অ্যাওয়ারনেস চালায় তার বিরুদ্ধে আবার আমাকে দাঁড় করিয়ে দিও না। তো যাই হোক, তারপরে তোমরা ঠিকভাবে তাদেরকে লালন পালন করার পরে পুপুর পরিণত বয়সে এসে যেভাবে মানুষের পৃথিবী থেকে তো সবাই চলে যাবে, সেভাবে যেন তোমাদের গল্পটা শেষ হয় এবং এমন একটি গল্প তৈরি করে যাও, সেই গল্পটা হয়তো কন্টিনিউ করবে তোমার পরবর্তী বংশধরদের মাধ্যমে। আমরা দোয়া করি, অনেক দোয়া করি, অনেক ভালো থাকো, কারণ এই কমপ্লিকেটেড পৃথিবীতে যেখানে আমরা সবসময় মানুষের বন্ধনের কথা বলি, ভালোবাসার কথা বলি, আমাদের এই সমাজ, এই পরিবার থেকে কেন জানি সব বন্ধনগুলো দিনকে দিন আলগা হয়ে পড়ছে, সেগুলো নিয়ে আমরা এখন অনেক বেশি ওয়ারিড থাকি। তাই লাভগুরু ব্যানার থেকে প্রচেষ্টা করি যে কিভাবে ভালোবাসা প্রবণ মানুষগুলোকে কাছে কাছে রাখা যায়, কিভাবে ভালোবাসার হাত ধরে কেউ যেন খারাপ পথে নির্দেশিত না হয়, কিভাবে ভালোবাসার হাত ধরে আমাদের পারিবারিক বন্ধনগুলোকে আবার ফিরিয়ে নিয়ে আসতে পারি, সেগুলোতে সেগুলো তোমাদেরকে তোমাদের মতো মানুষগুলোকে দেখে কিন্তু মানুষ ইন্সপায়ার্ড হয়। এটা মাথায় রেখো, এতগুলো মানুষকে তোমরা সামনে রেখে এভাবে ভালোবাসার প্রকাশ তোমরা ঘটিয়ে গেলে আজকের দিনে, এবং এটা হচ্ছে হয়তো এতগুলো মানুষেরও দাবি থাকবে যে পাঁচ বছর, দশ বছর, পনেরো বছর পরে হয়তো লাভগুরুর এই স্টুডিও থাকবে, আমি না থাকি, কেউ একজন থাকবে, সে যদি হঠাৎ করে ফোন দিয়ে বসে তখন হয়তো শুনবো যে তোমাদের ঘরে ফুটফুটে একটা সন্তান জন্ম নিয়েছে, যে তোমারই মতো দেখতে আসাদ, যেটা স্বপ্ন হচ্ছে আমার বন্ধু দিদি বন্ধুর, এবং তোমরা অনেক ভালো আছো, অনেক অনেক বেশি ভালো আছো।
গুরু একটু লাস্টে যাওয়ার আগে একটু ওকে একটু খোঁচা দি গুরু,
প্লিজ
বেদের মেয়ে জ্যোৎস্না গানটা শোনান।
এই খোঁচাখুচি জ্যোৎস্না বলতে তুমি তাকে আগেরটাকে মিন করে বললে, এসব খোঁচাখুচি চলতেই থাকবে, এটা একান্তই তোমাদের ভালো লাগার।
এটা জাস্ট ফান, আমি জানি, আমি ভালো মতো বিলিভ করে এটা আমি বলেই দিছি যে আমাকেই লাভ করে।
তাহলে আমরা একদম শেষ প্রান্তে যাওয়ার আগে অতিথি বন্ধু শিলা, তোমার যদি আজকের আমাদের আমাদের যে বন্ধুরা অপেক্ষা করছে তোমাকে শুনছে এই মুহূর্তে, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে শেষ বাক্য।
যারা শুনছেন তাদেরকে আমি এতটুকুই বলবো, লাভ করেন কিন্তু বাবা মাকে মেনে নিয়ে তারপর বিয়ে করবেন। অনেকেই হুটহাট করে বাবা মাকে জেদ করে, নিজেরা জেদ করে, কোর্ট ম্যারেজ করে, তারপর আলটিমেটলি দেখা যায় সেটা ডিভোর্সের পর্যায়ে চলে যায়। কিন্তু বিয়েটা করাটা দুই ফ্যামিলির পক্ষ নিয়ে করা উচিত, এটাই আমার আমার মনে হয়, এটাই আমার মেসেজ দেওয়া উচিত। যেমন আমার হাজবেন্ড, ওর একটা টার্গেট ছিল বিয়ে করব, দুজনে একসঙ্গে হয়ে ফ্যামিলিকে মেনে নিয়ে বিয়ে করব, অনুষ্ঠান করে বিয়ে করব, আমরা সেটাই করেছি। আমরা অনুষ্ঠান করে দুই ফ্যামিলিকে মানিয়ে তারপর আমরা বিয়ে করেছি, যে কারণে আমরা কোনো কিছু করতে গেলে দুই ফ্যামিলি আমাদেরকে হেল্প করবে, এটাই আমি বলবো ভিউয়ার্সদের। লাভ মানে দুজন না, ফ্যামিলিগতভাবেও বাবা মাকে ভুলবেন না কখনো। বাবা মাকে যারা ভুলবেন, কে জানে কয়দিন পর আপনি নিজের ভালোবাসার মানুষকে ভুলতে পারেন, তাই আপনারা নিজের বাবা মাকে ঠকাবেন না, এটা আমি বলতে চাই। আর যারা ভালোবাসেন, আমরাও ঝগড়া করি, আমরাও ওই করি, ঝগড়ার মধ্যে ভালোবাসা খুঁজে নেবেন, কারণ ঝগড়া ছাড়া তো ভালোবাসা হয় না,
অসম্পূর্ণ থেকে যায় না।
হ্যাঁ, আর ভিউয়ার্সদেরকে আরেকটা বলবো, এত রাত জেগে আমাদের কথা শুনতেছেন, হয়তো আপনাদেরও ধারণা যে এটা মিথ্যা হতে পারে, এটা বানোয়াট হতে পারে, এগুলো কখনো বিশ্বাস করবেন না, কারণ ইমোশন নিয়ে কখনো কেউ ফাইজলামি করেন, আমরা ইমোশনের কথা বলতেই আসি রাতের বেলায়। আর লাভ করেন, লাভটা হচ্ছে লাইফ, লাভ করি আছে বলেই আমরা বেঁচে আছি। লাভটা একটা পার্টিকুলার একটা থিং না যে সম্মান করা, লাভটা হচ্ছে একটা লাইফ। আর আল্লাহ আমাকে এমন একজনের সঙ্গে দিছে যে আমি আমার লাভটা পাইছি, হয়তো অনেকে এরকম লাভটা পায় না, নিজেরা ভুল করে, ভুলের শিকার হয়, প্রেম করে বিয়ে করে গিয়ে তারপর আলটিমেটলি ফ্যামিলি রাজি হয় না, এটা আল্লাহ আমাদের সহায় হয়েছেন, তাই আমাদের মনে হয় আমরা পারছি। এর জন্য আল্লাহর কাছে অনেক ধন্যবাদ। আর সবার কাছে যেটা বলতে চাচ্ছি, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি, আমরা যেন সুখে থাকি, আর
এভাবে সারা জীবন যেন আমার ভালোবাসার মানুষটার মধ্যে তুমি রাব দিখতা হে।
আর আমি খুবই ওরে জ্বালাই, এরকম যেন ওরে জ্বালাইতে থাকি, ও যেন কখনো অতিষ্ঠ না হয়।
আচ্ছা, যাওয়ার আগ দিয়ে একদম শেষ মুহূর্তে অতীতে আমাদের বন্ধুরা যারা অপেক্ষা করছে এবং শুনছে তোমাদের এত রাত জেগে, তাদের উদ্দেশ্য যদি কিছু বলার থাকে।
তাদের উদ্দেশ্যে আসলে আমি যেহেতু মেল সাইড, আমার সাইডটাকে নিয়ে দেখতেছি এবং আমি কিছুটা ডমিনেটিং, এটাও সত্যি। তো এমন লাভ করার ক্ষেত্রে যারা লাভ করে বিয়ে করে যারা সাকসেসফুল হচ্ছে না, তাদের ক্ষেত্রে বলবো যে আসলে দুইজনে কম্প্রোমাইজেই টোটাল লাভটা আসলে পরবর্তীতে টিকিয়ে রাখতে হয়। বিয়ে করার পরে ফ্যামিলি আসে, ফ্যামিলির কারণে অনেক বাধা বিপত্তি আসে, এটার আসলেও আসলে নিজেদেরকে এটা কম্প্রোমাইজ সলিউশনে আসতে হবে। এবং বাংলাদেশের পরিস্থিতিতে এবং ওয়ার্ল্ডের পরিস্থিতিতে ছেলেদেরকে কম্প্রোমাইজের চেয়ে মেয়েদেরকে কম্প্রোমাইজ বেশি করতে হয়, এটাই বাস্তবতা। এটা খারাপ শোনালেও মেনে নিতে হবে। এবং মেয়েদেরকে আমি বলবো যে আরেকটু কম্প্রোমাইজিং হওয়া, টু কন্টিনিউ দ্য রিলেশন, নট টু ব্রেক আপ।
আর একটা জিনিস বলবো যে শ্বশুর বাড়িটা অনেকেরই এখন ধারণা, আমার যেমন গুরু আমার আলাদা একটা নিজের সংসার হয় নাই, কিন্তু আমি বলবো যে গুরু, যে সব মেয়েরাই মনে যদি করে যে সকালে উঠেই তো অপরিচিত চেনা মুখগুলো সব অচেনা হয়ে যায়, সে অচেনা মুখগুলোকে যদি নিজেরা চেনা মুখ করে নিতে পারে, এটাই হবে নিজেদের সংসার। কারণ আমি বলবো না, মেয়ের সঙ্গে কি মার ঝগড়া লাগে না, লাগে, কিন্তু আমরা কি মনে করি শাশুড়ির সঙ্গে কিছু হলেই আমরা মনে করি এই তো শাশুড়ি, এই হচ্ছে,
তখন আমরা ওইভাবে আর ভাবতে পারি
না। নিজের মার মতো করে যদি দেখি, এমন অনেক ইনসিডেন্ট আমাদের বেলাও হয়েছে, আমি গিয়ে মাকে জড়ায় ধরছি, মা তখন মনে করছে হয়তো আমি তাকে মারতে যেতে পারি, মা নিজেই অবাক, কারণ আমি সত্যি তাকে মন থেকে মা দেখি, আমার মধ্যে কোনো আমার মধ্যে, আমি জানি আমি অনেস্ট, আমার মধ্যে কোনো ছল চাতুর নেই।
এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি লাভ গ্রুপ প্ল্যাটফর্মের একটা ভালো দিক, যে অনেক অব্যক্ত কথা চলে আসে তখন হয়তো সেই কথাগুলো
এটাই আমি মেয়েদেরকে বলবো, কারণ তারাও কিন্তু একজনের বোন, তারাও ভাবি হবে, তারাও মা হবে, তারা যেন ওইভাবে নেয়। হ্যাঁ সমস্যা থাকে, এটা যেন হাজবেন্ডের সঙ্গে শেয়ার না করে, যদি তার প্রবলেম হয় শ্বশুর বাড়ির সঙ্গে শেয়ার করুক, আর সম্মান করতে শিখুক। যদিও বা আমার আমার হাজবেন্ডের আমার নিয়ে অনেক কমপ্লেন থাকতে পারে, কিন্তু আমি মনে করি যে ভিউয়ারদেরকে আমি একটু বলবো, ইমোশনাল হয়ে কোনো কাজ যেন না করে প্র্যাকটিক্যাল হয়ে কাজ করতে।
দেন ফাইনালি আমি আর লাভগুরুর বয়ানে নতুন করে কোনো পরামর্শ ঝুলি খুলে বসতে চাই না, তবে একটা বিষয় আমি আসলে পরিষ্কারভাবে বুঝতে পেরেছি এখান থেকে, সেটা হচ্ছে যে তারা একটা বিষয়কে কিন্তু অনেক বেশি প্রায়োরিটি দিয়েছে, সেটা হচ্ছে যে মা বাবা, মা বাবার প্রতি সম্মান শ্রদ্ধা দেখাতে তারা কখনোই কুণ্ঠিত হয়নি, এবং তারা চিন্তা করেছে যে সবকিছুর পরেও আমরা যেন বাবা মাকে সাথে নিয়ে, তাদেরকে সাথে নিয়ে যেন বিয়ের মতো এরকম মহতি একটা উদ্যোগ সফল কাম করতে পারি। অনেক ঝড়ঝাপটা গেছে, অনেক প্রবলেম হয়েছে, তারপরেও ফাইনালি মা বাবার উপস্থিতিতে তাদের দোয়া নিয়ে তারা তাদের সংসার শুরু করেছে। এখন আমরা দোয়া করব তারা যেন ভবিষ্যৎ জীবনে এইভাবেই ভালো থাকে, এইভাবেই সুখে থাকে। কিন্তু কিছু নেগেটিভ বিষয় এর মধ্যে এসেছিল, তার মধ্যে আমি অবশ্যই বলব যে খেলার ছলে হোক, এই কৌতূহলের ছলে হোক, জেদের বশবর্তী হয়ে আমরা এই কাজগুলো কিন্তু প্রায়শই করি। টিনেজারদের মধ্যে এই ব্যাপারটা, এই টেন্ডেন্সিটা অনেক বেশি দেখা যায় যে জেদের বশবর্তী হয়ে আমরা একটা ছেলেকে বা একটা ছেলে একটা মেয়েকে ইমপ্রেসড করার চেষ্টা করছে, এবং এটাকে ঘিরে কিন্তু অনেক রকমের ফ্রাস্ট্রেশন পরবর্তীতে ক্যারি ফরওয়ার্ড হয়। তাহলে এই বিষয়টা, এই জিনিসটা কিন্তু কখনোই আমরা করব না। আমি এই জিনিসটাকে আগে এইভাবে ব্যাখ্যা করতে চেষ্টা করেছি, এটা হচ্ছে পিকআপ আর্টিস্ট। পিকআপ আর্টিস্ট তাদেরকে বলা হয় যারা কোনো না কোনোভাবে একটা ছেলে একটা মেয়েকে বা একটা মেয়ে একটা ছেলেকে ইমপ্রেসড করে, যেখানে কোনো ভালোবাসা থাকে না, শুধু এই এই জিনিসটা জাহির করার জন্য যে আই এম সামথিং লাইক প্লে বয়, আই এম সামথিং লাইক দ্য ক্রেজি গার্ল ইন দ্য ওয়ার্ল্ড। তো এই জিনিসগুলোকে কখনোই কখনো একটা ভালো দিকের দিকে নিয়ে যায় না এসব পিকআপ আর্টিস্ট, যারা তারা কখনোই ভালোভাবে সমাজে পরিচিতি পায় না। আর এই সম্পর্কটা এমন একটি পিকুলিয়ার সম্পর্ক যে ছোট্ট একটি স্ট্রাকচারের মধ্যে, ছোট্ট একটি ডিজাইনের মধ্যে এটাকে নিয়ে আসা যায় না। এদের মধ্যে ঝগড়া ছিল, মারামারি ছিল, দ্বন্দ্ব ছিল, এই ছিল, সেই ছিল, অনেক কিছু ছিল, কিন্তু সমস্ত কিছুকে ছাপিয়ে কেন তারা ভালো আছে, সমস্ত কিছুকে ছাপিয়ে এই মেয়েটি কেন পাগল হয়ে ওঠে যখন ঘুমের মধ্যে অবচেতন মনে যখন সে নাক ডাকে, কেন পাগল হয়ে উঠে এই দৃশ্যটা দেখার জন্য যে কেন তার শরীর বেয়ে ঘাম ঝরে পড়ছে, সে ঘামটা আমাকে মুছে দিতে হবে, ওর তো এই ঘাম বসে গিয়ে তো কাশির কারণ হয়, আমাকে সবসময় খেয়াল রাখতে হবে আমার সবচেয়ে প্রিয়তম মানুষটি যেন কোনোভাবে সমস্যায় না থাকে। এই যে এত একটা মানুষের জন্য কেয়ারিং হওয়া, কোন শক্তি বলে, কোন ক্ষমতা বলে, আমি যদি আমার আজকের এই আসাদের কথাই বলি, সে শক্তি পায় যে একটা মানুষ যেখানে দেখছে যে সেখানে সে পঙ্গু হয়ে যেতে পারে, তারপরে সে শক্তি আসে কোত্থেকে যে সে তার পাশে এসে দাঁড়াচ্ছে আর বলছে যে আমি হাত বাড়িয়ে দিয়েছি, আমার হাত ধরে উঠে আসো, তুমি চিন্তা করো না, পৃথিবীতে কেউ যদি তোমার সাথে না থাকে, আমি একজন মানুষ সারা জীবন তোমার সাথে পায়ে পা ফেলে পথ চলব, তোমার যদি পা নাও থাকে কোনো সমস্যা নাই, আমার পায়ে ভর দিয়ে তুমি গোটা পৃথিবীটাকে দেখবে, এক পৃথিবীর এক কর্ণা থেকে আর এক কর্ণার আমরা ছুটে ছুটে বেড়াবো, আমি তোমার হয়ে সঙ্গ দিব। তো এই ইন্ট্রোভার্ট মানুষটি কখনো যখন ইমোশন দেখায়নি, ইন্ট্রোভার্ট মানুষটি কখনো যখন সামনে থেকে ভালোবাসা দেখায়নি, কিন্তু যখন ভালোবাসা দেখানোর প্রশ্ন এসেছে, যখন ভালোবাসার প্রয়োজন পড়েছে, তখন সে মানুষটি পাগলের মতো ছুটে এসেছে, যেটার কাছে সমস্ত মানুষ কিন্তু নত স্বীকার করেছে এবং তাদের সিদ্ধান্ত থেকে তারা সরে এসেছে এবং ফাইনালি তাদের বিয়ে হয়েছে 15 জানুয়ারি। এই হচ্ছে সব মিলিয়ে ব্যাপার। আর এর মধ্যে তাদের সম্পর্কের মধ্যে সবচেয়ে বড় যেটি স্ট্রেংথ ছিল সেটি হচ্ছে বিশ্বাস, বিশ্বাস, বিশ্বাস। আর বিশ্বাস যে জিনিসটা জন্ম দিয়েছে তার নাম হচ্ছে কমিটমেন্ট। এই কমিটমেন্টকে ঘিরেই সম্পর্কটা এই পর্যায়ে পর্যন্ত আছে। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি লাভগুরুর সাইকোলজি থেকে, যেখানে কমিটমেন্ট আছে কারো ক্ষমতা নাই ভালোবাসাকে কেউ কালিমালিপ্ত করতে পারে। যেভাবেই বলার চেষ্টা করুক না কেন, যেভাবে আঙ্গুল তোলার চেষ্টা করুক না কেন, এ সম্পর্ক কখনোই কালিমালিপ্ত হতে পারে না, কেন এখানে একটা জিনিস খুব বড় সড়োভাবে আছে আর তার নাম হচ্ছে কমিটমেন্ট। ডিয়ার্স, আমি তোমাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে ওই শায়েরিটা কেন যেন আমার বারবার মনে পড়ছে, যে শায়েরিটা বলেই আমি তোমাদের কাছ থেকে বিদায় নিব, যেখানে তোমাদের ভালোবাসার কথাটা অনেক গভীরভাবে রিলেট হয়ে যায় শায়েরিটার সাথে। শায়েরিটা আমার অতিথি বন্ধুকে চিন্তা করে ডেডিকেট করা, যে শায়েরিটা আমি হয়তো তোমাদের কাছে এর আগে শেয়ার করেছিলাম, কিন্তু আজকে কেন যেন বলতে মন চাচ্ছে, ভালোবাসার বান ছুটেছে আমার ভিতরে। লাভ গুরু এক্সাইটেড টু লাভ, লাভ অ্যান্ড অনলি লাভ। কভি কভি মেরে দিল মে খেয়াল আতা হ্যায় ইয়ে জিন্দগি তেরি জুলফে কি নরম ছাও মে গুজারনে পাতি ইয়ে হো ভি সকতি থি মগর ইয়ে হো না সকা तू नहीं तेरी गम नहीं तेरी जुस्तजू भी नहीं गुजर रही है जिंदगी मेरी इन्हीं अंधेरों में कहीं खो ना जाए हे मेरी हम नफास मगर यही कभी कभी मेरे दिल में ख्याल आता है ये जिंदगी तेरी जुल्फे की नरम छाओ में गुजरने पाती ये हो भी सकती थी आज यही पर्यंत ही शुदू ही भलोबासो आज के मृत्यु के किछुटा हलेओ काछ थेके देखेछि आमी जखन ट्रेनेर एक्सिडेंटटा हय एकदम अनुष्ठाने शुरूते बोलेछिलाम कखन ना भालोबाशार ई आकांक्षाटा ई ई तृप्तिटा अतृप्त थेके जाय ताई शुदू ही भलोबासो भालोबाशार ई महियान शक्तिते निजेर जीवनटाके महामूल्यवान करे तुलो एबं जीवने जा जा करार आछे जे जिनिसगुलो करते मन चाय करो एबं पृथिबीते मानुषेर कल्याणेर जन्य जे कन्ट्रिब्यूट करार आकांक्षाटा सेटा पूरण करे फेलो कबे ना पथिक हिसाबे तोमार पथ चला बन्ध हये जाय কবে না উপর থেকে নির্দেশনা চলে আসে এখানেই থামো তোমার পথ চলা শেষ হয়েছে তাই যত দূর পারো পথ চলো পথিক হিসাবে তোমার পথটাকে লম্বা করো আর ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো